exclusively on FusionBD.com.
ভালোবাসায় বাংলাদেশ। প্রশ্ন করেছিলাম ভালোবাসা কি, উত্তরে সে বলল শুষ্ক মন ভিজিয়ে দেওয়ার নাম ভালোবাসা, আমাতে ভেজা মানুষের চোখের অশ্রুকে লুকিয়ে রাখার নাম ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা ঠিক তাই যা একটি উত্তরে বোঝানো যায় না। ভালোবাসা ঠিক ওই অনুভূতিটা যা কোনো এক বর্ষা দুপুরে শিহরণ জাগায়, নয়তো সৃষ্টি করে সীমাহীন হাহাকার। আমাদের যাপিত জীবনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা এমনই সব ভালোবাসার গল্প নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশে সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজি পূর্ণতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 এ। আর আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সময়টা ঠিক 11টা। আর যথারীতি ভালোবাসার বাংলাদেশ নিয়ে হাজির হয়ে গেছি আমরা, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আজকের অতিথিকে নিয়ে হাজির হয়ে যাবেন আমাদের সবার প্রিয় গুরু। সেই পর্যন্ত আপনাদের সাথে আমারও চলবে অপেক্ষার পালা। এই মুহূর্তে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, তবে ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4। শুনছেন ঢাকা FM 90.4। আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং রিং সাজে সব তো সব, এভাবে কি কাজ করা যায়? কি গরম গরম জি ভাই, চরম গরম। 63% পর্যন্ত ছাড়ে নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে দারাজের চরম গরম ক্যান্টিনে। লুফে নিন ঠান্ডা মাথায় গরম দিনগুলো। এখনই লগ ইন করুন daraz.com.bd তে অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।
কি রে, ইউটিউব বন্ধ হলো কেন?
ইন্টারনেট শেষ, ব্যাপ
এজন্যই
বাংলালিংক চাম্বারে একদিন রিচার্জ করলে টানা 7 দিন বোনাস। 129 টাকার ইন্টারনেট প্যাকে 10 টাকা যোগ করলে পাচ্ছেন প্রতিদিন 1 GB করে ইন্টারনেট বোনাস। বিস্তারিত bangalink.net।
সত্যি এক স্বপ্নের উঠান, সবার সাথে সবার আত্মার গান, বাড়ালে হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলালিংকেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন।
লুফে নিন ঠান্ডা মাথায় গরম দিনগুলো। এখনই লগ ইন করুন daraz.com.bd তে অথবা ডাউনলোড করুন দারাজ
অ্যাপ। বসে বিরক্ত হচ্ছেন, খাটা দিবেন না দিবেন না, কনফিউশন, কখন বাসায় যাবেন, কখন খেলা দেখবেন, টেনশন?
রবিতে নো টেনশন, রবি মাই স্পোর্টসে খেলা এখন প্রতিদিন মাত্র 2 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে, খেলা দেখুন যে কোনো জায়গায়। বিস্তারিত জানতে robi.com.bd। রবি।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং সাজে।
ফিরে এলাম আবারও স্প্রিং ব্রেক থেকে।
ঢাকা FM 90.4
ভালোবাসার বাংলাতে। হ্যালো লিসেনার, চলে এলাম বিরতির পরে। আমি পূর্ণতা আছি আপনাদের সাথে এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4-এ। এছাড়াও আমাদের কে শুনতে পাচ্ছেন অনেকেই মোবাইল অ্যাপসের মাধ্যমে। তাছাড়াও আমাদের সাথে কথা বলতে পারছেন ফেসবুকের কমেন্ট সেকশনে। অর্থাৎ ইন্টারনেট কিন্তু খুব প্রয়োজন হচ্ছে, তাই না? আর এই ইন্টারনেট নিয়েই আপনাদের মাঝে চলে এসেছে একটি দারুণ অফার। আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জুন মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি। আর এর ফিচারগুলো হলো বাফারলেস ইউটিও, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611 777 777। আমি আরেকবার বলছি 09611 777 777 এই নম্বরে। আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আজকের অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবেন গুরু। আর আপনি যদি আমাদের আজকের অতিথির মতো আমাদের মাঝে এই স্টুডিওতে আসতে চান এবং শোনাতে চান আপনার ভালোবাসার গল্প, তাহলে চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশানে। টাইপ করুন OG স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মোবাইল নম্বর এবং পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। কোন নাম্বারটি? 16260 এই নাম্বারে। লিসেনারগণ, আমরা এখন চলে যাব আরেকটি বিরতিতে। তবে বিরতিতে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের facebook.com/ilovedhakafm এ যেয়ে লাইক দিতে পারেন পেজটিতে। এবং সেখানে ঢাকা FM এর পেজটিতে আমাদের ভালোবাসার বাংলাদেশ নিয়ে করা হয়েছে একটি পোস্ট, সেই পোস্টে করতে পারেন কমেন্ট এবং জানাতে পারেন আপনার মনের যত জানা না জানা সব কথা। আমরা এই মুহূর্তে চলে যাব আরেকটি ছোট্ট বিরতিতে, তবে কথা দিচ্ছি বিরতির পর ফিরে আসবো আজকের অতিথি এবং অবশ্যই অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন আমাদের গুরু। সেই পর্যন্ত শুনতে থাকুন, সাথেই থাকুন ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4। আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং রিং সাথে টুইং টুইং টাউ টুইং।
মামা, ওয়ার্ল্ড কাপের পাস তো এখন আমার পকেটে।
কই দেখি, স্ক্র্যাচ কার্ড হাতে নিয়ে বলিস ওয়ার্ল্ড কাপের পাস? তুই ফুটবল বুঝিস তো?
তোর থেকে একটু বেশি বুঝি, তাই তো অলরেডি স্ক্র্যাচ কার্ড নিয়ে ঘুরি। ওয়ার্ল্ড কাপের খেলা তো আর মিস করা যায় না।
একদম তাই, 20 টাকার প্লেয়ার কার্ডে বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে। সাথে পাচ্ছেন 1 GB মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যে কোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি
সব তো সব, এভাবে কি কাজ করা যায়? কি গরম
গরম! জি ভাই, চরম গরম। 63% পর্যন্ত ছাড়ে নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে দারাজের চরম গরম ক্যাম্পেইনে। লুফে নিন ঠান্ডা মাথায় গরম দিনগুলো। এখনই লগ ইন করুন daraz.com.bb তে অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।
সত্যি এক স্বপ্নের উঠান, হাতি ধরি দেবার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার ব্যাপারে অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলা লিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আকারে।
এক্সকিউজ মি, জ্যামে বসে বিরক্ত হচ্ছেন? হাঁটা দিবেন না দিবেন না? কনফিউশন, কখন বাসায় যাবেন, কখন খেলা দেখবেন, টেনশন?
রবিতে নো টেনশন। রবি মাই স্পোর্টসে খেলা এখন প্রতিদিন মাত্র 2 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে। খেলা দেখুন যে কোনো জায়গায়। বিস্তারিত জানতে rovi.com.bb। রবি।
আউচ, জিপ
পড়ে গেল, কি গরম চা!
গরম, চরম গরম। 63% পর্যন্ত ছাড়ে নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে দারাজের চরম গরম ক্যাম্পেইনে। লুফে নিন ঠান্ডা মাথায় গরম ডিলগুলো। এখনই লগ ইন করুন daraz.com.bd তে অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariki.com.bd অথবা কল করুন 09611333777।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ট্রিং ট্রিং স্বাদে
ফিরে এলাম আবারও ট্রিং ব্রেক থেকে। বাংলাদেশ তুমি শুনছো 90.4 FM। ভালোবাসার বাংলাদেশ
The original guru is back.
অপেক্ষার পালা কি খুব দীর্ঘ হচ্ছে? অপেক্ষা তো একটু দীর্ঘ হলেই ভালো, তাই না? যত দীর্ঘ হবে তার ফলটা ঠিক ততটাই মিষ্টি। হ্যাঁ, যেভাবে কথা দিয়েছিলাম সেই কথা কিন্তু ঠিকই আমি রাখবার চেষ্টা করেছি এবং আশা করি কথাটা রাখতেও পেরেছি। তবে গুরুর কাছে যাওয়ার আগে আমরা পড়ে নিতে চাই কিছু কমেন্ট যেটা আমাদের ফেসবুক পোস্টে অলরেডি চলে এসেছে। আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ তীব্র হোসেন। গুরু, আমি তীব্র হোসেন নাটোর থেকে শুনছি, আমি শেষ পর্যন্ত থাকব। অবশ্যই আমরাও চাই আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আর সকলের সাথেও। আরো কমেন্ট করেছেন জাহিদুল ইসলাম রিপন, রাজীব সরকার ভাইজান, আমি মনে করি সবার জীবনে কিছু না কিছু ঘটনা রয়েছে, কেউ অন্যকে শেয়ার করে কেউ করে না। ঠিক তাই, আসলে আমরা কয়জন বলতে পারি এবং সে অবশ্যই সে জায়গা থেকে আমাদের মাঝে আসা আগত অতিথিরা অনেকটাই সাহসী বলতেই হয়। আমাদেরকে আরো কমেন্ট করেছেন সকাল সন্ধ্যা, আরো করেছেন হাসানুল হক সেলিম, তিনি বলছেন সালাম গুরু, সেই কখন থেকে বসে আছি ফোন হেডফোন নিয়ে তোমার মিষ্টি কণ্ঠের ভালোবাসার বাংলাদেশ শোটি শুনবার জন্য। গুরু, আমি একজনকে খুব ভালোবাসতাম বাট তাকে আমি পাইনি, প্লিজ আমার বিষয়ে কিছু বলেন গুরু। অবশ্যই গুরু বলবেন, গুরু বলবার জন্যই এসেছেন এবং গুরু সাথে আপনাদের জন্য নিয়ে এসেছেন একজন নতুন অতিথিকে যিনি শোনাবেন আপনাদেরকে ভালোবাসার গল্প। গুরুর কাছে চলে যাব, তবে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আমাদের স্টুডিওতে আসতে চান এবং বলতে চান, শোনাতে চান আপনাদের ভালোবাসার কথা, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন OG স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার মোবাইল নম্বর এবং তা পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এবং এছাড়াও আপনারা আমাদের যদি কোনো কমেন্ট করতে চান তাহলে চলে যান facebook.com/ilovedhakafm এই URL-টিতে এবং এখানে গিয়ে আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন ঢাকা FM এর পেজে, এবং সেখানে একটি পোস্ট করা হয়েছে ভালোবাসার বাংলাদেশকে নিয়ে, সেখানে করতে পারেন আপনাদের মন মতো নানান কমেন্ট। এখন আমরা চলে যাব গুরুর কাছে, অপেক্ষার পালা আর দীর্ঘ না করি। আমার মনে হচ্ছে সকলেই এখন রেগে যাবে আমার উপরে, সেই জায়গাটাতে আর না যাই। গুরু কেমন আছেন?
আমি অনেক ভালো আছি পূর্ণতা, তুমি কেমন আছো?
অবশ্যই অনেক ভালো আছি গুরু, আপনার সাথে আছি।
ধন্যবাদ। আর শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে পূর্ণতার পূর্ণাঙ্গ ধারা বর্ণনার পর এরপর আমরা এখন সরাসরি হাজির হয়ে যাব পূর্ণ ধারার একটি ভালোবাসার কথা বলতে। কিন্তু সেই ভালোবাসার কথা শোনার আগে আমি একটু প্রাপ্তি স্বীকার করতে চাই এবং একজনকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আর সেই কেউ নয়, সে মেয়েটি হলো, হ্যাঁ বিশেষ করে বলতে, সে মেয়েটি হলো গত সপ্তাহে আমাদের স্টুডিওতে যিনি এসেছিলেন, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই। এবং গত সপ্তাহে আমি বলেছিলাম যে বেশ সাহসী একজন আমাদের ভালোবাসার বন্ধু স্টুডিওতে এসেছেন ভালোবাসার কথা বলতে, এবং আজ তাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই প্রিয়াঙ্কাকে, কারণে কারণ গত সপ্তাহে অনুষ্ঠানটি করার পর আজ পর্যন্ত আমি অসংখ্য কমেন্টস এবং নক পেয়েছি ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, যেখানে আমার শ্রোতারা কিংবা আমাদের বন্ধুরা আছেন, তারা প্রিয়াঙ্কার ভালোবাসার প্রতি অনেক শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন তার ভালোবাসার জন্য তারা দোয়া করছেন, তার জীবনের জন্য তারা দোয়া করছেন। এবং আমার যে ধন্যবাদটি দেওয়া হলো প্রিয়াঙ্কাকে, তার উদ্দেশ্য হলো যেটা আমি বলেছিলাম যে সাধারণত ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে মানে আমার সৌভাগ্য হয়নি এককভাবে কোনো মেয়ের ভালোবাসার কথা শোনার। যে রুলসটি ব্রেক করেছিল গত সপ্তাহে প্রিয়াঙ্কা, ভালোবেসে তার ভালোবাসার কথা বলতে এসেছিল এবং সাহস করে সে ভালোবাসার কথা জানিয়েছিল পুরো বিশ্ববাসীকে, এবং সেই সাহস দেখার পরে এবং শোনার পরে অসংখ্য মেয়েরা কমেন্টস করেছে। তো এই কারণে প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই যে প্রিয়াঙ্কা অন্তত দেখিয়েছে যে না, আমি ভালোবেসেছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। এবং বিশেষ করে প্রিয়াঙ্কার বাবা মাকে আরেকটি বার ধন্যবাদ জানাতে চাই, বিশেষ বিশেষ করে তার মাকে, কারণ প্রিয়াঙ্কার মায়ের সাহসেই প্রিয়াঙ্কা সাহস পেয়েছিল স্টুডিওতে এসে ভালোবাসার কথা বলতে। তাই শুরুতে আরো একটি বার প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই যে প্রিয়াঙ্কা তোমার এই সাহসের কারণে অসংখ্য মেয়েরা সাহস পেয়েছে তাদের মতামত জানাতে এবং তারা স্টুডিওতে আসতে চায়। অনেকের সাথে আমরা কথা বলেছি, আমার মনে হয় শ্রোতারা যদি আমাদের সাথে থাকেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন, ধীরে ধীরে আমরা বিভিন্ন ভালোবাসার মানুষের গল্পকে সবার সামনে তুলে ধরবো। কিন্তু আজ কিন্তু এই মুহূর্তে আমার সামনে স্টুডিওতে বসে আছেন সুলাইমান। সুলাইমান ও প্রিয়াঙ্কার অনুষ্ঠান শুনেই কমেন্টস করেছিলেন, SMS করেছিলেন, ঠিক যেভাবে পূর্ণতা বলছিল যে OG স্পেস নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। এবং ঠিক একইভাবে যখন সুলাইমান SMS করেছিল এবং গুরু যখন কথা দিয়েছিল যে আপনাদের সাথে অবশ্যই আমি যোগাযোগ করব, এবং তার ব্যতিক্রম আমি করিনি, আমি কথা রেখেছি যে সুলাইমান কথা রেখেছি তো,
জি গুরু,
আমি তো আপনাকে ফোন দিয়েছি, আপনাকে তো বানিয়ে নিয়ে আসিনি আমি। আচ্ছা, তা শ্রোতাদের বলছি সুলাইমানের মতো যদি আগামী পর্বে আপনিও আপনার ভালোবাসার কথা জানাতে চান, অবশ্যই এখনই মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং অবশ্যই facebook.com/ILoveDhakaFM এখানে যে পোস্ট দেওয়া আছে ভালোবাসার বাংলাদেশকে নিয়ে, সেই পোস্টে বেশি বেশি করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো জানান। ইতিমধ্যে কিন্তু পূর্ণতা শুরুতে বেশ কিছু কমেন্টস পড়ে দিয়ে ফেলেছে এবং আশা করছি অনুষ্ঠানে বিভিন্ন ফাঁকে ফাঁকে যখন আমাদের সময় হবে ঠিক আপনাদের প্রত্যেকটি কমেন্টস স্পর্শ করার একটি চেষ্টা আমরা করব। এখন আর আসলে কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের মূল ধারার আয়োজনে, যে আয়োজনটি হচ্ছে আমরা আমাদের ভালোবাসার বন্ধুর ভালোবাসার কথা জানতে চাই। তার আগে জানতে চাই সুলাইমান, আপনি কি করেন এবং কোথায় থাকেন যদি আপনার বলতে আপত্তি না থাকে?
জি, আমি একটা প্রাইভেট ফার্মে জব করছি আর আমার বাসা হচ্ছে বাড্ডায়।
বাড্ডা, আচ্ছা
জি।
সুলাইমান, আমরা আপনার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সম্পর্কে শুরুতে একটু জানতে চাই, আপনি মানে কোথায় বেড়ে উঠেছেন শৈশব সম্পর্কে খুব মানে অল্প করে।
আচ্ছা, ছোটবেলা থেকেই আমার মা আমাকে খুব টেক কেয়ার করতো আলাদাভাবে।
আচ্ছা,
উনি চাইতেন না যে আমি বাহিরে খুব একটা মিশি, সবার সাথে সময় দেই।
বড় ছেলে না ছোট ছেলে?
আমি বড় ছেলে।
আচ্ছা,
তো উনি চাইতেন যে আমাকে একটু সবার থেকে একটু ডিফারেন্ট করে, মানে বাহিরে মিশলে হয়তো ছেলেরা
নষ্ট হয়ে যাবে,
নষ্ট হয়ে যাবে, এই টাইপের বিষয়ে ওনার ভিতরে কাজ করতো। যাই হোক, তো এভাবেই বেড়ে উঠি। দেন SSC পরীক্ষার পরে আমার মা ক্যান্সার আক্রান্ত হন, উনি মারা যান।
দুঃখিত, আসলে আমরা হয়তো প্রসঙ্গটি না তুললে হয়তো এই কথাটি আসতো না, আমি একান্ত ভাবে দুঃখ প্রকাশ করছি, বলুন।
দেন তারপর আমি ইন্টার কমপ্লিট করি। ইন্টার কমপ্লিট করার পরে প্রাইম এশিয়াতে আমি BHC টেক্সটাইলে ভর্তি হই ওখানে।
আচ্ছা, মানে লেখাপড়া করছিলেন কি না?
জি জি করছিলাম, এখন কমপ্লিট, ওটা কমপ্লিট।
আচ্ছা, আপনি কি নার্ভাস, ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। গত সপ্তাহে কিন্তু আমি প্রিয়াঙ্কাকে এই কথা বলেছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই, এবং সত্যি কথা অর্থাৎ প্রিয়াঙ্কা যেটা বলেছিল অনুষ্ঠানের শুরুতে, আমি বলি শ্রোতারা জানে না, শ্রোতাদের উদ্দেশ্যে বলি, পূর্ণতা ছুঁড়ে রাখো, যখন স্টুডিওতে উনি বসেছেন, প্রিয়াঙ্কা যখন বসছে তখন আমাকে বলছে, গুরু যদি আমি নার্ভাস হয়ে যাই, আমার যদি নার্ভাস হয়ে যায় তাহলে মাথায় বাড়ি ছাড়া আর কিছু না। এই মুহূর্তে হয়তো প্রিয়াঙ্কা অনুষ্ঠান শুনছে এবং হাসছে। আপনাকেও বলছি ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমরা সবাই বন্ধু, সবাই ভালোবাসার বন্ধু, আমরা ভালোবাসা নিয়ে কথা বলতে এসেছি, তো ভয় পাওয়ার কিছু নেই। বলুন আপনার ভালোবাসার কথা, কিভাবে শুরু, কোন সালে শুরু?
আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে ইউনিভার্সিটি লাস্ট সেমিস্টার, তারপরে ইন্টার্নশিপ হবে। আমি যে মেসটাতে থাকতাম তার সামনে, ওখানে বারান্দায় যেতাম বা ছাদে যেতাম, বন্ধুরা মিলে আড্ডা দিতাম, সময় কাটাতাম। তো ওর সামনে একটা বাসাতে,
আপনি বলুন নিঃসংকোচে বলুন, মানে ভয় কেন পাচ্ছেন?
ঠিক আছে, ওর সামনে একটা রাস্তা ছিল, রাস্তা বলতে কি ঢাকা শহরে দেখবেন যে অনেকেই খেলার মাঠ বা এই টাইপের কিছু পায় না, ওরা সচরাচর গলিতে বা কোনো ফ্রি
ওখানে ব্যাডমিন্টন খেলে।
হ্যাঁ 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 হ্যাঁ, তো ওখানে নিপা নামের একটা মেয়ে এবং ওর আশপাশের যে মেয়েরা ছিল, ওরা শীতের সময় ছিল তখন নভেম্বর মাস, ঠিক আছে, ওই টাইমে ওরা ব্যাডমিন্টন খেলতো ওখানে। তো বারান্দাতে আমি বিকালে বসতাম, আমার ফ্রেন্ডরা বসতো, ছাদে যেতাম, ওখান থেকে হয়তো মাঝে মাঝে ওরা আমাদেরকে ফলো করতো বা আমরা ওদেরকে ফলো করতাম, এভাবেই ফার্স্টে শুরু হয়,
চোখাচোখিতে শুরু,
এই টাইপের বিষয় অনেকটা। হ্যাঁ, তো দেন একদিন ওরা নিচে কোথা যেন যাচ্ছিল, ওরা কয়েকজন, আমরা ফ্রেন্ডরা ফলো করি বিষয়টা,
আচ্ছা,
ফলো করে ওদের পিছনে পিছনে যাই, সেটা ওরা বুঝতে পারে, মানে এই টাইপের হচ্ছিল। একদিন আমি চিরকুটের মধ্যে একটা কাগজের মধ্যে আমি একটা মোবাইল নাম্বার লিখে, আমার নাম্বারটা লিখে ওটা আমি জানলা দিয়ে নাম্বারটা দেই,
কাকে উদ্দেশ্য করে দেন,
নিপাকে উদ্দেশ্য করে,
নিপাকে উদ্দেশ্য করে দেন, মানে চোখাচোখিটা কি বিশেষ করে নিপার দিকে যেত নাকি আদার্স যারা ছিল তাদের দিকে যেত?
মানে স্পেশালি তখন আমরা ওইভাবে কিছু, আমি ওইভাবে কিছু ভাবি নাই তখন।
আচ্ছা,
ঠিক আছে,
তখন তো অনেকগুলো চোখ ছিল।
হ্যাঁ, অনেকগুলো চোখ ছিল, আমরাও অনেকগুলো ছেলে ছিলাম, এটা একটা মজা করা বা সময় কাটানো এই রকম বিষয়টা ছিল। হ্যাঁ, তো ফ্রেন্ডরা বলে দোস্ত নাম্বারটা দিতে পারিস, ঠিক আছে, ওরাও তো
চোখ দিচ্ছে, আমরাও চোখ
দিচ্ছি, চোখ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে নাম্বারটা দেওয়া হয়। তো দেন ওই দিন রাতে ও আমাকে নক করে,
নামে কি নিপাকে দেন?
হ্যাঁ, দেই, নিপা নাম্বারটা নেয়।
আচ্ছা, মানে আপনার নাম্বারটা আপনি ছুড়ে দেন, যে পাবে টুকে নাও, বিষয়টা কি এরকম ছিল?
মজা বিষয় ছিল, আমরা ছোটবেলায় যে কাগজ দিয়ে ঘুড়ি বানাইতাম, ঠিক আছে, ওরকম কাগজ দিয়ে একটা ঘুড়ি বানায় ওটার মধ্যে নাম্বারটা লিখে তারপর ওটা ছুড়ে মারি।
নাম্বার কি শুধু আপনার ছিল?
আমার নাম্বারটা ছিল।
আপনারা কজন বন্ধু ছিলেন?
ওই মেসে আমরা সাতজন থাকতাম, তো এমনিতে নরমালি আমরা চারজন একসাথে আড্ডা দিতাম।
শুধু আপনার নাম্বারটাই কেন?
আমার নাম্বারটা বলতে
মানে এটা কিন্তু একটা প্রশ্ন, গল্পটা যেহেতু শুরু হচ্ছে
আবার
এই নাম্বার দিয়ে, তো আপনার নাম্বারটা কেন শুরুতেই?
আচ্ছা, সবার গার্লফ্রেন্ড ছিল আর যারা ছিল, হ্যাঁ, সবাই কথা ছিল, কথা বলতো, তো আমার একটু মানে খারাপ লাগতো তখন, মানে মন চাইতো যে তার সাথে কথা বলি, টাইমটা স্পেন্ড করি, আর ফ্যামিলি থেকে বাহিরে থাকতাম, ফ্যামিলির ওই সংকটটা পেতাম না, এই কারণে নাম্বারটা দাও।
আচ্ছা, ওকে, ঠিক আছে, এবং নাম্বারটি নিপা
জি
গ্রহণ করে।
হ্যাঁ হ্যাঁ, তো আমি ভাবি নাই যে ও নাম্বারটা নিবে বা নিতে আমি দেখি নাই বা ফোন দিবে এরকমটা ভাবি নাই, জাস্ট আর
কি দেওয়ার জন্য দেওয়া,
আন্দাজে একটা ঢিল মারা এই টাইপের। তারপর নাম্বারটা নেয়, ওই দিন রাতে আমাকে ফোন করে প্রথমে আমাকে কোনো পরিচয় দেয় না, পরিচয়বিহীন ভাবে আমার সাথে কথা বলে। আমি তো বুঝতে পারতেছি যে আমাকে ফোন দিলে কে দিবে, দেওয়ার মতো তো কেউ নাই, নিশ্চয়ই ওই মেয়েটা আমাকে ফোন দিচ্ছে, ওদের মধ্যে কেউ ফোন দিচ্ছে। তারপর কথা হয়, কথায় কথায় আমি জানতে পারি যে স্পেশালি কোন মেয়েটা আমাকে ফোন দিচ্ছে।
আচ্ছা,
ওদের মধ্যে থেকে কে আমাকে ফোন দিচ্ছে। তারপর এভাবে কথা চলতে থাকে কিছুদিন, বেশ ভালোই চলছিল, মানে ফ্রেন্ডের মতো, অ্যাজ এ ফ্রেন্ড আমি ওকে বলি, দেখো আসলে তুমি কথা বলতেছো, আমি কথা বলতেছি, আমরা কি হিসেবে কথা বলতেছি? তো বলে যে হ্যাঁ, আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলতেছি।
আচ্ছা,
এভাবে কথা বলতে থাকি। তো কথা বলতে বলতে একটা সময় ও বলে যে ওর মা নেই, মানে ওর মা মারা গেছেন। হ্যাঁ, তখন ওর প্রতি আমার একটা সিম্পথি কাজ করে।
আচ্ছা,
যে আমারও তো মা নেই, ঠিক আছে, ওরও মা নেই। তো মেয়েটা হয়তো মানে আমার লাইফে অনেক, আমি হয়তো স্ট্রাগল করছি, ও হয়তো এরকম এই টাইপের অনেক স্ট্রাগলিং অনেক বিষয় থাকতে পারে। তো আমি আরো ওর সাথে কথা বলাটা বাড়াই দিই বা ওর সাথে টাইম স্পেন্ড করার এই ধরনের মেন্টালিটি আমার বেড়ে যায়।
আচ্ছা,
যদিও আমার মনে হচ্ছিল যে আমি যেরকম টাইপের, যে টাইপের ফ্যামিলির ছেলে আর ওর ফ্যামিলির টাইপটা যেরকম, ঠিক আছে, হয়তো এই রিলেশনটা ভবিষ্যতে মানে অনেক প্রবলেম তৈরি করবে।
আচ্ছা,
ঠিকানোটা অনেক,
আমি না যদি আপনি মানে আমাকে অভয় দেন, আমি একটু
জি
আপনাকে
হ্যাঁ বলেন
বাধা দিতে পারি এখানটা। বিষয়টি হচ্ছে যে আপনি বললেন যে রিলেশনটি হয়তো মানে ফ্যামিলি অ্যাটিটিউডটা একরকম না, আচরণটা একরকম না, তো সেক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে। যেহেতু আপনার কথা বলা শুরু করেছেন, শুরুতেই কি আসলে প্রেমের বিষয়টি মন স্থির ছিল নাকি আসলে কথা বলতে বলতে ভালো লাগাটা শুরু হয়ে গিয়েছিল?
কথা বলতে বলতেই ভালো লাগাটা শুরু হয়ে গিয়েছিল, কারণ ওর ও শুনে খুব ভালো করে, খুব সুন্দর করে গোছায় গোছায় কথা বলতে পারে, আর ভোকালটা অনেক সুন্দর, অনেক।
আচ্ছা, মানে সেই থেকে আপনি একটা ধারণা হয় হয়তো আমি দুর্বল হয়ে পড়ছি, এবং উদ্দেশ্য তো অনেকটা এরকমই ছিল।
এরকমই ছিল।
আচ্ছা, ঠিক আছে, তারপর কন্টিনিউ করুন।
এভাবে চলতে থাকে। তো সামনে ওর একদিন বার্থডে আসে, বা মানে ওর জন্মদিন আসে, তখন আমি ওকে কি গিফট করবো, মানে আমার মাথায় একটা প্ল্যান করতেছিলাম যে এরকম কিছু দিব যেন সারপ্রাইজড হয়ে যায়, সেটা খুব কম দামের হোক বাট যেন খুব বেশি ইয়া হয়, অ্যাট্রাকটিভ হয়। তো অনেক ভাবতে ভাবতে তারপর আমি ই করি যে চকলেট আছে না, মানে একটু মানে ছোট পোলাপানের মতো মেন্টালিটি ছিল আর বাচ্চাদের মতো।
কি করতো তখন, এটা জানা হয়নি, মানে কিসে পড়তো?
আচ্ছা, ওর মা ছিল না তো ওর লেখাপড়াটা স্টপ ছিল।
আচ্ছা, না কোনো ব্যাপার না, বলতে সংকোচ কিছু নেই, এখানটা পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে, যেটা উপর আমাদের আসলে হাত থাকে না। ওই মুহূর্তে লেখাপড়া করছিলেন না পরিবারের এই দুর্ঘটনার কারণে? আর উনি বয়স কেমন ছিল, মানে আপনার কাছাকাছি ছিল?
না, আমার থেকে বয়স অনেক কম।
আচ্ছা, ব্যবধানটা মোটামুটি ছিল?
মোটামুটি, হ্যাঁ, ডিস্টেন্স ছিল।
আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর
তো আমি বিভিন্ন আইটেমের চকলেট কালেক্ট করি অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে, প্রায় কত 30-35টা আইটেমের মতো চকলেট কালেক্ট করি।
আচ্ছা, দু একটা আজকে নিয়ে আসলে বুঝতাম। আচ্ছা, তারপর বলুন।
এটা একটা প্যাকেট করি, প্যাকেট করে আর গিফটটা দেই। গিফটটা দেওয়ার পরে ও আর ফ্রেন্ড সার্কেল সবাই অনেক মজা পায়, মানে অনেক খুশি হয় সবাই যাদেরকে দেখায়, সবার কাছে ভাল লাগে বিষয়টা। মাঝে মধ্যে আমরা রিক্সা করে ঘুরতে বের হইতাম, যেটা ঢাকা শহরে হচ্ছে, মানে ঢাকার ভিতরে নরমালি হয়।
তার মানে ফোনে কথাবার্তা থেকে আস্তে আস্তে আপনারা ঘুরছেন, মানে বাইরে ঘোরাঘুরিটা?
হ্যাঁ, বাইরে ঘোরাঘুরিটা হচ্ছে। এর মধ্যেই মানে অফার করে ফেলে, মানে আমি অফার করি, ওকে একদিন অফার করি, রাজি হয়ে যায়।
আচ্ছা,
রিলেশনের বিষয়ে যে অফারটা, ওভাবে ডিরেক্ট আমার কি করতে হয় না, কারণ আমাদের মধ্যে কথা বলা বা ঘোরাঘুরি এগুলোর মধ্যে থেকেই রিলেশনের বিষয়টা না বলার পরেও, মানে এটা নিজেদের ভিতরে কাজ করতে থাকে বিষয়গুলো, যে একটা রিলেশনের দিকে আমরা যাচ্ছি।
মানে মনের কথা মুখে আসা আসলে প্রয়োজন পড়ে না,
পড়ে না,
অবস্থানগুলো এমন ফুটিয়ে তোলে যে এমনিতেই বোঝা যায়,
এমনিতেই বোঝা যায় কি হতে,
ধীরে ধীরে সবই বোঝা যায় ভালোবাসায়। আচ্ছা, তারপর?
এরপর আমাদের রিলেশনের মাঝে আমার একটা ফ্রেন্ড, ও আমাদের গ্রামের বাড়িতে থাকে আর কি, ঢাকাতে থাকে না। হ্যাঁ, ও ঢাকাতে আসে, আসার পরে ও আমার সাথে কয়েকদিন ছিল আমার ম্যাচে। আর নিপার বান্ধবী ছিল একটা। হ্যাঁ, তো আমরা একসাথে ঘুরতে বের হই। বের হওয়ার পরে ওর সাথে ওর একটা রিলেশন আমি নিজেই, মানে
প্রথম ঘোরা ছিল, মানে আপনার বন্ধু এবং নিপার বান্ধবী?
হ্যাঁ, প্রথম ঘোরার আগে আমি দেখাইছি আগে ওকে ফার্স্টে।
হ্যাঁ, শ্রোতাদেরকে একটু পরিষ্কার করে বলতে হবে, তাহলে কিন্তু অনেকে অনেক ধারণা করতে পারে যে প্রথম দেখাতে একটি মেয়ে ঘুরতে গেল, ছেলে ঘুরতে গেল, কিভাবে প্রেম হলো?
দেখাইছি, প্রেম হয়ে যায় নাই, প্রথম দেখাতে প্রেম হয়ে যায় নাই, জাস্ট ঘুরতে যাওয়া। হুম, ঘুরতে যাওয়া, এরকম হইতো, এরকম মাঝে মধ্যে আমরা ঘুরতে বের হইতাম, আর ওর ফ্যামিলির কিছু কিছু পার্সন যে মানে বিষয়টা জানতে পারে পরে, যে আমরা ঘুরতে বের হয়ে দিক সেদিক যাই। আর বিশেষ করে ওর আন্টি, আমি ওনার নাম বলবো, আমি জানি না ঠিক আছে বলাটা ঠিক হবে কিনা, তারপর আমি সাহস করে বলবো, রেহানা আন্টি, ওনার সাথে আমি ফোনে কথা বলতাম নিপার বিষয়ে, কোনো কিছু যদি আমার ই থাকতো, মানে
জানার
থাকতো, হ্যাঁ, বা কোনো ও এই কাজটা করছে আমি এটা পছন্দ করতেছি না, আমি ওনার কাছে নালিশ করতাম বিষয়গুলো, যে আন্টি ও তো এই কাজটা করতেছে, এটা আমার ভালো লাগতেছে না, ওইটা কেন
জানতো?
ওর মা নাই, ওর আন্টি সব, মানে ওর আন্টি সব, হ্যাঁ হ্যাঁ, আন্টির কাছে আমি সবকিছু বলতাম। তো আন্টি আমাকে অনেক ভালোবাসতো, অনেক লাইক করতো, ওনার সাথে সামনাসামনি অনেকবার কথা হয়েছে।
আচ্ছা,
তো এভাবে রিলেশনের মাঝখানে আসলে একটা স্টেজে আসার পরে মানে একটা আনফরচুনেটলি আমাদের ভিতরে মানে সম্পর্কটা অনেক বেশি গভীরতর হয়ে যায় একটা স্টেজে আসার পরে।
আচ্ছা, গভীরতর বলতে আমরা মানে যেটা হয়তো ভেবে নিচ্ছি, মানে যেটা হয়তো হওয়ার কথা ছিল না, মানে যেটা হয়তো ভালোবাসাতে আপনাদের হওয়ার কথা ছিল না ওই মুহূর্তে, এমন কোন একটি অবস্থানের শিকার হন আপনারা?
হ্যাঁ হ্যাঁ, জি
জি, ওকে। কি দুজনের মানে ভালোবাসতে বাসতে হঠাৎ করে
বলতে কোনো প্ল্যান করা বা এই টাইপের কিছু ছিল না, মানে
ওকে
এমনিতেই
বুঝতে পেরেছি। তারপর
হয়ে যায়, তারপর মানে রিলেশনটা আরো অনেক বেশি গভীর হয়ে যায়, মানে আমাদের মধ্যে সবকিছু আর অনেক বেশি কেয়ারিং, সবকিছু আর অনেক বেশি কাজ করে। আর বিশেষ করে আমি ওর খোঁজটা বেশি রাখতাম, কারণ আমার থেকে বয়স অনেক ছোট ছিল, যে ও কোন কাজটা করতেছে, ওই কাজটা কেমন হচ্ছে, ঠিক আছে, ওই কাজটা করতেছে হয়তো ভালো হচ্ছে না, ইভেন কি আমি ওকে নতুন করে স্টাডি করার পরামর্শ দিই বা বলি তুমি আবার লেখাপড়া শুরু করো, যেখান থেকে স্টপ করছো ওখান থেকে আবার শুরু করো। তো ভর্তিও হয়েছিল, পরে আর ওইটা কন্টিনিউ করা হয় নাই।
আচ্ছা,
তো এভাবেই চলছিল, বেশ ভালোই ছিলাম আমরা মানে রিলেশনের মাঝখানে। আর আমার সম্ভবত তখন আমি ফাইনাল, আমার ফাইনাল সেমিস্টার ফাইনাল হয়ে গেছে,
আচ্ছা,
এরকম একটা সময়, মাসখানিক পরে বা 15 দিন পরে ইন্টার্নশিপ,
আচ্ছা আচ্ছা,
ইন্টার্নশিপ এরকম একটা টাইমে মধ্যে আমরা একদিন ঘুরতে বের হই। তখন আমার কয়েকটা ফ্রেন্ড মানে দেখে যে ও আর আমি একসাথে ঘুরতেছি, আর আমার যে ফ্রেন্ডগুলো দেখে ওরা ওকে আগে থেকে চিনতো যে ও কোন ফ্যামিলির,
আচ্ছা,
মানে ওর ফ্যামিলি, ওর আত্মীয় স্বজন ওদের সাথে পরিচয় ছিল, যে পারপাজেই হোক ওদের পরিচয় ছিল। তখন ওরা আমাকে না জানাইয়া ওরা ওর সাথে কথা বলে,
মানে বন্ধুগুলো তো আপনার,
হ্যাঁ, ফ্রেন্ড গুলো আমার,
আর কথা বলে নিপার সাথে,
হ্যাঁ, নিপার সাথে,
আচ্ছা,
আর নিপার একটা, নিপার ভাবি ছিল, ঠিক আছে, হ্যাঁ, ওর সাথে ওর চলাচলটা খুব বেশি ছিল, ওর ভাবির সাথেও, মানে ওরা সবাই মিলেছিল কিছু একটা প্ল্যান করে। আর এর বিশেষ কারণ ছিল, নিপাকে সবসময় ওর বান্ধবীরা মানে বলতো যে এই ছেলে তোর সাথে থাকবে না, ঠিক আছে, ছেলে শিক্ষিত, তুই বেশি লেখাপড়া করস নাই, বা এরকম, মানে
যেটাই হোক, হ্যাঁ,
চলে যাব,
হ্যাঁ হ্যাঁ, একটি প্রশ্ন,
আমি সবসময় ওকে মানে ওকে কমিটমেন্ট করছি, আমি কখনো তোমাকে ছাড়বো না, ঠিক আছে।
আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি যখন বললেন যে আপনার কিছু বন্ধুরা দেখে ফেলে, আপনার বন্ধুরা কি জানতো এই বিষয়ে যে নিপার সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে?
ওরা আমাকে না জানিয়ে ওর সাথে কথা বলে, আমি যাদের সাথে থাকতাম ওরা জানতো,
আচ্ছা, আদার্স কেউ এভাবে জানতেন না,
আচ্ছা, আর ওরা ছিল অন্য ফ্রেন্ড, মানে ওদের সাথে আমরা থাকতাম,
মানে আপনারা যেখানে থাকতেন সেই বাসার কেউ না,
সেই বাসার কেউ না,
ঠিক আছে।
আর স্বাভাবিক ভাবে রিলেশন গুলো চায় না কেউ মানে ফ্লাশ করার জন্য,
ঠিক আছে। তারপর
দেন তারপর ওরা জানার পর ওরা তো মানে প্ল্যান একটা কি কিছু একটা প্ল্যান করে, ঠিক আছে, নিপার সাথে এবং ওর এক ভাবি থাকে, ওরা মিলে ঝিলে একটা প্ল্যান করে,
আচ্ছা,
মানে আমি বিষয়টা বুঝতে পারি, বুঝতে পারি বলতে কিরকম, যে নিপা একদিন ওর বাসা থেকে বের হয়, ওর আন্টির কাছে বলে যে ও আমার সাথে দেখা করতে যাচ্ছে, তো ও তো আমার সাথে দেখা করতে আসে নাই, আমাকে ফোন দিচ্ছি পাচ্ছি না, ফোন লাইন অফ, তো আমি আন্টিকে ফোন দিই, আন্টি তো বললে কেন নিপা তোমার সাথে না ঘুরতে যায় নাই, তো বললাম তো না, তাহলে দেখো ও তো হয়তো ওর ভাবির বাসায় গেছে। তখন ওর ভাবির বাসায় আমি যাই, ওখানে দরজা লক করা ছিল, তালা মারা ছিল,
আচ্ছা,
তখন আমার বিষয়ে আমার ভিতরে আবার একটু সন্দেহ কাজ করে, ব্যাপার কি, মানে ও আমার কথা বলে কার সাথে যাচ্ছে বা কোথায় যাচ্ছে কি করতেছে। তখন টুকটাক ঝগড়াঝাটি বা ও আমাকে কোথাও আসতে বললে, দেখা করতে বললে, আমি একটু ইগনোর করতেছিলাম, আমার ভিতরে সন্দেহটা কাজ করতেছে। আর আমার ফ্রেন্ডের যে লাভার ছিল, হ্যাঁ, ওর কাছে আমি অনেক কিছু জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, ও কোনো কিছু আমাকে স্পষ্ট বা ক্লিয়ার করে বলতো না কখনো,
আচ্ছা,
মানে ঝুলন্ত অবস্থায় রাখতো আমাকে, এরকম একটা ব্যাপার যে ও ওর বিষয়গুলো বলতে পারতেছে না আমাকে, আবার আমাকেও পরিষ্কার করতে পারতেছে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়,
কিছু একটা হতে চলছে,
সেটা ও জানতো, পরে আমি বুঝতে পারি, হ্যাঁ,
ওকে,
কিন্তু আমাকে ক্লিয়ার করে বলতো না,
বলতো না,
যেহেতু আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল, আমি বিষয়গুলো জানতাম, মানে
ঠিক আছে। তারপর,
হ্যাঁ, তারপর এপ্রিলের 8 তারিখে ওর বার্থডে থাকে, মানে ওর বার্থডে এপ্রিলের 8 তারিখ, ওরা প্ল্যান করে রাখে আগে থেকে, ওদের একটা প্ল্যানিং থাকে কিছু একটা, হয়তো আমি জানতাম না, তো এপ্রিলের 1 তারিখে ও নিপার সাথে আমার কথা হয় যে আমরা কোথাও ঘুরতে যাব, ঘুরতে যাব, সেখানে আমরা অনেক টাইম স্পেন্ড করব, এরকম ব্যাপারটা থাকে, হ্যাঁ, তো আমরা বেশ আমরা বের হওয়ার জন্য সব প্ল্যান করি, সবকিছু ঠিক থাকে, ওর এক মামার বাসায় যাব আমরা ঘুরতে, এদিকে আমার ফ্রেন্ডটা তো সবাই জানতো, আর আমি যে বাসায় থাকতাম সেখানে আমার এক ভাইস্তা থাকতো আর আমার এক ফ্রেন্ড থাকতো, ছোটবেলার ফ্রেন্ড থাকতো,
আচ্ছা,
আমার ছোটবেলার যে ফ্রেন্ড ও আবার আমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড,
আচ্ছা যারা দেখেছিল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরা ব্যাপারগুলো মানে আমার ফ্রেন্ডকে এক হালকা হলো টাচ করে, ঠিক আছে?
আচ্ছা
হ্যাঁ, তো যেদিন আমি বের হব মানে ঘুরতে যাব, ও আমাকে বলে দোস্ত তুই আজকে যাস না।
আচ্ছা
হ্যাঁ, আর আমি নিপাকে আর আমার ভাইস্তা আমার পায়ে পর্যন্ত ধরছে, তুই আজকে বাসা থেকে বের হবি না।
আচ্ছা, তারপরে আপনি একটা হালকা আভাস পেয়েছিলেন যে কিছু একটা হতে পারে, কিন্তু কি
হতে পারে? হতে পারে, বাট আমার 100% বিলিভ ছিল বা বিশ্বাস ছিল ওর উপরে যে খারাপ কিছু করবে না।
আচ্ছা,
করতেই পারে না, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম।
আচ্ছা, তারপর
এতটুকু মানে কোনোভাবেই সম্ভব না এটা, ঠিক
আছে? জন্মদিনের দিন পরিকল্পনা হচ্ছে
না, জন্মদিনের দিন ওদের আগে থেকে হয়তো প্ল্যানিং ছিল, ঠিক আছে,
বাট আচ্ছা
তার আগে এটা 1 তারিখে।
আচ্ছা
হুম, 1 তারিখ তো ওখানে যাই, যাওয়ার পরে
মামা বাড়িতে যান, নিপার মামা বাড়ি,
নিপার মামার বাড়ি না, ওরা নিপার মামা অন্য জায়গায় ভাড়া থাকতো, ওদের মামা বাড়ি ওখানে বাট অন্য জায়গায় ভাড়া থাকতো, ওখানে যাই। যাওয়ার পরে ওখানে পরিবেশটা একটু অন্যরকম ছিল, মানে প্রথমে গিয়ে আমি বুঝে ফেলি যে একটু অন্যরকম।
কেমন তাহলে আমাকে বলবেন, কারণ শ্রোতাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সবাই একটা কিউরিয়াসিটি জন্মাচ্ছে আসলে,
মানে আমি যখনই যাচ্ছি, ঠিক আছে, যাওয়ার পরে রিক্সা থেকে আমরা নামলাম, নামার পরে ওর মামি আসলো, পরে দেখি ওর মামা আসলো, তো মামার সামনে ভাগ্নি তার বয়ফ্রেন্ড নিয়ে তার বাসায় যাচ্ছে, ব্যাপারটা তো
দেখতে তো কেমন লাগে,
কেমন লাগে। হ্যাঁ, আমার তখন তো আমি পুরোপুরি বুঝে গেছি বিষয়টা কি হচ্ছে, আর আমার ভিতরে তো কোনো কুনিয়ত বা কুউদ্দেশ্য এই টাইপের কিছু ছিল না, ঠিক আছে? আমি তোকে লাভ করতাম, বিশ্বাস করতাম, বিলিভ করতাম, তো আমার ই হচ্ছে যে না, ও যেখানে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, সব কিছু ওকে আছে। তারপর আমি ওর সাথে ও যেভাবে বলে আমি ওভাবে যাই, ঠিক আছে, ওখানে ওর বাসাতে, ওই মামার বাসাতে যাই। যাওয়ার পরে বসে আমরা গল্প টল্প করতেছি, এর মাঝখানে নিপা বলে যে মামা তো বাহির থেকে তালা মেরে দিছে, আমি আর ও, আর কেউ নেই,
আর বাকি যারা ছিলেন মানে
মামা মামি আর কেউ ছিল না।
আচ্ছা, মামা মামি বাইরে চলে গেছে,
বাইরে চলে
গেছে তালা মেরে।
হ্যাঁ, তালা মেরে বাইরে চলে গেছে।
আচ্ছা, তারপর?
তারপর জানতে পারি নিপার কাছ থেকে যে এটা ওদের পরিকল্পিত বিষয় ছিল, ওরা এই প্ল্যানটা হয়তো 8 তারিখে করতো, এরকম কিছু একটা প্ল্যানটা হচ্ছে যে
তালা কেন মারলো,
নিপাকে বোঝানো হয়েছে যে আমি ওকে ছেড়ে চলে যাব, এবং বাচ্চা মানুষ ছিল তো, বয়স কম ছিল, অতটুকু ম্যাচিউর ছিল না, ওকে যেভাবে বুঝাইছে ও ওইভাবেই বুঝছে, আর আমার কথাগুলো বিশ্বাস করে না বা বিলিভ করে না। সামনে আমার ইন্টার্নশিপ চলতেছে, ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো, ঠিক আছে, আর আমি ওকে বলতেছিলাম দেখো সামনে আমার ইন্টার্নশিপ, তারপরে আমার একটা জব নিতে হবে, তারপরে কিছু একটা করি আমরা, এখন তো করার মতো সময় হয় নাই, বা আমরা বিয়ে করে কি করবো, আমি তো একটা সংসার মেনটেন করার মতো আমার ম্যাচুরিটিও আসে নাই, বা আমি একটা সংসার মেনটেন করতে পারবো না, এখন চাইলেও পারবো না, সম্ভব না এটা। এভাবে অনেক সময় ঝগড়া হইতো এই বিষয়টা নিয়ে,
মানে আচ্ছা তার মানে এটা 1 তারিখের আগে এই বিষয়টা ঝগড়াঝাটি হয়েছে,
মানে
বিয়ে করা নিয়ে।
হ্যাঁ, বিয়ে করা নিয়ে। হ্যাঁ,
আচ্ছা আমাকে কি একটু পরিষ্কার করে বলবেন, যদি আপনার আপত্তি না থাকে, এই যে বিয়ে করার যে চাপটা, এই চাপটা কি আপনাদের ভালোবাসার ওই ঘটনাটার পর থেকে কি হয়, মানে?
হ্যাঁ, তারপর থেকেও আমাকে চাপ দিতে থাকে, আর আমি ওকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি, আমার সাধ্যমতো আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি তখন স্টুডেন্ট, জব করি না, কিছু করি না, বাবা আমাকে টাকা দেয়, ওই টাকা দিয়ে আমি
চলেন
এবং পড়ি। হ্যাঁ, তো এখন তো বিয়ে করে কন্টিনিউ করা সম্ভব না কোনো কিছু, আর আমি চাইও না যে বিয়ে করে কারো সাপোর্ট নিয়ে আমরা কোনো কিছু করি।
ওকে, তার মানে ওই ঘটনার পর থেকে নিপা আপনাকে একটি চাপের উপর রেখেছিল, যেটা নিয়ে আগেও আপনাদের আলোচনা হয়েছে, এবং 1 তারিখে ওরকম কিছু একটা হতে যাচ্ছে যেটা আপনাকে হয়তো বাটে ফেলে কিছু করা, এরকম?
হ্যাঁ, এই টাইপের
বাংলা কথা আমরা যারা আলোচনায় বলি যে বাটে ফেলে করানো,
বাটে ফেলে করানো, বা অনেকটা বলতে গেলে ফিটিং এ ফেলে দেওয়া, যেটা এই টাইপের। তো আমার ফ্রেন্ডদের সাথে যেহেতু প্ল্যানিং ছিল, ওর মামার সাথেও কথা হয়, আমার ফ্রেন্ডরাও মানে একটু রাজনৈতিক পারপাজে আর কি, ঠিক আছে, হ্যাঁ, পলিটিক্যাল পারপাজে, ওরা তো ওদেরকে ফোন দেয়, ওরা আসে, প্ল্যানিং এর সময় তো ওরাও ছিল সবাই,
হ্যাঁ,
সবাই মিলে ছিল,
মানে এটা তো পুরোপুরি পূর্ব পরিকল্পিত,
পূর্ব পরিকল্পিত সবকিছু,
যা হচ্ছে সবাই সবকিছু জানে, আপনি ছাড়া।
আমার 100% বিলিভ ছিল নিপার উপরে যে না কিছু হবে না, আর ওখান থেকে ওর প্রতি আমার বিশ্বাসটা একদম নষ্ট হয়ে যায়।
কি হলো ঘটনাটা আমাকে বলেন তো, বাইরে থেকে তালা মারা, তারপর আপনার কিছু পলিটিক্যাল বন্ধু বান্ধব আসলো?
হ্যাঁ, বন্ধু বান্ধব আসলো, ওরা ভিতরে ঢুকলো, আমি তো টোটালি মানে মানে চমকে গেলাম, একদম টোটালি চমকে গেলাম যে কি হচ্ছে এটা, ওরা কোথা থেকে আসলো, কি এগুলো কি, ঠিক আছে, আসে বলতেছে, আমার জিজ্ঞেস করতেছে যে সুলাইমান তোমার সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে। দেন আমাকে সেকেন্ড কোশ্চেনটা করে যে ও নাকি প্রেগনেন্ট।
হ্যাঁ,
ও নাকি প্রেগনেন্ট আমাকে কোশ্চেন করতেছে, বাট আমি এই বিষয়টাতে কিছু জানি না। হুম,
আচ্ছা,
তো আমি ভয়তে বলে দেই যে হ্যাঁ প্রেগনেন্ট, তোমার তোমাদের কাছে বিয়ে দিব। আমি বলছি হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, মানে
আপনি কোনো কিছু বুঝিয়ে না বুঝিয়ে আমাকে যা বলতেছে আমি সেটাই শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছি।
মানে পুরোপুরি আপনি ভয়ে
ভয়ে নিজে শেষ, আমার ভিতরে ভয়ে একদম শেষ না, টোটালি আমি মানে কোথায় আছি, আমি কি করতেছি, আমি কিছু বুঝতে না,
যা শুনছেন
হ্যাঁ শুধু হ্যাঁ, মানে কোনো কিছু না বলার সাহস বা ওই ধরনের কিছু আমার হচ্ছে না ভিতর থেকে। হুম, বলতেছি আমি হ্যাঁ বলতেছি হ্যাঁ বলতেছি। তারপর বিয়ে করবে, ঠিক আছে। আমার মামা বলতেছে তাহলে ই তোমরা টাকা পয়সা অ্যারেঞ্জ করো, আমার ফ্রেন্ডদেরকে বলতেছে, আমার কাছে টাকা নেই, ঠিক আছে, আমার ফ্রেন্ড ওর টাকা পয়সা অ্যারেঞ্জ করো। বলছে ঠিক আছে, আমরা টাকা পয়সা অ্যারেঞ্জ করতেছি। আমার ফ্রেন্ড ওরা গিয়ে মানে ওখানে তিনটা ফ্রেন্ড আসছিল আমার। হুম, আমি নাম বলবো না ওদের, নাম বললেও হয়তো সমস্যা হবে না, তারপর আমি নাম বলবো,
দরকার নেই
দরকার নেই। হ্যাঁ, ওরা হয়তো এখন শুনতেছে। ওরা বাহিরে যায়, দুইজন থাকে আমার সাথে, আরেকজনকে পাঠায়। ও এলাকায় গিয়ে আরো কয়েকজন মিলে আমার ফ্রেন্ডের এবং আরো দুইটা ফ্রেন্ডের মোবাইল বন্ধক রেখে, হুম, অত রাতে তো টাকা কালেক্ট করাটা খুব মুশকিল, মানে প্রায়
অত রাতে মানে তখন কটা বাজে?
এই ঘটনা ঘটে এবং এত এত সময় মানে তখন রাত প্রায় ১২টা
বেজে গেছে। আপনারা গেছেন কখন মামা বাড়িতে?
সন্ধ্যার পরে,
সন্ধ্যার পরে।
হুম,
১ তারিখ সন্ধ্যার পরে নিপা এবং আপনি তার মামার পুরো মানে পূর্ব পরিকল্পিত নিয়ম অনুসারে তার মামা বাড়িতে যান সন্ধ্যার পরে?
সন্ধ্যার পরে, হ্যাঁ।
আচ্ছা, তখনও কি আপনার মনে কোনো খটকা আসেনি সন্ধ্যার পরে, মানে একজন মানুষের বাসায় যাওয়া? আচ্ছা যাই হোক, আসলো হয়তো আপনি বিশ্বাসের কারণে সেটাকে আসতে দেননি।
আমার পুরোপুরি বিশ্বাস ছিল। আর যখন আমরা ঘুরতে বের হই, তার আগে একটু বলে নেই এটা মিসিং হয়েছে, ঘুরতে বের হই তখন ওর আন্টি আমাকে একটা ফোন দিয়েছিল, বলছিল তোমরা চলে আসো, কোথাও যাওয়ার দরকার নেই।
আচ্ছা,
যে আন্টিটাকে আমি মায়ের মতো দেখি এবং ওনাকে আমি মা বলে অনেক ডাকছি।
আচ্ছা, তার মানে ১২টার সময় বন্ধু বান্ধব মোবাইল বন্ধক দিয়ে টাকা জোগাড় করে নিয়ে আসে, তখন পর্যন্ত আপনার সেই বাসে আটকায়, মানে আপনি আটকানো মূলত।
তো টাকা পয়সা আনে, আনার পরে আসলে বিয়ের কোনো প্ল্যান বা কোনো কিছু দেখতেছি না। নিপার ভিতরে দেখতেছি, হ্যাঁ ও বাবা বলতেছে বা আমার ফ্রেন্ডরা বলতেছে তাহলে আপনারা কাজই ম্যানেজ করেন, ঠিক আছে আমরা বিয়ে দিয়ে দিই, রাতে বিয়ে দিয়ে দিই, যেহেতু রাত অনেক হয়ে গেছে বিয়ে দিয়ে দিই। তো ওই টাকাগুলো আমার মামার কাছে দেওয়া হয়, আর যে মামাটা ছিল, আর ওর মামা অ্যাডিক্টেড ছিল।
আচ্ছা,
হুম, সে ওই টাকাগুলো অন্য কোনো পারপাজে নষ্ট করে ফেলে।
আচ্ছা,
হুম, এইভাবে সকাল গড়ায় যায়। আর
পুরো রাত আপনারা বাসায়?
হ্যাঁ, যার যার মতো এক একজন এক এক দিকে ঘুরে বসে আছি।
তখন আপনি নিপার সাথে কি কোনো কথা বলার সুযোগ পেয়েছিলেন যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কেন তুমি মানে এটা করছো, কোনো কথা বলার সুযোগ হয়েছিল নাকি আপনি নিপার সাথে কথা বলতেও ভয় পেয়েছিলেন?
না, ওর সাথে কথা বলতে ভয় পাই নাই, বাট আমি এমনিতেই চুপচাপ ছিলাম যে আমি কি বলবো বা এটার রিপ্লাইটা কি আসবে আমার উপরে। আমার ভিতরে সবসময় একটা কনফিউশন কাজ করতেছিল।
আচ্ছা,
হুম, এর জন্য আমি কোনো কিছু বলি নাই, চুপচাপ ছিলাম, হয়তো দুই একটা কথা বলছি আমার ফ্রেন্ডদের সাথে অন্য পারপাজে, বাট এই পারপাজে না। আর আমাকে যা বলছে বিয়ে করতে হবে, ঠিক আছে, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইভাবে বলে গেছি। তারপর এভাবে সারা রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, ঠিক আছে। নিপাও বুঝতে পারে যে আসলে ওর মামারও কোনো উদ্দেশ্য ছিল না বিয়ে দেওয়া, ওই টাকাটা আসলে বাজে কাজে নষ্ট হয়ে গেছে, ও কষ্ট পায়।
আচ্ছা,
হুম, কিন্তু ওর ইচ্ছা ছিল যে হ্যাঁ আমরা বিয়ে করবো, বা যেভাবেই হোক মানে ওর ভিতরে একটা ইচ্ছা ছিল। আর আমার ফ্রেন্ডদের অনেক ইচ্ছে ছিল যে ওদেরকে আমরা বিয়ে দেবো, বিয়ে দিয়ে সকালে আমরা অনেক মজা করবো, ঘুরবো, ঠিক আছে।
আচ্ছা,
আমাদের আমার ফ্রেন্ডেরও খুব ভালো মানে সব।
আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে বন্ধুগুলো এসেছিল এবং যারা এই টাকা পয়সাগুলো জোগাড় করলো, এগুলো কি নিপার বন্ধু? না
না, আমার
আপনার
আমার বন্ধু, বাট প্ল্যানিং এর সাথে ওরা জড়িত ছিল।
আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, বন্ধু যদি আপনার হয়ে থাকে তাহলে তো তারা সবার আগে আপনার সাথে আলোচনা করা উচিত ছিল, কিংবা আপনি কেন বন্ধুদের দেখে ভয় পেয়ে গেলেন? মানে মানুষ তো শত্রুকে দেখে ভয় পায়, আপনি বন্ধুকে দেখে কেন ভয় পেলে, পেয়ে বললেন যে হ্যাঁ ও প্রেগনেন্ট, তারপর আমি বিয়ে করবো, হ্যাঁ রাজি।
এবং আমি আদৌ জানি না যে অরিজিনালি বা রিয়েলি ও প্রেগনেন্ট ছিল কিনা,
কিন্তু বন্ধুর সাথে কেন আলোচনাগুলো করেননি? মানে বন্ধু তো আপনার, মানে তাদেরকে কেন বলেননি?
আগে আমার সাথে কোনো কথা বলে নাই, হ্যাঁ, হুট করে আমার সামনে চলে আসছে, আমি মানে আতঙ্কিত হয়ে গেছি তখন।
মানে বন্ধু থেকে কেন আতঙ্কিত? মানে এটা কিন্তু অনেক শ্রোতাই প্রশ্ন করতে পারে যে গুরু সুলাইমান বন্ধু থেকে কেন আতঙ্কিত?
আচ্ছা, এখানে একটু কথা বলি তাহলে। এখন ওদের সাথে আমার অন্যরকম রিলেশন, একদম রিলেশনটা টোটালি ডিফারেন্ট। এখন ওরা আমার ফ্রেন্ড ছিল, ঠিক আছে, বাট ওরা পলিটিক্স করতো।
আচ্ছা,
ঠিক আছে। হ্যাঁ, আর আমি তো একটু মনে হয় ফার্স্টে বলছিলাম যে মানে আমি আগে থেকেই বাহিরে কম বের হতাম, মা বাবার গন্ডির মধ্যে থাকতাম, যেমন মুরগি যেমন তার বাচ্চাদের মানে পাখার নিচে আগলে রাখে, ওইভাবে মা বাবা আমাকে আগলে রাখতো, বাইরে বের হতে দিত না, কারোর সাথে মিশতে দিত না। তো আমি জানতাম ওরা পলিটিক্স করে, আর যেহেতু নিপার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও পলিটিক্স,
হ্যাঁ,
ওদের সাথে ওদের কানেকশন।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, এই কারণে আমি ভয়টা আরো বেশি পাই।
ওকে, ঠিক আছে, মানে এই বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল, তাই আপনাকে প্রশ্ন করা। আচ্ছা, ঠিক আছে। তারপর সকাল হলো,
সকাল হলো, এদিক দিয়ে তো বিয়ে হচ্ছে না, নিপা বুঝে গেছে, ঠিক আছে। আর তখন সকাল হওয়ার পরে ওর মামি আমাকে বলতেছে, ওর ওই মামার, ওই ওর ওই মামার আবার বউ দুইটা।
আচ্ছা,
এক বউ ওর মামা বাড়ি থাকে, মানে ওর নানা বাড়ি থাকে, আর এক বউ নিয়ে ওর মামা আলাদা ভাবে থাকে।
আচ্ছা,
তো এরপরে বিয়ের কথা হচ্ছিল, আমার ফ্রেন্ডরা বলতেছিল কই আপনারা তো কাজে নিয়ে আসলেন না, তাহলে বিয়ে আমরা বিয়ে করাবেন, ঠিক আছে, এই বিষয়গুলো চাপ দিচ্ছিল। নিপা তো বুঝে, নিপাও বলতেছিল, আর তখন ওর মামি বলে যে আচ্ছা তোমরা কি করবা, আজকে বিয়ে না হোক, তোমরা চলে যাও, তুমি টাকা পয়সা ম্যানেজ করো, ম্যানেজ করে একদিন আসো, তারপর তোমাদের বিয়ে দিই, এ করে টাকা কি আর বিয়ে হয় নাকি, টাকাগুলো খরচ হয়ে গেছে কোনো পারপাসে, ওর মামি বলে আমাকে বাইরে ডাক দিয়ে নিয়ে। তো তখন আমার মনের ভিতরে এটাও কনফিউশন হচ্ছিল যে এখন মামি যে বলতেছে আমাকে চলে যাওয়ার জন্য, এটা আসলে কি উদ্দেশ্য বা পরিকল্পিত ভাবে বলতেছে, না জাস্ট আমাকে মানে টেস্ট করে দেখতেছে যে আমি রিপ্লাইটা কি দেই। হ্যাঁ, তো তখন আমি আর আমার ভিতরে একটা জিদও কাজ করে যে তুমি আমাকে ভালোবাসো, তুই আমাকে ভালোবাসিস, ঠিক আছে, হ্যাঁ, আমি তোকে কমিটমেন্ট দিচ্ছি, আমি তোকে ছেড়ে যাবো না। আর ওর প্রতি আমার আগে থেকে একটা সিম্পথি কাজ করতো যে ওর মা নেই, এর জন্য তো আমারও মানে অনেক বেশি জিদ কাজ করে, আর আমি বলি না আমি বিয়ে না করে যাব না।
আচ্ছা, মানে সকাল পর্যন্ত যেটা ছিল আপনাকে জোর করে বিয়ে দেওয়ার একটি পরিকল্পনা, আর সকালে যখন বরের আর বর সাজা হলো না, তখন বর এখন জোর করে বলছে এবার তুমি বধূ সাজো,
আমি বিয়ে না করে যাচ্ছি না।
আচ্ছা,
ঠিক আছে, এত কিছু যখন হয়ে গেল, হ্যাঁ, আমি তো তোকে ভালোবাসি, ঠিক আছে, হয়তো বিয়েটা পরে হইতো, বাট তুমি এগুলা করলা, ঠিক আছে, আমি বিয়ে করেই যাবো এখান থেকে।
আচ্ছা,
তারপর ওর যে আন্টি ছিল, ওই আন্টি টাকা পাঠায়, এতগুলো নষ্ট করে ফেলছে, আর ওনার আন্টি বুঝতেও পারে ওনার ভাই কিরকম, উনি ভালো করে জানে, আবার টাকা পাঠায়। তারপর ওখানে পাশে একটা কাজী অফিস ছিল, ওখানে গিয়ে এমনি কোর্ট ম্যারেজ বা এই টাইপের কিছু না, নর্মাল সনাতন পদ্ধতিতে যে বিয়েগুলো হয় ওই টাইপের একটা বিয়ে হয়।
মানে বিয়েতে হয়, সে বিয়ে কি বৈধ বিয়ে ছিল?
বৈধ বিয়ে
মানে সনাতন হোক আর আধুনিক হোক,
ইসলামিক নিয়মে যেটা একজন কাজী থাকবে সে, ঠিক আছে, হ্যাঁ, সে আমার নাম ঠিকানা বলবে, ওর নাম ঠিকানা বলবে, হ্যাঁ, তিনবার করে যে কবুল বলা, ঠিক আছে,
দেনমোহরের বিষয় থাকবে,
দেনমোহরের বিষয় থাকবে, এগুলো বলবে, ঠিক আছে, একটা কাগজে আমি সিগনেচার করব, সেই কাগজ যা আউদো থাক বা না থাক, হ্যাঁ, কিছু বিষয় থাকে যে মানে প্রশাসনিক ভাবে যেগুলো ডকুমেন্টারি বিষয়, আর কিছুটা থাকে যে মনের ভিতর থেকে। হ্যাঁ, তো আমার মনের ভিতর থেকে ছিল যে ও আমার বউ এখন থেকে,
কিন্তু কাগজ কলমে
আমার কাছে কোনো কাবিননামা এখন পর্যন্ত নাই, আও তো এটা বিয়ে
তাহলে বিয়ে
কাবিননামা হয়েছিল কিনা সেটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই।
মানে আপনি বিয়ে যে করলেন সকালে,
হ্যাঁ,
তখন কি দেখে বিয়ে করেছিলেন, মানে মনে হয়েছিল যে বিয়ে হয়েছে নাকি সেটাও তখন?
হ্যাঁ, বিয়ে হয়েছে, সবকিছু আমার সামনে ওকে পরিষ্কার,
কাজী ছাড়া
না, কাজী আছে তো সবকিছু।
আচ্ছা, কিন্তু কোনো কাগজপত্র নেই?
কাগজপত্র আমার হাতে আসে নাই।
আপনার হাতে না আসুক, আপনি কি চোখে দেখেছিলেন কোনো কাগজপত্র যে লেখালেখি হচ্ছে?
হ্যাঁ, লেখালেখি হচ্ছে, দেখেছি সেটা।
আচ্ছা, কিন্তু হাতে কলমে পান?
হাতে কলম আমি পাইনি, হ্যাঁ,
তখন পর্যন্ত।
তখন
বিয়ে হলো, তার মানে
বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পরে যেটা হওয়ার কথা, পরে ওর বাবা আসছিল,
আচ্ছা,
তো আমাকে তো ওদের সাথে নিয়ে যাবে।
বিয়ের পরে বাবা এসে হাজির?
না, আগেই আসছিল।
আচ্ছা,
আগেই আসছিল, আগেই আসছিল, সকালে চলে আসছিল, ঠিক আছে, জানার পর তো আমাকে তোর সাথে করে বা কিছু একটা বলবে বা একটা আনুষ্ঠানিক কিছু থাকে, তো ব্যাপার থাকে, ফর্মাল কিছু ব্যাপার থাকে। ওরা কোনো ফর্মাল কোনো বিষয় মেনটেন করে না, জাস্ট ওর ড্রেস আপ আবার চেঞ্জ করে, শাড়ি পরে ছিল তখন, ড্রেস আপ চেঞ্জ করে ওকে ওর মতো রিক্সা দিয়ে ওর বাবা বাড়ি নিয়ে যায়, আর আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে শুধু চলে আসে।
আচ্ছা, আমার একটি বড় প্রশ্ন, আপনি যা বলছেন সত্য বলছেন না বানিয়ে বলছেন?
আমি যা বলছি সত্য বলছি এবং
আপনি যা বলছেন সত্য বলছেন, বিশ্বাস করা ছাড়া এই মুহূর্তে আমার কাছে কোনো প্যারামিটার নেই ধরে আমি বুঝতে পারবো
না।
আপনি সত্য বলছেন বিশ্বাস করছি, কারণ হচ্ছে আমি প্রশ্নটা করি এখন। সাধারণত যেটা হয় যে এই ধরনের একটি মেয়ে, আমি ধরে নিচ্ছি নিপার বয়স 18 নিচে, তখন সাধারণ দৃষ্টিতে তার বাবা অথবা মা বিচলিত হয়ে যাবে চরম মাত্রায়, এটি স্বাভাবিক এই বয়সের একটি মেয়ে যে বয়সেই হোক না কেন। তারপরে যদি এত কম বয়সে একটি মেয়ে বাসার বাইরে থাকে সেখানে বিচলিত হয়ে যাবে, তো সেখানে তার বাবা সারা রাত কোনো খোঁজ খবর না নিয়ে কিংবা যদি খোঁজ খবর পেয়েও থাকে কোনো ধরনের কোনো যোগাযোগ না করে সকালবেলাতে এসে, সবার আগে তো আপনার গালে একটা চড় মারার কথা ছিল যেটা হয় স্বাভাবিক দৃষ্টিতে, যদি না জেনে থাকে বাবা যে আমার মেয়ে আজ বিয়ে করতে যাচ্ছে। মানে কি
ওর বাবা অ্যাকচুয়ালি, মানে
আপনি বলেন, মুখে বলেন, কারণ ইশারা দিলে আমি দেখছি শ্রোতারা দেখছে না।
আচ্ছা,
তো আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে, কারণ শ্রোতাদের মনে প্রশ্ন হতে পারে যে বাবা এসে মেয়েকে নিয়ে গেল জামাইকে, মানে এটা আসলে কি হলো, ব্যাপারটা কি?
হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, নরমালি যে বিষয় হয় যে ওর যদি বাবা আসলো, ঠিক আছে, ওর তো মানাই, এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে, ওর মানাই। আরেকটা ফ্যাক্টর যে নিয়ে চলে গেল, তার মানে হয়তো ওদের প্ল্যানিং ছিল যে জাস্ট যা দেখানোর দেখানো হয়ে গেছে, দুজনকে আলাদা করে দিবে।
মানে এটা কি আপনি বলতে চাইছেন যে বাবাও জানতো,
হয়তো জানতো,
মানে যেহেতু আপনাকে কোনো প্রশ্ন করেনি যে তুমি কে, তোমার সাথে কি
ভাবে
পরীক্ষা করে দেখা প্রয়োজন,
আর এমনিতেও ওর বাবা একটু অন্যরকম টাইপের, অন্যরকম টাইপের বলতে মেন্টালি
ডিসঅর্ডার,
হালকা পাতলা।
আচ্ছা, মেয়েকে নিয়ে চলে গেল, বিয়ে হয়ে গেল, জামাই এখানে বন্ধুদের সাথে, মেয়ে চলে গেল বাবার সাথে।
জি।
আচ্ছা, তারপর?
তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে আমার এলাকায় চলে গেলাম, যে এলাকায় মানে আমার ফ্রেন্ডরা যে এলাকায় থাকে, আমি যে মেসে থাকি ওখানে না, আমার ফ্রেন্ডরা যে এলাকায় থাকে। ওখানে যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমাকে অনেক বুঝায়, দেখো যা হয়েছে হয়েছে, তুমি এগুলো বাদ দাও, তুমি এখন যেটা বলবো সেটাই, তুমি যদি ওকে নিয়ে কন্টিনিউ করতে চাও কন্টিনিউ, যদি কন্টিনিউ করতে না চাও কন্টিনিউ হবে না।
এটা কোন বন্ধু বলছে?
আমার যে ফ্রেন্ডরা ছিল, না 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 না,
যারা ছিল,
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তারা সারা রাত থেকে বিয়ে দিয়ে সকালে বলছে যে এখন তোমার উপর ডিপেন্ড করছে, তুমি থাকলে থাকবে না থাকলে থাকবে না।
মানে কিছু কারণ ছিল যে ওরা তো আমার ফ্রেন্ড,
হ্যাঁ,
আর এই বিষয়টার সাথে ওরা জড়িত ছিল, ওরা নকও করছিল আমার ভাইস্তাকে, আমার ভাইস্তা আমাকে জানাইছিল, তারপরে আমি জোর করে গেছি। তারপরে ওদের ভিতরে একটা বিষয় কাজ করে যে একটা নর্মাল একটা বিয়ে, আর
মানে আমার কথা হচ্ছে বন্ধুরা সকালবেলা আপনাকে বলছে তোমার উপর ডিপেন্ড করছে,
সকাল না তখন পরের দিন,
দুই তারিখ, এই কথাটা কেন আগে কেন আপনার সাথে আপনার এই বন্ধুরা আলোচনা করেনি যে বন্ধু এই সিচুয়েশন, এখন তুমি যদি বিয়ে করতে চাও, বিয়ের পরে আপনাকে বলছে যে তুই সিদ্ধান্ত নিলে নিতে পারিস থাকবে কি থাকবে না। আচ্ছা, মানে বিয়েটা একদম হাতের মানে পুতুল খেলা বানিয়ে
দিয়ে, পুতুল খেলা না তো, কিন্তু আমার ভিতরে তো অনেক কিছু যে আমার বিয়ে হয়ে গেছে বা ও আমার বউ, ঠিক আছে, আমি তো সিরিয়াস ভাবে নিয়ে নিছি, টোটালি সিরিয়াস নিয়ে নিছি।
আচ্ছা, মানে এখন আপনি পুরোপুরি সিরিয়াস যে নিপা আপনার বউ?
আমার বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে কিছু কমেন্টস আমরা পড়তে চাই। পূর্ণত তুমিও তৈরি থাকো, আমার হচ্ছে বেশ কিছু কমেন্টস আছে, যেমন নয়ন সেন লিখেছেন, গুরু আমার সালাম রইল, এই অনুষ্ঠানটি আমার ছোট ময়না পাখি নাদিয়াটির কাছ থেকে শুনেছি, গত কয়েকদিন ধরে আমাদের মাঝে মনোমালিন্য চলছে, আর অনেক ক্ষেত্রে তার মানে সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে অনুষ্ঠানটি শুনেছে এবং মনোমালিন্য হয়তো দূর করতে হবে, এই দায়িত্বটি সে আমাকে দিতে চায়। অনুষ্ঠানে চলে আসুন, দূর করে দেওয়ার চেষ্টা করব। হাসানুল হক সেলিম লিখেছেন, সালাম গুরু, সে কখন থেকে অপেক্ষা আছে, অপেক্ষার পালা তো শেষ, অনেক আগে থেকে আমরা শুরু করে দিয়েছি। এরপর লিখেছেন আমাদের কমেন্টগুলো আমরা পড়ি, মোহাম্মদ সম্রাট খান লিখেছেন, আজ থেকে থাকছে গুরু, গত সপ্তাহে প্রিয়াঙ্কার ভালোবাসা গল্প শুনে আমি অনুষ্ঠানে ফ্যান হয়ে গেছি। আচ্ছা, প্রিয়াঙ্কার কথা যেমন আমি শুরুতে বলেছি, আমাদের বন্ধুটিও বলেছে সম্রাট খান। তারপর মেহেদী আল মাহমুদ লিখেছেন, গুরু আমি মেহেদী আল মাহমুদ রংপুর থেকে শুনছেন, উনি গত সপ্তাহে এসএমএস করেছিলেন। এরপর এসএমএস করেছেন মোহাম্মদ বাদশা খান, MDN বাদশা খান, গুরু আমি অনুষ্ঠান প্রায় শুনে থাকি, আচ্ছা উনি উনি মানে রাত জেগে অনুষ্ঠান শুনছে সেটা উনি স্বীকার করেছেন এবং আমাদের ভক্ত একজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকবেন। বৃথি লিখেছে, আরিফার জাহান বৃথি রংপুর থেকে, এই দিনের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে, সাথে আছি সবসময় থাকবো, মানে পুরো একটি সপ্তাহ উনি অপেক্ষা করেন আমাদের এই অনুষ্ঠানটির জন্য। জাহিদুল ইসলাম রিপন লিখেছেন, গতানুগতিক নিয়মে উনি প্রত্যেক প্রোগ্রামে আমাদের সাথে থাকেন। এনামুল লিখেছেন সিলেট থেকে, উনি সিলেট থেকে শুনছেন একটু পরে। আচ্ছা কিছুক্ষণের মধ্যে আচ্ছা। জুয়েল ইসলাম লিখেছেন, তারপর লিখেছেন মোহাম্মদ সম্রাট চৌধুরী, ইয়াসির আজাহান লিখেছেন গুরু ইজ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা থ্যাংক ইউ। এরপর লিখেছে মৌমিতা জাহান, আমি গুরু আমি রংপুর থেকে শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ মৌমিতা। খামিদুল ইসলাম লিখেছেন গুরু আমার জেলা ময়মনসিংহ উপজেলা ফুলপুর থেকে শুনছি। আশিক মাহমুদ লিখেছেন গুরু এটা কি আষাঢ়ে গল্প, মানে দেখেছেন আমি যে আপনাকে প্রশ্ন করেছি, মানে যেভাবে আপনি বলছেন বিয়ে হচ্ছে, শুনে আসলে মনে হচ্ছে মানুষের জীবনে তো এরকম আসলে হয় না। আমি একটি কথা প্রায়ই বলি যে মানুষের জীবন আসলে ফিল্মের থেকেও অনেক বেশি বিচিত্র, মানে মনে হয় যে সিনেমার গল্প, সিনেমার থেকেও জীবন আসলে অনেক বড় সিনেমাময়। আমরা শেষ পর্যন্ত থাকলে হয়তো আরো জানতে পারবো যে আরো কি কি হলো। ফারাবি সুমন লিখেছেন নীলফামারি থেকে শুনছেন উনি। তারপর লিখেছেন মোহাম্মদ আকাশ, হৃদয় মাহমুদ লিখেছেন উনি সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম জানিয়ে, উনি বরিশাল থেকে শুনছেন। আবু আব্দুল কাদের, আব্দুল কাদের লিখেছেন উনি আজ প্রথম কমেন্ট করলাম, আমার নামটা বলবেন কাদের ভাই, আপনার নামটা বলেছি, উনি বগুড়ায় থাকেন, বগুড়া থেকে কাদের ভাই এসএমএস করেছেন। ব্যর্থ প্রেমিক রাকিব খান, আচ্ছা আমি গত সপ্তাহে একটি কথা বলেছিলাম, আবারও বলছি প্রত্যেকটি সপ্তাহে যাওয়ার পর যেটি হয় যে আমার ফেসবুকে প্রচুর বন্ধু বান্ধবরা কমেন্টস করেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যেটা আমার কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো লাগে, কিছু কিছু ক্ষেত্রে বেশ বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে অধিকাংশ বন্ধুদের নামগুলো দেখি প্রচন্ড মাত্রায় ফেক, মানে কাব্য নীল কাব্য আমি, রূপকথাময় সাগরকন্যা আমি, মানে এরকম বিভৎস বিভৎস নাম থাকে, এবং ছবিগুলো থাকে কখনো গাছপালা, কখনো সাগর, কখনো হচ্ছে কোনো একটি নায়িকার, কখনো একটি নায়কের। তা আমার কাছে মানে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অনুষ্ঠান চলাকালীন সময় কিংবা অনুষ্ঠান শেষ হওয়ার পরে, দয়া করে আপনার মা বাবা অথবা আপনার আত্মীয় স্বজন যে সুন্দর নামটি দিয়েছে সেই সুন্দর নামটি দিয়ে যদি যোগাযোগ করেন, সত্যিকারের নামটি দিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে খুব ভালো লাগবে, কথা বলতে অনেক ভালো লাগবে। এই
এখন সময় রাত 12টা,
সবার সাথে 90.4
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং স্বাদে
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেদ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেদ, কল করুন 09611444222, ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ, প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশেদ প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
দি অরিজিনাল গুরু ইজ ব্যাক।
সবাইকে আবারও ওয়েলকাম করছি আপনাদের সকলের ভালোবাসার সিক্ত যে অনুষ্ঠানটি, তার নাম ভালোবাসার বাংলাদেশে। বিরতিতে যাবার আগে গুরু আপনাদের অনেক কমেন্ট পড়ছিলেন। গুরু, ফেসবুক পোস্টে একটি খুব মজার কমেন্ট এসেছে।
আচ্ছা, সে তুমি যেহেতু ফেসবুকের কথা বললে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ফেসবুক পেজটি আরেকটিবার বলে দেওয়া উচিত। আমাদের ফেসবুক পেজটি হলো facebook.com/ILoveDhakaFM। আমি আরেকটিবার বলছি facebook.com/ILoveDhakaFM। এখানে পেজটিতে যাবেন, লাইক দেবেন অবশ্যই, এবং যারা লাইক দিয়ে রেখেছেন তাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাচ্ছে। এবং আমাদের এখানে ভালোবাসা বাংলাদেশ কিনে যে পোস্ট দেওয়া আছে সেখানে অসংখ্য কমেন্টস আছে, যেগুলো আমি পড়েছি, এবং এখন পালা হচ্ছে পূর্ণতার। পূর্ণতার কিছু কমেন্টস পড়ো
গুরু। অনেক কমেন্ট চলে এসেছে আরো, এর মধ্যে লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, তিনি লিখেছেন গুরু আমার পূর্বের আইডি নাম ছিল আই লাভ রংচা, আপনার কথায় নাম পরিবর্তন করেছি সিলেটের চা খাওয়ার দাওয়াত আপনি ও আপু সহ সবাইকে।
বন্ধুটির নামটি বলো আর একটু।
মোহাম্মদ হাফিজুর রহমান।
হাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অন্তত একজন মানুষ হলেও তো পরিবর্তন হয়েছে। আপনার এই আই লাভ রংচা থেকে আপনি যে আপনার সত্যিকারের সুন্দর নামটি বলেছেন আমি আসলে খুব খুশি হয়েছি।
গুরু আমাদেরও বিশ্বাস এভাবে একে একে পরিবর্তন হবে, এভাবেই চলবে। এছাড়া আমাদেরকে আরো লিখেছেন তাহিরা তাবাসম, তিনি লিখেছেন হ্যালো গুরু, আমার একটা কোয়েশ্চেনের আনসার দিবেন প্লিজ। একটা সম্পর্কে যাওয়ার আগে কিভাবে বুঝবো যে এইটা ভালো লাগা না ভালোবাসা?
আচ্ছা এটি নোট করে রাখো তুমি, স্পেশালি অনুষ্ঠানের শেষে এই বন্ধুটির নাম দিয়ে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই আমরা অবশ্যই নোট করে রাখছি। এছাড়া আমাদেরকে আরো লিখেছেন জাহিদ হাসান, ভালোবাসা মানুষের সাথে রাগ অভিমান করে থাকতে পারি না। অবশ্যই ভালোবাসা মানুষের সাথে কেনই বা রাগ করে থাকবেন, রাগ বেশিক্ষণ পুষতে হয় না। এখনই সরি বলে দিন। এবং এরপরে আমাদেরকে লিখেছেন কাব্যিক ছেলে, এই দিনটার জন্য বসে থাকি, কবে সেই সুখ সন্ধিক্ষণ আসবে, কবে গুরুকে শুনতে পাবো, এইভাবে প্রতিটা ক্ষণ কাটে আমার। ও কাব্যিক ছেলে আপনার কমেন্টটা পড়ে সত্যি খুব ভালো লাগলো, আমি আশা করি গুরুরও খুবই ভালো লেগেছে। এরপরে আমাদেরকে লিখেছেন অ্যাব্রাপ্ট রেইন, অ্যাব্রাপ্ট রেইন মনে হচ্ছে গুরু এটাও সঠিক নাম না। আমি আশা করবো আপনিও আপনার সঠিক নামটি নিয়ে আমাদের সাথে আবার হাজির হয়ে যাবেন। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম গুরু, সাথে আছি টিপার বাজার আদিম তারি লালমনিরহাট থেকে। অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য। এরপরে লিখেছেন হাবিবুল বাসার হিমেল বাবু, কেউ করবে লাভ কেউ করবে পাপ, কেউ খাবে ছেঁকা কেউ হবে একা। গুরু তিনি খুব কবিতা ছন্দময় কবিতার মুডে আছেন বোঝা যাচ্ছে। এরপর আমাদেরকে লিখেছেন এস এ শৌভিক আহমেদ, আমি শৌভিক নাটক থেকে শুনতেছি, কিন্তু গুরুর বিরুদ্ধে আমার অভিযোগ আমার কমেন্ট কোনোদিনই পড়া হয় না।
পড়া হলো, পূর্ণ কাজ পড়ে দিয়েছে,
আজ আমি পড়ে দিয়েছি,
আশা করি পূর্ণ হয়ে গেছে,
আপনার আশা পূর্ণ হয়ে গেছে। এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ টি রশিদ শেখ, সীমান্ত এলাকা লেঙ্গুরা কামাল কান নেত্রকোনা থেকে সাথে আছি, অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য। এরপরে লিখেছেন HTO জাহিদ হাসান, প্রেম বলে পৃথিবীতে কিছু নেই গুরু, সব শুধু ছলনা।
না এটা এটা ঠিক না, এটা আসলে উনি হয়তো এরকম কোনো কিছু স্বীকার হয়েছেন যেটা বলছেন। পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাকে, রাতের পর যেমন দিন আসে দিনের পর রাত আসে, এটাই স্বাভাবিক। ঠিক আছে লিখেছেন আনিকা শর্মিলা, আমিও আজকে আপনার কমেন্ট, ও আপনি আজকে আমার কমেন্ট পড়লেন না, এই যে পড়ে দিলাম শর্মিলা। সুমাইয়া তালুকদার আখি লিখেছেন, সৈয়দা সঞ্জিতা লিখেছেন গুরু কেমন আছেন, আমি খুব ভালো আছি। আমরা এখন আবার চলে যাবো আমার অনুষ্ঠানের মূল ধারা, যেখানে আমরা কথা বলছিলাম সোলাইমানের সাথে, এবং সোলাইমানের কাছে যেখানে শুনলাম যে এপ্রিল মাসের এক তারিখে আপনাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনার ভালোবাসার মানুষ নিপা এবং আপনার কিছু বন্ধুদের সহযোগিতায় আপনাকে বিয়ে করানোর একটি পরিকল্পনা করা হয়, এবং ভোর হতে যেটি হয় না পরবর্তীতে বর দেখে যে বলে এবার আমি তোমাকে বিয়ে করব, এবং অবশেষে বিয়ে হয়, সেটি আসলে কতটুকু বৈধ অবৈধ সেই বিষয় না যদি পরবর্তীতে সুযোগ থাকে আমরা আলোচনা করব, কারণ কাগজে কলমে আপনার কাছে কোনো কাগজপত্র আসেনি
না।
এরপরে কি হলো?
এরপর আমি বাসা, আমার বলা হয় নাই, মানে বিয়েটা হওয়ার আগে আমি ওদের ওই এলাকা থেকে বাসা চেঞ্জ করে অন্য এলাকায়, অন্য এলাকা বলতে খুব বেশি ডিস্টেন্স না, হাফ কিলোর মতো ডিস্টেন্স, আমি অন্য একটা জায়গায় এসে বাসা শিফট করি। তো ওই বাসায় আমি ছিলাম আমি তখন বিয়ের পরে, বিয়ে যেদিন হয় ওই দিন সারা রাত আমি ওকে ফোন করি ফোন নাম্বারে, তো ফোনটা রিসিভ হয় না, কেউ রিসিভ করে না, অনেক মেসেজ পাঠাই রিসিভ, মেসেজে কোনো রিপ্লাই আসে না, পরদিন দুপুর পর্যন্ত করে থাকি আর আমি জাগ না যে কথা বলবো বা কি হলো না হলো, ওর বাসায় কোনো প্রবলেম ক্রিয়েট হলো কিনা এই বিষয়গুলো জানার জন্য, তারপর কোনো রিপ্লাই আসে না। তো এই কারণগুলোর জন্য আমার সন্দেহ আরো বাড়তে থাকে যে ঘটনা কি, ঠিক আছে ও আমার ফোন কেন পিক করতেছে না বা কোনো মেসেজে কোনো অ্যান্সার দিচ্ছে না, ফোন পিক করতে না পারে বাসায় কেউ কিছু করতে পারে কিন্তু মেসেজে রিপ্লাই তো দেওয়া যায়, বা ও পারতেছে না, ওর কাজিন ছিল, ঠিক আছে অন্য কাউকে দিয়েও তো আমার নাম্বার তো ওর মুখস্থ ছিল, একটা বিষয়ে আমাকে কেউ কোনো কিছু নক করাইতে পারতো কিন্তু টোটালি ডিসকানেক্ট হয়ে যায়, নাম্বার ওপেন ছিল। এটা আমার কাছে এখনো পর্যন্ত একটা কোশ্চেন কাজ করে, এখনো পর্যন্ত একটা
নাম্বার ওপেন ছিল কিন্তু কোনো যোগাযোগ স্থাপন হয়নি আপনার?
হ্যাঁ যোগাযোগ স্থাপন হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর পরদিন আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়, ওদেরকে বলি বিষয়টা, বলার পরে ওরা ভালো কোনো রিপ্লাই দিতে পারে না। এভাবে দুই দিন তিন দিন পরে, হ্যাঁ আমি মেন্টালি চরম ডিপ, মানে
এই তিন দিনে কি নিপার সাথে কোনো
যোগাযোগ, কোনো ধরনের কোনো যোগাযোগ নাই? হ্যাঁ
আচ্ছা
হ্যাঁ, আমি মানে খুব মেন্টালি সিক হয়ে যায় যে ব্যাপার কি, হ্যাঁ এরকম হচ্ছে কেন, আমার মাথায় কোনো কাজ করতেছিল না তখন যে আসলে আমি কি করব বা কি হচ্ছে ওদিক দিয়ে। সন্দেহের পর সন্দেহ আমার বাড়তেই থাকে। আর এর আগে বলছিলাম যে একবার ওই যে ওর ভাবির বাসায় গিয়েও পাইনি, ঠিক আছে, ওখান থেকে কিন্তু আমার হালকা পাতলা ওর প্রতি একটা সন্দেহ কাজ করে। দেন আমার ফ্রেন্ডদের সাথে আমি অনেক ডিসকাশন করার পরে ওরা আমাকে নিয়ে যায় ওদের বাসার সামনে।
একটু জোরে বলতে হবে, আপনি কি নার্ভাস হয়ে যাচ্ছেন আবার হঠাৎ করে?
না না না,
একটু জোরে বলতে হবে।
আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডদের সাথে আমি কথা বলি, কথা বলার পরে তিন দিন পরে বা তিন দিনের মাথায় মেবি আমার ফ্রেন্ডরা আমাকে ওদের বাসার সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরাই কমিউনিকেট করে ওকে বের করে নিয়ে এসে আমার সাথে দেখা করাই দেয়। তো দেখা করানোর পরে আমরা ওখানে অর্ধের বাসার সামনের গলিতে দাঁড়িয়ে কথা বলি, বলার পর তারপর আবার কাম ব্যাক করি চলে আসি। আর ও আমাকে ফোনে বলতো, এরপরে মানে এরপরে দেখা হওয়ার পরে ফোনে যখন কথা হয় তখন আমাকে বলতো যে ওর আন্টি জানে না যে ও প্রেগনেন্ট, আমাকে এটা ওর আন্টিকে বলতে বলে ফোন করে। আমি আসলে আদৌ জানি না ও কি আসলে প্রেগনেন্ট ছিল কিনা। তো আমি ফোন করে ওর আন্টিকে বলি বিষয়টা, যে আন্টি নিপাক তো এই ধরনের একটা প্রবলেম হচ্ছে বা এরকম হয়েছে, এই বিষয়টা কি আপনি জানেন কিনা। তো ওর আন্টি বললো না আমি জানি না। তো এর মাঝখানে তার কিছুদিন পরে ওর আন্টি ওকে নিয়ে ওর আরেকটা আন্টির বাসায় যায়। ওর আন্টি হচ্ছে পাঁচ চারটা ওর আন্টি, ওর মা বাবা দিয়ে ওর মা তো নাই, ঠিক আছে, এছাড়া ওর চারটা আন্টি। ওর আরেক আন্টির বাসায় যায়, ওখানে যাওয়ার পরে ওর আন্টি আমাকে ফোন করে বলে তুমি এখানে আসো, ওর তো অবস্থা এরকম, এটার একটা কিছু করার দরকার। তো আমি ভেতর থেকে সাহস পাই না যাওয়ার জন্য, আমার ইচ্ছে করে যাওয়ার জন্য কিন্তু আমি সাহস পাই না যে আমি ওখানে যাব, ওখানে আবার কি হয় না হয়, ওখানে তো আমার কেউ নাই, ওরা ওরাই সবাই ওদের ফ্যামিলির সব পার্সন। দেন আমি যাই না, আমাকে অনেক বলার পরেও আমি যাই না, ফোন করে অনেক বলে আমি যাই না। না যাওয়ার পরে এর ঠিক চার পাঁচ দিন পর থেকে ওর সাথে আমার টোটালি মানে কোনো কন্ট্যাক্ট নেই, নাম্বার টাম্বার বন্ধ, আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না। কিন্তু আমি কন্ট্যাক্ট যখনই ওর সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায় বা আমি ওর সাথে কথা বলতে পারি না, তখনই আমার মানে ভিতর থেকে আমি নিজেকে সিক ফিল করি যে হয়তো কোথাও একটা গ্যাপ, মানে কি যেন নাই বা এই টাইপের কিছু, ভিতর থেকে একটা মানে মিসিং আছে আমার কাছে। আমি এই বিষয়গুলো আমি নিতে পারি না যে না ওর সাথে আমার কথা বলা লাগবে, ঠিক আছে, দেখা করতে হবেই, তাছাড়া আমার চলবে না।
এরপরে কেন আপনার সাথে যোগাযোগ করছে না? প্রশ্ন করলে আপনি কি উত্তর পান?
না তখন তো টোটালি যোগাযোগ নাই আমার ওই জন্য, সেটা তো আসবো সামনে কিভাবে। তো এইভাবে যোগাযোগ না হওয়ার পরে আমি বেশ ভালোই, পাঁচ দিন না সাত দিন চলে যায়। হ্যাঁ, পাঁচ থেকে সাত দিন পরে আমি অনেকগুলো স্লিপিং পিল খাই। ওভারঅল সব কিছু মিলে আমি আমার বাবার কাছে কিছু বলতে পারতেছি না, ওদের ফ্যামিলি থেকে ওরকম কিছু মানে দেখলাম না ভালো কোনো রেসপন্স বা এরকম কিছু না, ঠিক আছে, সবকিছু উল্টাপাল্টা হচ্ছে, হওয়ার কথা একরকম হচ্ছে আরেক রকম। তো এই বিষয়গুলো মাথায় নিতে পারলাম না, আর আমার ইন্টার্নশিপটাও করা হলো না, অনেক বড় একটা ব্যাপার, ইন্টার্নশিপটা আমি করতে পারলাম না, আমার ইন্টার্নশিপটা ক্যান্সেল হয়ে গেল। আমি মনে হয় পাঁচ দিন না ছয় দিন গেছিলাম গাজীপুরে, আমার ইন্টার্নশিপ ছিল। তারপর অনেকগুলো স্লিপিং পিল খাওয়ার পরে আমার টোটালি মানে আমি কি করতেছি আমার ওগুলো সেন্সের মধ্যে নেই, আমি সেন্সলেস, আমি চলতেছি ফিরতেছি সব কিছু করতেছি কিন্তু আমি সেন্সলেস।
ওকে,
ওই অবস্থাতে আমি নাকি অনেক উল্টাপাল্টা কাজও করছি, অনেকের সাথে খারাপ ব্যবহার করছি, অনেক জায়গায় গিয়ে ভাঙচুর করছি, এই টাইপের বিষয়। হ্যাঁ, তো যাই হোক, এরপরে ওই অবস্থাতে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
আচ্ছা,
তার কয়েকদিন পরে আমি যখন নাকি একটু যখন একটু সুস্থ, বাট আমি কখন সুস্থ কখন অসুস্থ কখন কি করছি আমি কিচ্ছু জানি না, কিন্তু সবার ধারণা যে আমি এই কথাগুলো আমি ভুল বলি হয়তো, কিন্তু এটাই সত্য, আমি কিচ্ছু জানি না। বাড়িতে যাওয়ার পরে আব্বার সাথে নাকি আমি অনেক ঝগড়াঝাটি করছি, আমার যে ছোট মা ওনাকে নিয়ে নাকি অনেক বাজে বাজে বকা বকি করছি, কারণ আগে থেকে আমাদের মধ্যে একটু ইয়া ছিল, মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, গ্যাপ ছিল।
আচ্ছা,
প্রথম দিকে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল ওনার সাথে আমার, উনি মার্কেটে গেলে, আমার ছোট মা মার্কেটে গেলে আমাকে সাথে করে মার্কেটে নিয়ে যাইতো রিক্সা করে, আব্বা যাওয়া লাগতো না, ঠিক আছে, অনেক ভালো সম্পর্ক ছিল, মানে একদম আপন ছেলে আপন মা এরকম সম্পর্কটা ছিল। হ্যাঁ, ছোটখাটো কিছু বিষয় যেগুলো, যেমন আমার মা থাকতে আমি যে বিষয়গুলো যেভাবে পাইতাম ওনার কাছ থেকে, তো ওইটা পাওয়া সম্ভব না, ওভাবে পাওয়া সম্ভব না, একটু তো ব্যতিক্রম আসবে, বাট আমি ওই বিষয়গুলো মানে নিতে পারতাম না, মানতে পারতাম না, বা ওই ম্যাচুরিটি লেভেলটা আমার বা ম্যাচুরিটি আমার ভিতরে গ্রোথ করেনি তখনও। এর জন্য আমিও একটা কথা বলে বসতাম, বা উনি একটা বললে আমি আরেকটা বলতাম, জাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এইভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সম্পর্কটা অনেক বেশি খারাপ হয়ে যায়, যতটা ভালো সম্পর্ক ছিল ঠিক তার থেকেও বেশি সম্পর্কটা খারাপ পর্যায়ে।
তার মানে এদিকে আপনি বিয়ে করলেন যে কোনো নাটকীয় ঘটনার কারণে, তারপরে বউয়ের সাথে কোনো যোগাযোগ নেই, শ্বশুর বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, বন্ধু বান্ধবের সাথে কোনো যোগাযোগ নেই, পুরোপুরি আপনি একটি দিক নির্দেশনা বিহীন মানুষ, এবং যে কারণে আপনি এক পর্যায়ে স্লিপিং পিল খান, এবং তারপরে কি করেন এবং কি ঘটে আপনি কিছুই জানেন না।
আমি কিছুই জানি না।
আচ্ছা, এভাবে দিন যাচ্ছে,
এভাবে দিন যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার বাড়িতে, গ্রামের বাড়ি, হ্যাঁ, আমার ঠিক যতটুকু মনে পড়ে, আমি যখন যে ঘটনাগুলো আমার মনে পড়ে এখনো, তাতে তা মোটামুটি হবে প্রায় 10-15 দিন এভারেজ একটা টাইম, এরপরে আমি বুঝতে পারি যে না আমি আছি, এর মাঝখানে আমি যা করি আমি করছি, হ্যাঁ, বা সুস্থভাবেই করছি, কিন্তু ওটা আমার মাথায় নাই,
বুঝতে পেরেছি,
বা বুঝে না বুঝে কাজগুলো করছি। আর আরেকটু বলে নেই, আমার মা বা বাবার সাথে টুকটাক বিষয়ে কথা কাটাকাটি হওয়ার কারণে আমি আগে থেকেই মানে যখন ভাল লাগতো না দুই একটা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে থাকতাম।
আচ্ছা,
যখন পেইন গুলো নিতে পারতাম না, হয়তো ওনারা অনেক বেশি ওভার করে নাই, আমি হয়তো এখন বুঝতে পারি, বাট আমি হয়তো নিতে পারতাম না বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারতাম না। তারপরে বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পরে যখন মোটামুটি একটু ইয়া ঠিক হই, আমি তো ইন্টার্নশিপে 6 দিন থেকে 7 দিন গেলাম,
মানে ওখানে লেখাপড়াও স্টপ,
লেখাপড়া স্টপ বলতে আমার তো ই ফাইনাল সেমিস্টার শেষ,
কমপ্লিট
হলো না, কিন্তু ইন্টার্নশিপ ভাইবাটা থাকে, বোর্ড ভাইবা হয় একটা, বোর্ড ভাইবার ঠিক আগ দিয়ে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ হয়, ও আমাকে ঢাকায় আসতে বলে, তো তখন আমি আব্বার সাথে কথা বলে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি তো ইন্টার্নশিপ করি নাই, আমার কাছে কোনো পেপারস কোনো ডকুমেন্টস কিছু নাই, আমি টোটালি একটা কপি করি, কিন্তু আমি ইন্টার্নশিপ করার 7 দিন 6 দিন করছি, এটা সঠিক, আমার 42 দিনের প্রোগ্রাম ছিল ইন্টার্নশিপের, আমি 7 দিন করছিলাম, তো না করে আমি কি কি ওখানে যাবতীয় ডিটেলসগুলো আমি একজন একটা কপি করি, কপি করে ওইটাই আমি পেস্ট করে আমি ডকুমেন্টারি শো করি, আর ওখানে তো 7 দিন করছি, ওখানকার সবকিছু তো আমার জানাই আছে, হ্যাঁ, বাট কি শিখলাম আমি এই বিষয়গুলো আর কি কপি করি, ঠিক আছে, তারপর বোর্ড ভাইবাটা দিই, কমপ্লিট হয়ে যায়। এটা হওয়ার পরে আমার বাবাকে, আমার আবার ফ্রেন্ড আসে, যে ফ্রেন্ডটার সাথে ওই যাওয়ার বান্ধবী রিলেশন ছিল, ও ঢাকায় আসে, ঢাকায় আসার পরে আমার বাবা তেদিক আমাকে কোনো খরচ দিচ্ছে না, জাস্ট শুধু বোর্ড ভাইবা দেওয়ার জন্য ঢাকায় আসি এই সময়টার জন্য আমাকে হালকা কিছু টাকা দেয়, যেতে হ্যাঁ তুমি ঢাকা যাও আসো, তোমার মেস যেখানে ছিল ওখানে গেস্ট হিসাবে তুমি দুই একদিন থাকো, থেকে তোমার ভাইবাটা দেও, তারপর কি হয় না হয় ওটা তোমার ব্যাপার, হ্যাঁ। তো তারপর দেওয়ার পরে আমি ওভাবেই ঢাকা থেকে যাই, যে বাড়িতে গিয়ে আবার কি করব। এর মাঝে আমার ওই ফ্রেন্ড যে যার সাথে আমার ওর বান্ধবী রিলেশন ছিল, ও ঢাকায় আসে, আসার পরে ওর সব, ও তো সব জানে, তারপরে আরো বিস্তারিত বলি যে দোস্ত আমার তো এখন চলার মতো কোনো অবস্থা নাই, আমি কি করব এখন, হ্যাঁ। তো ও আমার আব্বার সাথে কথা বলে, কথা বলার পরে এটার কোনো সমাধান নিতে পারে না আমার বাবার কাছ থেকে, সমাধান নিতে না পারার কারণে ও আমাকে নিয়ে বাড়ি চলে যায়, আবার গ্রামের বাড়ি চলে যায় সেকেন্ড টাইম, ও আমাকে নিয়ে চলে যায়। তো তখন আমি পার্মানেন্ট ভাবে আমার নানা বাড়ি থাকি, ওখানেই প্রায় 7 মাসের মতো ছিলাম, বা
7 মাস
নানা বাড়ি, হ্যাঁ, সেকেন্ড টাইম যাওয়ার পরে।
এই 7 মাস আপনার স্ত্রী কোথায়?
ঢাকাতে।
কি করছে? যোগাযোগ আছে আপনার সাথে কোনো?
যোগাযোগ বলতে আমার মোবাইল সবকিছু, ওই যে আমি স্লিপিং পিল খাওয়ার পরে যে স্লিপ ছিলাম তখন আমার মোবাইল কোথায় গেছে, আমার মোবাইলের সিম কোথায় গেছে আমি কিচ্ছু জানি না, কন্ট্যাক্ট নাম্বারটা মুখস্থ ছিল, এই কারণে আমি আমার বিভিন্ন ফ্রেন্ডদের নাম্বার থেকে অন নাম্বারে ফোন করতাম, ফোন করলে আবার রিপ্লাই ব্যাক করতো,
কথা হতো,
কথা হতো,
কি কথা হতো
মাঝে মধ্যে, সব সময় না,
কি হতো, কি মানে আপনারা কি করলেন,
কথা হচ্ছে যে আমি আছি, হ্যাঁ ও আছে,
হ্যাঁ আমি আছি, তুমি আছো, তারপরে কি আছে আর,
তারপরে কি আছে আসলে, তখন আমি টোটালি ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বুঝতেছি না আমি কি করব। আর ও তো বয়সে কম, ছোট, ঠিক আছে, ওর বয়সে কম বাট বুদ্ধি শুদ্ধি হয়তো অতটা কম ছিল না।
না মানে বিষয়টি হচ্ছে যে তার বয়স কম, আপনার বয়স কম ছিল না,
আমার বয়স কম ছিল না, বাট আমার মনে হয় কি আমার থেকে ম্যাচিউরড ও বেশি ছিল।
আচ্ছা, বিষয়টি হচ্ছে আপনি 7 মাস পার করে দিলেন কিন্তু বিয়ের, মানে শ্রোতারা কিন্তু আসলে বসে আসে
আমি
আসলে কি হচ্ছে বিষয়টা।
হ্যাঁ, বিষয়টা কি হচ্ছে, ওই বাড়িতে যাওয়ার পর যখন আমি ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, আমি কি করব কি করব, ঠিক এই বিষয়গুলো থেকে যে কোনো রকমের ফ্রাস্ট্রেশন হোক সেটা মানুষ কিন্তু মানে খারাপ দিকে ডাইভার্ট হয়। তখন আমি কোনো একটা নেশা বা এই টাইপের বিষয়ের মধ্যে জড়ায়া যাই।
মানে আমি যেটা আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি, ধীরে ধীরে আপনার মানে প্রতিনিয়ত আপনার গ্রাফ, যেটা লাইফের যে গ্রাফ, সেটা নিচে নামছে,
নিচে নামছে। হ্যাঁ,
পুরোপুরি নিচে নামছে,
ঊর্ধ্বমুখী না না হয়ে
নিম্নমুখী হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, লাইফের গ্রাফটা এভাবে দিন যেতে থাকে। আমি বাড়িতে ওভাবেই থাকি, কারণ আমার ঢাকা আসার মতো কোনো পরিবেশ হয় না, বা কোনো জব নিব কারোর সাথে কোনো কমিউনিকেট করতে পারতেছি না, আমার মোবাইল নাই, তার মানে কি আমি ফেসবুকে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমার ঢাকার ফ্রেন্ডদের সাথে মোবাইলে সিমের সব নাম্বারও চলে গেছে, কোনো কমিউনিকেশন করার কোনো মাধ্যম নাই, আমি যে ঢাকা আসবো কোনো অ্যাভেন নেই। এরপর এভাবে 7 মাস চলে যাওয়ার পরে যে ডিসেম্বরের 10 তারিখে আমাদের মানে দেখা হয়েছিল ফার্স্ট, হ্যাঁ, ও আমাকে একটা বাইন্ডিংস দেয় যে তোমাকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে এনিহাও ঢাকা আসতে হবে, না হলে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো।
আচ্ছা, 7 মাস তো পার হয়ে গেছে বিয়ের।
হ্যাঁ, বিয়ের 7 মাস না 8 মাস পার হয়ে গেছে।
8 মাস পার হয়ে গেছে, প্রেগন্যান্সির কি হলো, বাচ্চা তো ডেলিভারি হয়ে যাওয়ার কথা,
ওরা পরে আমাকে জানাইছে ওটা নাকি অ্যাবর্শন করে ফেলছে, বাট আদৌ কি প্রেগন্যান্ট ছিল কিনা এটা আমি এখনো
কনফার্ম, এই বিষয়টি পুরোপুরি আপনার কাছে এখন পর্যন্ত অজানা, মানে আপনি শুনলেন যে প্রেগন্যান্ট,
আর আমি বললাম হ্যাঁ
হ্যাঁ, এবং বিয়েও করলেন,
হ্যাঁ,
তারপর আবার শুনছেন যে অ্যাবর্শন হয়ে গেছে, মানে যাতা লাইফটা পুরোপুরি যাতা আপনাদের কাছে, আপনার এবং নিপার কাছে। আচ্ছা, যাতা হোক, কিন্তু এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি তথ্য যেতে হবে, যেটা আমাদের কাছে পূর্ণতা এখন জানাবে।
ধন্যবাদ গুরু, অনেক ইন্টেন্স একটা মুহূর্ত ছিল আমরা জানি, তবে তার মাঝখানে আর একবার সবাইকে একটি খুব জরুরি ব্যাপার জানাতে চলে এসেছি, এবং একটি খুবই গুরুত্বপূর্ণ অফার যেটি আমাদের সব লিসেনাররাই খুব আগ্রহ ভরে শুনতে চাইবে, সেটি হচ্ছে আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। আর জুন মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি। আর এর ফিচারগুলো হলো বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 ফ্রি রিয়েল আইপি এবং লো লেটেন্সি ফর গেমার। আর আপনার এই সংযোগটি পেতে এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে, নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি 09611333777। ধন্যবাদ গুরু, আমাকে
আমাদের সাথে বিরতি নিতে হবে এখন, আসলে ছোট্ট একটি বিরতি পর আমরা আবারও ফিরে আসবো, তারপরে শুনবো আসলে আপনার যাতা জীবনে আর কি কি যাতা বাকি আছে। শ্রোতারা, আমরা ফিরে আসি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথে থাকুন, এবং অবশ্যই যদি আগামী পর্বে আপনি এরকম আপনার কোনো অদ্ভুত ভালোবাসার ঘটনা জানাতে চান, যে বাইরে থেকে তালা বন্ধ, আপনি জানলেন যে আপনার যাকে ভালোবাসতেন সে প্রেগনেন্ট, আদৌ আসলে এটা কি হতে যাচ্ছে, বাট আমরা আশা করছি আপনার চমৎকার একটি ভালোবাসার গল্প নিয়ে আপনি এসএমএস করবেন, ওজি স্পেস নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার, এবং facebook.com/ILoveDhakaFM এখানে ভালোবাসার বাংলাদেশে যে পোস্ট দেওয়া আছে সে পোস্টে বেশি বেশি করে মতামত জানাবেন। আমরা বিজ্ঞাপন থেকে যখন ফিরে আসবো তখন অবশ্যই আপনাদের কিছু চমৎকার কমেন্টস নিয়ে ফিরে আসবো। ফিরে আসছে ছোট্ট একটু বিরতির পর, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং।
তো এই শোতে কি কি থাকছে?
ফুড
গুড,
গসিপ
গুড,
ইভেন্টস
গুড,
আর সবকিছু যখন একসাথে, That's right. For a Fatapati time, catch me, Rida, on my show, Fatapati Afternoon. Robi Thike Brihospatibar from 2 p.m. to 5 p.m. right here on Dhaka FM 90.4. Ring, 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 ring.
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসায় বাংলাদেশ
the original guru is back.
বলা হয় যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না, সত্যি কি তাই? যা ভেবেছি যেভাবে ভেবেছি সেভাবেই কি হয়? জীবন কি সত্যি সে পথে পাওয়া যায় যে পথে আমরা যেতে চাই, নাকি ঠিক তার উল্টোটা হয়, গন্তব্যের বিপরীতে সবকিছু এগিয়ে যায়, কিংবা হয়তো গন্তব্যটাই হারিয়ে যায়? এই সব প্রশ্নের উত্তরই হয়তো আমাদের কাছে অধরা, তবুও আমরা জানতে চাই, জানতে চাই গুরুর কাছ থেকে। আর গুরু এবং অতিথির কাছে ফিরে যাবার আগে পড়তে চাই কিছু কমেন্ট। আমাদের পোস্টে এই মুহূর্তে অনেকেই কমেন্ট করেছেন, লিখেছেন মাসুদ রানা রংপুর থেকে শুনছি, ভালো লাগছে, অনেক ধন্যবাদ। তারপর লিখেছেন জান্নাতুন নাইন, ফারিহাকে জানিয়ে দিন গুরু আর শাস্তি না দিতে, 35টা দিন কাটে না কাটে না।
আচ্ছা, 35 দিন ধরে তাকে ঝুলিয়ে রেখেছে তার মানে।
আর এরপরে কমেন্ট করেছেন সুমাইয়া তালুকদার, আখি আজকে FM এ অনেক প্রবলেম করছে, শুনতে পাচ্ছি না, তবুও চেষ্টা করছেন, সাথে থাকছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এরপরে লিখেছেন মুহিবুর রহমান, গুরু আমি সিলেট থেকে শুনি, এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এরপর কক্সবাজার থেকে আমাদের সাথে জয়েন করেছেন শোয়েব ওয়াহিদ, মিস শিখি রহমান লিখেছেন প্রত্যেক মানুষই তার প্রিয়জন থেকে একটু বেশি ভালোবাসা আশা করে, অবশ্যই তাই, আমরা আমাদের প্রিয়জনদের কাছ থেকেই তো ভালোবাসা আশা করে থাকি। এরপরে আমাদেরকে লিখেছেন আহমেদ তানজিম, হ্যাট আজকে ভালো লাগছে না দাদা।
এটা কিন্তু অলরেডি আমাদের একজন বন্ধু বলেছেন যে লিমা, উনি বলেছেন যে গুরু গল্পটা ভালো করে বলতে বলুন, কারণ যে অতিথি এসেছেন উনি খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করেছেন, উনি যেভাবে এসেছেন প্রপারলি উনি ডিস্ট্রিবিউট করে বলতে পারছেন না, মানে সাজিয়ে বলতে পারছেন না। আমি সকল বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই, আসলে অনেকে থাকে এই ধরনের কমেন্টসগুলো পড়তে চায় না, অ্যাভয়েড করতে চায়, কিন্তু আমরা চাই যে এই কমেন্টসগুলো পড়তে, কারণ যিনি এসেছেন এই অনুষ্ঠানটির যে মাত্রা, এই অনুষ্ঠানটির যে ভালো লাগার মাত্রা সেটা আসলে প্রচণ্ড তীব্র, পুরো একটি সপ্তাহে লক্ষ কোটি শ্রোতা অপেক্ষা করে অনুষ্ঠানটির জন্য। তাই সোলে আবার আপনার কাছে বিনীত রোধ, আমি কিন্তু বলছিলাম যে যাতা হয়ে যাচ্ছে আপনার জীবনটা, যাতাকে মানে এখনই মানে আমাদেরকে লাইনে নিয়ে আসতে হবে শ্রোতাদের জন্য।
দাদা ঠিক এই যাতাটাতে যাবার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন, প্রশ্ন না ঠিক কমেন্ট না পড়লে খুব বড় ডিজাস্টার হয়ে যেতে পারে। জাবির মাহমুদ আশরাফ লিখেছেন ভাইয়া ব্রেকআপ হয়ে যাচ্ছে, কমেন্ট পড়েন প্লিজ।
সাগর লিখেছেন, মোহাম্মদ রনি লিখেছেন, রাজন আহমেদ লিখেছেন মানুষ যতটা সুখী হতে চায় ততটা সুখী হতে পারে না, সুখের পরিসীমা নেই আর অনেক কিছু। এরপর লিখেছেন সনম তেরিক, এই জিনিসগুলো আমি পড়তে পারবো না। রাব্বি খান লিখেছেন, তারপর লিখেছেন আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে, রাব্বি খান লিখেছেন গুরু আচ্ছা আর্জেন্টিনার কথা লিখেছেন, আর বলেন না ভাই অনেক কষ্টে আছে, এটা আর বলে কাটা গায়ে আর নুনের ছিটা দেবেন না। তারপর ওয়াহিদ রহমান লিখেছেন কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। আচ্ছা, বন্ধুত্ব কি দিয়ে সবসময় আগলে রাখা সম্ভব মনে হয় না, হতে পারে যার যার জীবন দর্শন আলাদা। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন রংপুর থেকে শুনছেন, মেহরাব হোসেন লিখেছেন, তারপর হচ্ছে যে জসিম আহমেদ লেখেছেন, মোহাম্মদ আলামিন লেখেছেন, নিউ পাপিয়া লেখেছেন ভাইয়ের কথাগুলো লাইন ঘাট নেই, অনেকেই কিন্তু জানাচ্ছে। সোলেমান প্লিজ, আপনার কাছে কিন্তু শ্রোতারা অনেক কিছু শোনার অপেক্ষা করছে। দেখুন, আপনার জীবন থেকে ঘটে যাওয়া ঘটনাটাকে যদি আপনি সুন্দর করে বর্ণনা করতে পারেন, হতে পারে আপনার বর্ণনাগুলো আরেকটি মানুষকে পাল্টে দিতে পারে। অনেক ক্ষেত্রে যেটা থাকে যে আমাদের অনুষ্ঠানটা সাজানো না, যদি আপনি ছোট্ট একটু বিষয় খেয়াল করুন, গত সপ্তাহে প্রিয়াঙ্কার কথা শুনে হাজারো লক্ষ কোটি শ্রোতারা আবেগে ভাসিয়ে দিয়েছেন নিজেদের জীবনকে। ঠিক আপনার ঘটনাটাকে যদি আপনি, আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি বেশ নার্ভাস হয়ে গেছেন, বেশ খানিকটা নার্ভাস হয়ে গেছেন, কেন আপনি নার্ভাস হয়ে গেছেন আমি জানি না, যদি হট সিটে বসে কথা বলাটা এতটা সোজাও না সেটাও আমি জানি, কিন্তু আসলে এই সুযোগটি কিন্তু আপনি দ্বিতীয়বার ফেরত পাবেন না, এটি একবারই আপনার কাছে এসছে আপাতত। বলুন, আমরা শুনতে চাই তারপর কি হলো।
তো এরপর নিপা যখন আমাকে মানে আমাকে একটা আলটিমেটাম দিয়ে দিল যে 10 তারিখের মধ্যে তোমাকে ঢাকা আসতেই হবে, যদি 10 তারিখের মধ্যে ঢাকা না আসো তাহলে আমি একটা কিছু করে বসবো। তো আমার ভিতরে তখন স্বাভাবিক, আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে একটা আলটিমেটাম দেয় এরকম একটা কিউরিয়াসিটি কাজ করবে। তো আমি কিছু ভেবে চিনতে না পেয়ে মানে কোনো কিছু ভাবতে পারি না যে আমি এখন কি করব বা কিভাবে টাকা পাবো কিভাবে ঢাকা যাবো। তো আমাদের বাড়িতে কিছু গাছ ছিল, আমাদের বাড়িতে কেউ থাকতো না, সবাই তো ঢাকায় থাকতো, আমাদের বাড়িতে যে গাছগুলো ছিল ওই গাছগুলো আমি বিক্রি করে দেই, গাছগুলো বিক্রি করে তারপর আমি ওই টাকা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমার বাংলালিঙ্কে জব করতো একটা ফ্রেন্ড, ওর সাথে আমি ওর মেসে উঠি, ওর সাথে আমার মেসে উঠি আর নিপার সাথে আমার ফোন কন্টাক্ট হচ্ছে, ফোন কন্টাক্ট হচ্ছে। এর মাঝে আমি ওদের বাসায় বা ওর আন্টির সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, কিন্তু ওই মুহূর্তে ওর আন্টি আমার সাথে খুব রাফ বিহেভ করতেছিল আসার পরে, কিন্তু কেন করতেছিল এগুলো আমি কিচ্ছু জানি না তখনও, রাফ বিহেভ করার কারণটা কি। তারপর আমি বাংলালিঙ্কের জবটা কন্টিনিউ করতে থাকি ওখানে, আর ওর সাথে আমার যোগাযোগটা থাকে, বাট আমার ফ্যামিলির সাথে আমার টোটালি ডিসকানেক্ট, ফ্যামিলির সাথে কোনো কথা হয় না বা কোনো যোগাযোগ থাকে না আমার ফ্যামিলির সাথে। তারপর প্রায় মোটামুটি এভাবে করেই 6-7 মাস চলে যায়, 6-7 মাস হবে না, 4-5 মাস চলে যায়। হ্যাঁ
আচ্ছা, মোটামুটি
এই চার পাঁচ মাসের মধ্যে মানে ও কিছু কিছু কাজ করে যেগুলো আমার কাছে এখন ভালোও লাগে বা খারাপও লাগে। ও হয়তো ওর গল্লির সামনে নিয়ে আমার সাথে কথা বলে, ও ফোন করে নিয়ে যায় তুমি এই জায়গায় আসো, ওর গল্লির সামনে গল্লির মাঝে গেলাম ওখানে নিয়ে গিয়ে আমার সাথে কথা বলতেছে, বা ওর বাসার লোকজন দেখতেছে কিন্তু কেউ আমার সাথে কথা বলতেছে না, বা ভালো কোনো অ্যাটিটিউড বা ওদের ফ্যামিলি থেকে এরকম কিছু পাইনি আমি। তো এরকম যাওয়ার পরে একটা স্টেজে যাওয়ার পরে ওর আরেকটা আন্টি আছে, উনি আসেন, আসার পর উনি আমাকে ইনভাইট করেন ওনাদের বাসাতে, মানে ওর আন্টিদের ওখানে ইনভাইট করে, ওর আন্টিদের ওখানে ইনভাইট করার পরে এই ফার্স্ট মানে ওটাই ফার্স্ট আমার লাইফে ওদের বাসায় আমি যাই, মানে আনুষ্ঠানিকভাবে আমি আমার এক সিনিয়র ভাইকে নিয়ে যাই, সিনিয়র ভাইকে নিয়ে যাই। তারপর মোটামুটি তারপর থেকে টুকটাক আসা যাওয়া ছিল, মাঝে মধ্যে যাইতাম, কিন্তু ওর বাবার ওখানে না, ওর আন্টির ওখানে যাওয়া হতো। এরপর এভাবে তারপর 6-7 মাস পার হয়ে যাওয়ার পরে আমি আমার কোনো কিছু ঠিকভাবে গোছাইতে পারতেছিলাম না যে আমি কি করতেছি, মানে আমার কি হচ্ছে ইন ফিউচারে, কি মানে আমার এই রিলেশনটা আদৌ টিকবে কি না, বাবার সাথে কোনো কমিউনিকেট হচ্ছে না, উনি কিছু করতেছে না, ওনাদের ফ্যামিলি থেকেও বিষয়টাকে।
আপনার বাবা জানতো যে আপনি বিয়ে করে ফেলেছেন?
হ্যাঁ পরে জানছে। হ্যাঁ
আচ্ছা,
আলাদাভাবে কোনো টেক কেয়ার করতেছে না আমাদের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ যাতাভাবে চলতেছে, যে দর্শকরা যেভাবে বলতেছে যাতাভাবে আমি বলতেছি, ওনারাও আমার সাথে যাতা করতেছিল। তো এর মাঝখানে ঢাকায় আসার পরে আমি একটা বিষয় মানে মিস করে গেছি, ঢাকায় আসার পরে একবার আমি ও আর ওর একটা বড় বোন দুঃসম্পর্কের আমরা একসাথে বসি কথা বলি, তো ওখানে বসে ওর ফ্যামিলির অ্যাটিটিউড বা আমার ফ্যামিলির অ্যাটিটিউড সবকিছু বিবেচনা করে আমি ওকে একবার বলি, দেখো আমাদের রিলেশনটা হয়তো লং টাইম টিকবে না, আমার যা মনে হচ্ছে হয়তো লং টাইম টিকবে না। হ্যাঁ তো তখন ওর ও একটা আমাকে কথা বলছিল, আমি তোর সাথে একদিনের জন্য হলেও মানে সংসার করব, বাট আমার ভিতরে তখনও কোনো বাজে নিয়ত বা বাজে উদ্দেশ্য বা বাজে কোনো কিছু ছিল না। আর আমার যে ফ্রেন্ডটা ওর গার্লফ্রেন্ড ওর বান্ধবীর সাথে রিলেশন ছিল, যে ফ্রেন্ডের কথা বলছিলাম, ও ফ্রেন্ড বলছিল দোস্ত তুই এখানে থাকিস না, তুই এই এলাকা ছেড়ে চলে যা, তোর লাইফে অনেক প্রবলেম আসবে সামনে, তুই এখানে থাকিস না চলে যা। তখনও আমার ওর উপরে বিশ্বাস অতটাই আগে যতটা ছিল যে না কিচ্ছু হবে না, আগের মতো শতভাগ, এত বারবার আমার কমিটমেন্ট ব্রেক বা এই ধরনের কাজগুলো করার পরেও। তো এইভাবে যাওয়ার পরে আমার ভালো কোনো জবও হচ্ছে না বা আমি একটা ফ্যামিলি কন্টিনিউ করব এরকম অ্যাবিলিটিও হচ্ছে না, আমি ওর সাথে সংসার গোছানোর মতো কিছু করতে পারতেছি না, আবার আমি আগের মতো খেয়ে হারিয়ে ফেললাম। খেয়ে হারিয়ে ফেলে আবার সেকেন্ড টাইম আমি স্লিপিং পিল খাই অনেকগুলো, খেয়ে ওদের বাড়িতে গিয়ে নাকি অনেক পাগলামি করছি। এই বিষয়গুলো আমার আসলে তখন সেন্স কাজ করেনি খাওয়ার পরে। ওদের বাড়িতে গিয়ে অনেক পাগলামি করছি, তারপর আবার নাকি আবার গ্রামের
স্লিপিং পিল খেলাতে ঘুম চলে আসে, আপনার মানে মাতলামি করার তো আসলে জায়গা থাকে না,
ঘুম চলে আসে, ব্যাপারটা কিরকম মানে খাওয়ার
মানে শ্রোতারা প্রশ্ন করতে পারে যে উনি স্লিপিং পিল খেয়ে কিভাবে যে এত এনার্জি পায় যে বাসাতে যে আবার মানে কথা বলার মতো এনার্জি
থাকে। কিন্তু আপনাকে আগেই বলছি যে আমি যখন
আগে খেতেন টুকটাক
টুকটাক যে যখন আমার মা বাবার সাথে দুই একটা কথা কাটাকাটি হতো, আমি সহ্য করতে না পারলে বা খুব খারাপ লাগলে খেয়ে ঘুমিয়ে থাকতাম বা ঢাকায় চলে আসি। তাকে আসার পরে আমার বাবা আমাকে বলে তুই গাজীপুর চলে যা, তোকে আমি একটা টেক্সটাইলে জব নিয়ে দিচ্ছি, তুই ওখানে যা, ওখানে গিয়ে জব কর। তো আমি গাজীপুর নিপার সাথে দেখা করে কথা বলে যে আমি গাজীপুর যাচ্ছি, হ্যাঁ ভালোভাবে দেখা করে তারপর গাজীপুর যাই। ওখানে যাওয়ার পরে যে জবটা আমার হওয়ার কথা ছিল ওটা একটা লেন্দি প্রসেসে চলে আসে, জবটা হতে হয়তো দুই মাস বা আড়াই মাস পরে হবে এরকম একটা আসে। আর ওর সাথে আমার ফোন কন্ট্যাক্ট তো আছে, কিন্তু ওরা আমি না দেখে থাকতে পারি না বা ওর সাথে আমার মিট করাই লাগবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে। আমি ওখান থেকে চলে আসি আব্বার কমিটমেন্ট ব্রেক করে।
আচ্ছা,
চলে এসে আবার আগে যেখানে আমি জব করতাম ওই জবটাতে আবার ইন করি, ওই বাসাতেই উঠি। ওঠার পরে তার ঠিক পরের মাসে আমরা একটা নিজেরা নিজেরা মানে হুটহাট করে নিজেরা প্ল্যান করে কিভাবে করব, কোত্থেকে করব, এরকম কিছু না করে নিজেরা একটা রুম নিয়ে ফেলি।
আচ্ছা,
রুম নিয়ে আমরা ওখানে সংসার স্টার্ট করি।
আচ্ছা, সংসারে কে কে? আপনি আর নিপা?
হ্যাঁ, আমরা দুজন।
নিপাকে কে উঠিয়ে দেয় আপনাদের বাড়িতে না সে নিজে চলে আসে?
কিছু না, কিছু
শুরু থেকে তার নিজে চলে আসার প্রবণতাটা খুব বেশি ছিল,
বেশি ছিল। হ্যাঁ, নিজে বা সবকিছু নিজে করার ইয়েটা বেশি ছিল। ও চলে আসে।
আপনি যে আন্টি পাতিয়েছিলেন মানে মা যাকে মা বলতেন যে আন্টিকে, সে আন্টি কোথায়? আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি, ফ্রাঙ্কলি স্পিকিং আমি গণমাধ্যমে অনুষ্ঠানে বলতে হচ্ছে, আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি কারণ আমি নিজেই বুঝতে পারছি না যে আপনার জীবনটা আসলে কি হতে যাচ্ছে, আপনি কি বলতে আসছেন, কেন বলছেন, কি বলছেন, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আপনি বিয়ে করলেন, অ্যাডিক্টেড হলেন, আবার বলছেন আমি কভার করলাম, আবার বাড়িতে গেলাম, বাড়িতে জানলো, নিপার মা বাবা জানলো, মানে এখানে তো নিপার মা বাবার কোনো ভূমিকা নেই, মা তো নেই কিন্তু খালা
যেগুলা যে বিষয়গুলো হচ্ছে আমি সেগুলো
আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, সরি টু সে, আমি ক্ষমা চাই নিচ্ছি আপনার কাছে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাট কষ্টটা হচ্ছে এই অনুষ্ঠানটা শোনার জন্য লক্ষ কোটি শ্রোতা অপেক্ষা করে থাকে এই বৃহস্পতিবার রাতে যে একজন মানুষের ভালোবাসার কথা শুনবে। মানে আপনি যা বলছেন আপনার গল্প নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কারণ প্রত্যেকটা মানুষের ভালোবাসা একরকম না ভাই, সবার কপালে সৌভাগ্য জোটে না ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকার, সবার ভাগ্যে সৌভাগ্য জোটে না, যারা হয়তো আপনাকে বুঝতে পারছে না আমি তাদের দলে কিন্তু না। আমার কথাটা হচ্ছে আপনি যে গল্প বলছেন সেই গল্পে আপনার বাবা মার চরিত্র কোথায়, নিপার বাবা মার চরিত্র কোথায়, আত্মীয় স্বজনের চরিত্র কোথায়, মানে কি, মানে আমি তো লাইফ না এটা কি, আমি তো যাতাও
না, কারো কোনো ভূমিকা নেই এখানে, কেউ আমাদের মাঝে নাই।
মানে অবাক করা একটা বিষয়, মেয়ে বিয়ে করছে, বাইরে যাচ্ছে, আসছে, যাচ্ছে, মানে তো পুরো
এটাই
বিশ্বাসন নেই,
এটাই বাস্তব, এটাই রিয়েল। সামনে আরো এর থেকে ভয়ঙ্কর কিছু আসতেছে
আরো।
হ্যাঁ,
তার আগে একটা ছোট বিরতি নিই তাহলে, বিরতি নেবার প্রয়োজন হবে। প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, আমি জানি না আপনারা কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন, আমার ধৈর্য ধরাটা খুব মুশকিল হয়ে গেছে, আমার সাথে থাকুন, দেখি কতটুকু ধৈর্য ধরে আমরা থাকতে পারি এরকম একটি মানে গল্প যেখানে আসলে ভালোবাসার মানুষের পরিবার বলে কেউ নেই, আত্মীয় স্বজন বলে কেউ নেই, এবং আমার সামনে যে সোলাইমান বসে আছেন সে দাবি করছে যে এটাই সত্য, এরকমই হয়েছে, বাবা মা আত্মীয় স্বজন কাকা কাকি চাচা চাচি মামা মামি কারোর কোনো ভূমিকা নেই, মানে না সোলাইমানের জীবনে ভূমিকা আছে না নিপার জীবনে ভূমিকা আছে, মানে এটা তো যাতার নিচেও যাতা হয়ে গেছে, সর্বোচ্চ যাতা হয়ে গেল আপনাদের এই লাইফটা। facebook.com/ilovedhakafm এখানে যে কমেন্টস করার সুযোগ আছে আমাদের পোস্টে, সেখানে কমেন্টস করুন। বাট তার জন্য অবশ্যই ইন্টারনেট প্রয়োজন, আর ইন্টারনেটের জন্য যেটা দরকার সেটি তথ্য আমার এই মুহূর্তে জানানো প্রয়োজন। আমার একটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জুন মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একদম ফ্রি, আর এর ফিচারগুলো হলো বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। আপনার ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে, অর্থাৎ 09611333777 এই নম্বরে। ছোট্ট একটি বিরতি বার ফিরে আসছি, অবশ্যই এসএমএস করুন যদি আগামী পর্বে আসতে চান। আপনার ভালোবাসার গল্পটা অপেক্ষায় আছি। ওজি স্পেস নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং অবশ্যই বিনীত নিবেদন এবং আবেদন থাকবে, আপনার ভালোবাসাটা জানি খুব গোছানো হয়, গোছানো একটি ভালোবাসার অপেক্ষায় থাকবো। ওজি স্পেস নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলো এই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং স্বাদে টুইং টুইং টুইং।
মিড ডে মানে কি? মিড ডে মানে ক্লাসের ঠিক আগে, সর 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 সর।
মিড ডে মানে, মিড ডে মানে অফিসের বোর্ডম।
মিড ডে মানে, মিড ডে মানে একটু পরে লাঞ্চ খাবো।
তো আপনার বোরিং মিডডেটাকে আরো একটু এক্সাইটিং করতে আমি ছোঁয়া চলে এসেছি উইথ মাই শো মিড ডে ফিল্ড। ক্যাচ মি এভরি সানডে টু থার্সডে 11 to 2 PM ওনলি অন ঢাকা FM 90.4।
ইচ্ছে হলো এই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
চলছে ঢাকা FM 90.4।
ভালোবাসায় বাংলাদেশ।
The original guru is back.
সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশে, সাথে আমি আছি পূর্ণতা এবং অবশ্যই আপনাদের সকলের প্রিয় গুরু। এই মুহূর্তে চলে যাব কিছু ফেসবুক পোস্টের কমেন্টে। আমাদেরকে কমেন্ট করেছেন তৌসিফ খান, জানি না গুরু আমার কমেন্ট পড়বেন কিনা, গুরু না পড়লেও আমি পড়ে দিয়েছি। আমার জিএফ এর নাম কথা, গুরু আমার জিএফ কে বলে দিয়েন আমি ওকে অনেক বেশি ভালোবাসি।
আচ্ছা, আমি ভেবেছিলাম হয়তো বলবো যে গুরু আমার জিএফ কে বলে দিয়েন ও যেন কথা কম বলে।
না গুরু, আশা করি কথা কম বললে মনটা আরো খারাপ হয়ে যেতে পারে। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন রাজকুমার অপু, গুরু অসাধারণ প্রোগ্রাম, আমি ফার্স্ট শুনছি আজকে, আমার ভালোবাসার মানুষ আমাকে বলে প্রোগ্রামটা শুনতে। আপনার ভালোবাসার মানুষকে অনেক ধন্যবাদ এবং আপনাকেও একই সাথে অনেক ধন্যবাদ আমাদেরকে প্রথমবার শোনার জন্য। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন এনামুল, সিলেট থেকে বলছি, আপনাদের প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগছে কিন্তু নেটওয়ার্ক সিস্টেমটা একটু সমস্যা করছে, আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর এরপর কমেন্ট করেছেন ইয়াসির জাহান, গুরু ইজ দ্য বেস্ট ফর ওয়ার্ল্ড, এমন এই কমেন্ট আরেকবার পড়া হয়েছিল, আরেকবার করেছেন উনি। এরপরে আমাদেরকে লিখেছেন জাহিদুল ইসলাম রিপন, সবাই তো সবাইকে ভুলে যাবে, এটাই প্রকৃতির নিয়ম, তবুও কিছু কিছু মানুষকে কখনো ভুলে থাকা যায় না।
চমৎকার কথা, আসলে কিছু কিছু মানুষকে আসলে ভুলে থাকা যায় না।
এরপর আমাদেরকে কমেন্ট করেছেন আরো অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আরিফা জাহান বিঠি লিখেছেন, রংপুর থেকে এই দিনের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে, সাথে আছি থাকবো সবসময়।
মোহাম্মদ আমিরুল ইসলাম লিখেছেন, শুনছি গুরু, রাজারহাট কুড়িগ্রাম থেকে। সুলতানা রিম্পি লিখেছেন, হাই গুরু কেমন আছেন, ভালো আছেন। লব কুমার লিখেছেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই, যদি আপনি কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন তাহলে সে আপনাকে একসময় অন্ধ বলেই প্রমাণ করে দিয়ে চলে যাবে। বাহ চমৎকার, লব কুমার। পারভিন লিখেছেন, গুরু আমি প্রোগ্রাম আমাদের খুব ভালো লাগে, ক্যারি অন, থ্যাংক ইউ। এরপর লিখেছেন আবু সাইদ মোহাম্মদ মুজাহিদ, আচ্ছা। এরপর লিখেছেন ইমতিয়াজ আহমেদ, উনি রাজশাহী থেকে শুনছেন। মোহাম্মদ সিদ্দিক হাসান মারুফ, উনি সালাম জানিয়েছেন আমাদেরকে, আপনাকেও সালাম জানাই, উনি প্রথম জয়েন করেছেন, আমাদের সাথে থাকবেন। হজরত আল মারুফ লিখেছেন, উনি রংপুর থেকে শুনছেন। সুমিতা তানিম লিখেছেন, আপু তোমার ভয়েসটা অনেক সুইট আছে, তোমার একটি প্রশংসা এসেছে। অলোক সরকার লিখেছেন ইন্ডিয়া থেকে উনি শুনছেন। ওকে, অপরাধী আকাশ নিজের সত্য নামটি দিয়ে কমেন্টস করবেন ভবিষ্যতে, যে কি জানি আমরা পড়ে দিলাম একজন বন্ধু হাফিজুর রহমান, যার নাম কি ছিল হচ্ছে যে রংচা এরকম, তার পরিবর্তন করে যেমন সত্য নামটি দিয়েছেন, ওনার সুন্দর নামটি দিয়েছেন। আমি আশা করবো অপরাধী আকাশ আপনি অপরাধটি আর করবেন না, নিজের নামটি দেবেন। এরপর রাসেল ইসলাম রাসেল লিখেছেন, এরপর আনান এ, আমি জানি না এ অর্থ মানে কি, ভালোবাসি আমি তোকে হয়নি বলা হয়নি, আচ্ছা ভালোবাসি আমি তোকে হয়নি বলা হয়নি আজ, হৃদয়ের মাঝে শান্তি তুই আরো একটি আলো, আধার রাতে জোনাকি তুই আমার কাছে ভালো, জানি না ভালোবাসা রাখা বলে বুকের মধ্যে জমানো কিছু একটা, পুরোপুরি কমেন্টস আমাদের কাছে আসেনি। উনি খুব সুন্দরভাবে ছন্দ দিয়ে দিয়ে লিখেছেন। এরপর মোহাম্মদ আকাশ লিখেছেন, তনিমেশ রায় লিখেছেন, দাদা মংলা থেকে শুনছেন, উনি আমাদের একজন পুরাতন শ্রোতা এবং নিয়মিত শ্রোতা। তনিমেশ রায়, প্রজাপতির পেছনে ছোট সময় নষ্ট না করে ফুলের চাষ করো। উনি খুব সুন্দর সুন্দর কমেন্টস লেখে তনিমেশ প্রত্যেক সপ্তাহে। এস বি জাবির লিখেছেন, গুরু গত সপ্তাহের অপেক্ষার মতো আছি, মানে উনি অপেক্ষায় আছেন। এরপর লেখেছেন রাকিব বিন মিলন। মাহমুদ হাসান লিখেছেন, আমার কমেন্টটা কি পড়াই হবে না, অবশ্যই পড়া হবে, যে পড়া হলো মাহমুদ হাসান আপনার কমেন্টটি কিন্তু পড়ে ফেলেছি। এরপর হচ্ছেন ছোয়া ইসলাম জাহান, গুরু আচ্ছা রাকিব ইসলাম শান্ত সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম জানাই। তাহিয়া তিহা, হ্যালো গুরু কেমন আছেন, স্টোরিটা একটু কেমন কেমন লাগছে, যে সবারই কিন্তু কথা কেমন কেমন জানি লাগছে, আমারই মাথা খারাপ হয়ে গেছে শ্রোতাদের সবাই। আচ্ছা যাই হোক সোলাইমান, আপনি মন খারাপ করবেন না, কারণ এটা আসলে সত্য ঘটনা, আমরা সেটাও জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে দিন শেষে তো শ্রোতারা অপেক্ষা করে, তো তাদের ভালোবাসাটাকে আমাদের মূল্য দিতে হবে এবং আমরা দিতে বাধ্য। তারপর তারেক এরপরে হচ্ছে এসএমএস লিখেছেন সজীবউদ্দিন আবদুল্লাহ আল ইমন, বরিশাল থেকে শুনছেন উনি, ফেইথফুল্লি বয় রাকিব। আচ্ছা আসাদুজ্জামান আহাদ লিখেছেন গাজীপুর থেকে শুনছেন। এ বি আশিক খান লিখেছেন, আমি আশিক সৌদি থেকে, আচ্ছা অ্যাপ দিয়ে শুনছে, যেটা আমরা বলেছিলাম যে ইন্টারনেটের মাধ্যমে শোনা যায় সারা বিশ্ব থেকে, সো আমাদের ঢাকা এফএম এর যে অ্যাপটি আছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে উনি এটা শুনছেন। ইসরাত জাহান লিখেছেন, আমি সিলেট থেকে শুনছি, গুরু আজ প্রথম কমেন্ট করলাম, ইসরাত আপনার কমেন্টস কিন্তু আমি পড়ে দিয়ে রেখেছি। মোহাম্মদ সাদাত হোসেন লিখেছেন, অদ্ভুত লাগছে গল্পটা, জীবনে সবকিছু সম্ভব। আচ্ছা আচ্ছা, উনি খুব ভালো একটি কমেন্টস লিখেছেন, আপনার পক্ষে আমি আপনাকে বলি আপনার সাহস জোগানোর জন্য, গুরু উনার গল্পটি অনেকটা অদ্ভুত হলেও সবই সম্ভব, আর এই রকম একটি প্ল্যাটফর্মে নিশ্চয়ই কেউ মিথ্যা বলবে না, আর উনার কথা শুনে শুনে মনে হচ্ছে উনি খুব নার্ভাস, মানে আপনার পক্ষে লিখেছেন এবং আপনার মানসিক অবস্থানে বুঝতে পেরেছেন যে আপনি একটু নার্ভাস হয়ে গেছেন এবং একটু প্ল্যাটফর্মে মিথ্যা কথা বলাটা সম্ভব না, এবং জীবনে আসলে অনেক কিছু সম্ভব, এটাই উনি বলেছেন। সাথী হোসেন শিমুল লিখেছেন, এই প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ। আরফিন স্নিগ্ধ লিখেছেন, ভালো লাগছে, চমৎকার, ভালো লাগলো শুনতে পেরে জানতে পেরে, আমাদের সাথে থাকবেন, আমাদের মনে হয় যে এখন আবার আমাদের গল্পে ফিরে যেতে হবে, সোলাইমান আমাদেরকে একটু জাগিয়ে তুলতে হবে, বলুন আপনার ভালোবাসা দিয়ে।
এরপর আমরা রুম নিলাম, রুম নিয়ে তখন টুকটাক একরকম বলা যায় টুনাটুনির মতো একটা সংসার স্টার্ট করলাম, ঠিক আছে, আমার আর্নিং সোর্সটাও অতটা ভালো ছিল না, তারপরেও চলতেছিল ওভাবেই চলছিল।
আপনি কি সাবলেট নিয়েছিলেন নাকি ফ্ল্যাট?
না সাবলেটের মতো,
সাবলেট, হ্যাঁ ওকে।
তারপর আমি ওর যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করতাম প্রথম দিক থেকে, যেহেতু বয়স আমার থেকে অনেক ছোট ছিল।
কাজ কিন্তু বিশাল বড় করে ফেলেছিল,
হ্যাঁ কাজটা অনেক বিশাল বড় করে ফেলেছিল। হ্যাঁ, তো দেখা যায় যখন রান্না করতাম আমি অনেক ডিরেকশন দিতাম যে এইভাবে করো না ওভাবে করো, ঠিক আছে। এছাড়া আদার্স অন্যান্য বিষয়গুলোতে যখন সকালে অফিসে যেতাম, ঠিক আছে, ঘুম থেকে
আপনারা সংসার করছেন, এক কথা সংসার করছেন,
সংসার করছি, হ্যাঁ 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 সংসার করছি, এর মাঝখানে টুকটাক ঝগড়া হয় মাঝে মধ্যে, হ্যাঁ ওগুলো মিটে যায়, এগুলো কোনো বিষয় না। তো একটা স্টেজে যাওয়ার পরে ওর ভিতরে কি কাজ করে আমি জানি না, আমি এখনো কনফিউজড, ঠিক আছে, মানে ও ওর ফ্যামিলিতে আমাকে সব সময় মানে নেগোশিয়েট করা বা এই টাইপের মেন্টালিটির ভিতরে কাজ করে ওর ফ্যামিলিতে, মানে ওর ফ্যামিলি সবাই ওভাবে ই না থাকলেও আমাকে খুব ভালো জানতো, যে না ছেলেটা ভালো, ঠিক আছে, আর ওর কথার মূল্যায়ন হয়তো ও পাইতো না, কিন্তু আমার কথাগুলোর মূল্যায়ন আমার ওর ফ্যামিলিতে বেশি হইতো, যোগাযোগ অতটা না হলেও আমার কথার মূল্যায়ন বেশি ছিল, ওর কথার কোনো মূল্যায়ন ছিল না। আর ওর ভিতরে টেন্ডেন্সি কাজ করে যে আমাকে ওর ফ্যামিলিতে ছোট করানো, মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে ও যে কোনোভাবেই আমাকে ওর ফ্যামিলিতে ছোট করাইতে চেত সবসময়। বা বাজে এটা প্রমাণ করাতে চাইতো, এটা কেন সেটা আমি বলতে পারবো না। আর আমি যখন বাড়িতে ছিলাম তখন অনেকের কাছে আমি জানতে পারি বা ওই কথাগুলো আমি বিশ্বাস করি না। ওই যে বল একজন শ্রোতা একটু আগে বলছে যে অন্ধের মতো বিশ্বাস করা কাউকে ঠিক না, ঠিক আছে? তো আমি তো অন্ধের মতোই বিশ্বাস করতাম যে ও ওই মুহূর্তে অন্য কারোর সাথে ঢাকায় ঘুরছে বা দেখা করছে, এই টাইপের কিছু শুনছি, ওগুলো আমি বিশ্বাস করি নাই। বা ও কোনো নেশার সাথে জড়িত আছে।
কে?
নিপা।
নিপা নেশা করতো
এরকম ইনফরমেশন আমার কানে আসছে।
আচ্ছা।
তো এটা টেস্ট করার জন্য, এরকম যেটা সত্য কথা টেস্ট করার জন্য যে আসলে কি সত্য না মিথ্যা বিষয়টা, হ্যাঁ আমি ট্রাই করি, আমি নিজের থেকে ওকে বলি যে
চলো নেশা করি,
হ্যাঁ চলো এটা করি, ঠিক আছে? হ্যাঁ, যে আমি তো দেখলে বুঝতে পারবো যে একজন ফার্স্ট টাইম একটা বিষয় একটা কিছু নিলে সেবন করলে তার বিষয়টা কিরকম হবে,
আর বডি মুভমেন্ট দেখলে বোঝা
যায়, হ্যাঁ কন্টিনিউ যদি করে আসে বা সে আগে করছে, ঠিক আছে, নিতে পারতেছে সেটা দেখা যাবে। তো যখন ওটা ট্রাই করে দেখি যে না ও আগে নিছে, সেটা আমি টোটালি বুঝতে পারি। কারণ যে ফার্স্ট টাইম সিগারেট খাবে সে টান দেওয়ার সাথে সাথে কাশতে কাশতে তার মানে বমি এসে পড়বে, আর যে সিগারেট খায় তার কিন্তু বমি আসবে না, আসবে না। এরপর থেকে আমার মানে আমি মানসিকভাবে আরো প্রচন্ড পরিমাণে মানে ইয়া হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই। আমি কি করব, কই আছি, কি করতেছি, কি করলাম, মানে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, বা এর পরবর্তী স্টেপে আমি কি করব। বা আমার হয়তো মাথায় এরকম একটা কিছু কাজ করতেছিল, আমি খুব বাজে একটা পরিবেশের মধ্যে আছি, বাজে একটা জায়গার মধ্যে আছি, যেগুলো আমি হয়তো একটু ভুল করে ফেলছি বা এরকম মনে হচ্ছিল আমার। বাট তারপরেও ওর প্রতি আমার ভালোবাসাটা 100% ছিল, মানে অনেক ভালোবাসি, এরকম একটা বিষয় কাজ করতো ভিতরে যে আমি ওকে ভালো লাভ করি, ওকে ছাড়া আমি চলতে পারতেছি না, ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, সবসময় আমার ওকে লাগবেই, আমার পাশে লাগবেই। যে আমি অফিসে যাচ্ছি একটু ফাঁক পাইছি, মার্কেটিং টাইপের জব ছিল আমার, যে কোনো সময় বাসায় যেতে পারতাম, আমার 2 ঘন্টার গ্যাপ আছে, আমি বাসায় চলে যেতাম, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা না দিয়ে বাসায় চলে যেতাম। আর আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়াটাও ও খুব একটা লাইক করতো না, পছন্দ করতো না, এটা নিয়ে আমার সাথে খুব ঝগড়াঝাটিও করতো। কোনো ফ্রেন্ডের সাথে গেছি, আমি 10 মিনিট সময় দিছি, ওই 10 মিনিটের ভিতরে 10 বার 20 বার ফোন দিত, এরকম করতো। আর ও একবার অর্থবত ভাইয়ের সাথে ফোনে কথা বলে আমার সাথে ধরাও খাইছে।
ভাইয়ের সাথে কথা বললে সমস্যা কোথায়?
ওর নাম্বার বন্ধ, অন্য একটা সিম ওর মোবাইলে ভরে। কোশ্চেন এটাই, মানে যে নাম্বারটা থাকার কথা সেই নাম্বারটা নাই, ওখানে অন্য একটা সিম, ঠিক আছে? তো ওই বিষয়গুলো তখন আমি অতটা গুরুতর ভাবে নেই নেই, মানে ওই অন্ধের মতো ভালোবাসা আমার তো টেন্ডেন্সি ওই জায়গায়, মানে একটা ঘোরের মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি এরকম ব্যাপারটা। কারণ আমার বাবা মার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি না কোন কোন জায়গায়।
আপনি বাবা মাকে টানবেন না, বাবা মার চ্যাপ্টার ক্লোজ, এখন আপনার ধোলাই পর্ব শুরু হবে বলেন।
দেন আমরা দুজন একসাথে এইভাবেই চলতে থাকি। যখন ওকে আমি টেস্ট করে ফেললাম এইভাবে এবং আমার কাছে প্রুফড হয়ে গেল যে না ঠিক আছে ও প্রিভিয়াসলি এগুলো করে আসছে, তো তখন আমি আর এগুলো নিতে পারি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই করছিস, তুই কর যত পারস বা এরকম, ঠিক আছে? ও ওকে ঠিক আছে, ওর কাছে বিষয়টা খুব ভালো লাগতেছে, মানে আমি যা বুঝতেছি। এরকম চলতে থাকে। আর দুইটা অ্যাডিক্টেড পার্সন যখন একসাথে থাকবে তখন কিন্তু ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো কিন্তু মানে চরম পর্যায়ে চলে যায়। হ্যাঁ
বুঝতে পারছি, তারপরে দ্রুত বলেন।
হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিতরে এই বিষয়গুলো
সময় আছে মাত্র 5-7 মিনিট।
হ্যাঁ, এই বিষয়গুলো খুব মানে বাজে পর্যায়ে চলে যায়, ঝগড়াঝাটি মারামারি কন্টিনিউস লেগেই থাকে। আর ও সবসময় সব জায়গায় আমাকে ছোট করে, সবার কাছে আমাকে ছোট করে, নেগোশিয়েট করে। আমি একটা কাজ না করলেও এটা বানায় বানায় বলে যে ওই কাজটা করছে, মানে তার মানে হচ্ছে আমি খারাপ। ওর ভিতরে এই টেন্ডেন্সিটা সবসময় ছিল। এভাবেই গুরু চলতে থাকে। এর মাঝখানে একবার আমার জবটা চলে যায়। জব চলে যাওয়ার পরে আমি তো আর কন্টিনিউ করতে পারতেছি না সংসার, ঘর ভাড়া দেবো কোথেকে, কী করবো কী করবো কোথেকে। তো আমার আলটিমেটলি আমার রুমটা ছেড়ে দিতে হয়, আমার বাবার ওখানে যায়, আর আমি রাস্তার পথের ফকির বা এই টাইপের বিষয়, ঠিক আছে, এরকম হয়ে যায়। এভাবে ঘুরতে থাকি আর ওর সাথে যোগাযোগ তখনও আছে, তখন আমি যোগাযোগ কন্টিনিউ করতেছি। হ্যাঁ, যোগাযোগ কন্টিনিউ হচ্ছে। তো
কী করতেন যোগাযোগ করে, টেলিফোনে কী বলতেন?
ফোনে, মানে আমি
কি করতে
তখন আমি এই যে এখানে একটু আমি একটা কথা বলতে চাই, যখন থেকে আমি বুঝলাম যে না ও এডিক্টেড বা ও এগুলো নিচ্ছে, হ্যাঁ, তখন থেকে আমার মানে আমি প্রায় আপনি কত পাগল না, আমি পাগলের থেকেও বেশি মানে আমার ব্রেনের
অবস্থা আপনি একটু ভালো হয়ে
গেছে। হ্যাঁ
আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন উত্তর দেব নাহলে পরে ভুলে যাব। সেটা হচ্ছে আপনি যদি তো ভালোবাসতেন, আপনি কি ধোয়া তুলসী পাতা, আপনি তো অ্যাডিকশনে চলে যান। আমি আপনি না আমার প্রশ্নটা হচ্ছে আগে শুনেন তারপর হ্যাঁ উত্তর দেবেন। বিষয়টা হচ্ছে আপনি জানলেন যে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার স্ত্রী অ্যাডিক্টেড, আপনি তাকে ভালোবাসেন, সাধারণত আপনি কি করবেন, তাকে রিকভার করার চেষ্টা করবেন, তাকে সংশোধনের চেষ্টা করবেন, তাকে যে যেই পদক্ষেপে তাকে ভালো করা যায় তার বাবা মাকে জানিয়ে কিংবা যে যেই জায়গাতে তাকে যোগ করিয়ে মানে তাকে ভালো করার সার্বিক যে প্রচেষ্টা সেটা আপনি করবেন। আপনি তাকে ভালো না করে, তাকে শাসন না করে উল্টা আপনিও সেই পথে পা বাড়ালেন, তা আপনি কোথাকার ধোয়া তুলসী পাতা ভাই?
এখানে আমি আরেকটা কথা আছে, একটা কথা বলবো, আপনি শর্টকাট করার কারণে আমি অনেক কিছু হাইড করে খুব দ্রুত বলে যাচ্ছিলাম শেষ করার জন্য।
বলেন
যে আমি একটা সময় ওকে মানে যে কোনো বিষয়ে টুকটাক বিষয়ে কোনো একটা অন্যায় করলে আমি ওকে শাসন করতাম, ওর ফ্যামিলি থেকে আমার পারমিট দেওয়া ছিল, আর এই কারণটার জন্যই হয়তো মানে বা এই বিষয়গুলোর জন্য যে ওর ফ্যামিলি আমাকে সবকিছুতে প্রায়োরিটি দিচ্ছে, এই বিষয়গুলোর জন্যই মানে আমাকে ও সব জায়গায় ছোট করে ফেলতো, আর ছোট করে ফেলার কারণে মানে আমার মানে মেন্টালিটি দিন দিন কিরকম যেন যায় বিগড়ে যায়, আমি সবকিছু সঠিক সিদ্ধান্ত নিতে
পারি না, আমিও নেশা করা শুরু করলাম।
হ্যাঁ আমি সবকিছুর কোনো কিছুর কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না।
তারপরে সামনে আসুন, এরপরে
তো যখন আমাদের সংসার লাইফে কিন্তু আমাদের প্রথম দিকে মানে চার পাঁচ মাস ছয় মাস অনেক ভালো ছিল, আমরা অনেক ভালো ছিলাম, এর পরবর্তী মানে এক বছর সংসার ছিল, এর পরবর্তী পাঁচ ছয় মাস আমরা খুব বাজে পরিবেশের মধ্যে দিয়ে যাই।
এরপর আপনি বাসা ছেড়ে দেন?
হ্যাঁ বাসা ছেড়ে দিই, বাসা ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ রাস্তা আস্তে ঘুরতে থাকি, একদিন এখানে একদিন ওখানে এভাবে। তো এটা আমার বাবা জানতে পারে, জানতে পারার পরে ঈদের সময় আমি বাড়ি যাই, বাড়ি চাইতে বলে যাওয়ার পরে বাড়ি থেকে আমাকে চিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। চিল্লা তো বোঝেন যে তবলিক জামাত, হ্যাঁ তবলিকে জামাতে যাওয়ার পরেও আমিও মানে ওর সাথে আমার কথা বলা লাগবে, আমার ভিতরে এই জিনিসগুলো অল টাইম থাকেই, আমি ওই আরেকজনের মোবাইল নিয়ে চুরি করে রাতের বেলায় যখন সবাই জামাতের সবাই ঘুমায় পড়ে তখন বাহিরে গিয়ে ফোন দিচ্ছি, ওখানে তো ফোন ব্যবহার করে
নিষেধ,
এভাবে যোগাযোগ টুকটাক থাকে। তো এর মাঝখানে তবলিক জামাতের আমার শেষের দিকটাতে খুব বিশাল রকম একটা ফোনে একটা ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে ওকে আর আমি কোনো ফোন লাইনে পাই না, ফোন লাইনে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, যোগাযোগ নেই, একদম টোটালি অফ। তারপর আমি তবলিক জামাতে আসি, আসার পরে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করি কিন্তু কন্ট্যাক্ট করতে পারি না। তারপর আবার দেন আমাকে গাজীপুর পাঠানো হয়, দেন আবার গাজীপুর যাই, তখন আমি টানা এক মাসের মতো আমি জব করি টেক্সটাইলে। জব করার পরে এক মাস পরে ওই আবার আমার সাথে কন্ট্যাক্ট করে,
আচ্ছা
কোন একটা নাম্বার থেকে আনোন নাম্বার থেকে মিস কল মারে, ফোন ব্যাক করি, ব্যাক করার পর ওকে পাই। তারপরে আবার কথা হয়, কথা হওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি, ঢাকা চলে এসে আবার অন্য একটা মার্কেটিং একটা প্রজেক্টে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার পরে ওখানে ওর সাথে আমার দেখা করতে চাই আমি, ঠিক আছে তখন ফোনে যে দেখা করব, কিন্তু আমার সাথে দেখা করতে চায় না, বলে না আমি তখন আমার সাথে খুব বাজে বিহেভ করে, আমাকে তুই তামারি এইসব ভাষা ইউজ করে,
আচ্ছা
খুবই বাজে বিহেভ করে। ওটা ওই যে লাস্টের যে ছয় মাস ওই সময়টাতেও, ঠিক আছে আমার মা বাবা সবাইকে নিয়ে গালি গালাজ অনেক বাজে বিহেভ, মানে যেটা আমি অন ইয়ারে বলতে পারতেছি না এরকম
হয়েছে।
এরপর ওখান থেকে আসার পর আমি যোগাযোগ করার চেষ্টা করি, পারি না। তো তখন শুনতে পারি যে ও আমাদের ওই এলাকাতে কোনো একটা মানে শপিং মলে সেলসম্যানে জব নিই বা এই টাইপের কিছু একটা, মানে শপিং মলে জব নিছে, ঠিক আছে কোনো একটা দোকানে শোরুমে, ওখানে আমি খোঁজ খবর নিয়ে তারপর আমি যাই। যাওয়ার পরে আমাকে ওখানে প্রচুর অপমান করে ওই জায়গাতে, ঠিক আছে সবার সামনে একদম অস্বীকার করে, তুই কে, তোকে আমি চিনি না, ঠিক আছে তুই আমাকে ডিস্টার্ব করতে আসছিস কেন। কিন্তু ওই কিন্তু ফোন দিয়ে আমাকে ঢাকায় আনাইছে, ফোন দিয়ে আমাকে ঢাকায় আনাইছে যোগাযোগ করে, খুব অপমান মানে মানুষের সামনে আমি লজ্জা পাই, কারণ ওই মার্কেটে সবাই আমাকে চিনে,
আচ্ছা
এলাকার ভিতরে, ঠিক আছে অনেক বড় শপিং মল, হয়তো নাম বললে
আমাদের নাম জানা প্রয়োজন।
দেন তারপর ওই তখন ওখানে অনেক গ্যাঞ্জাম হওয়ার পরে ওই শপিং মলের যারা কর্তৃপক্ষ ছিল তারা ওখানে আমাকে একটা জায়গায় নিয়ে বসায়, বসে ওর ফ্যামিলিতে ফোন দেয়, ওর ভাই আসে লাঠি নিয়ে বা এই টাইপের ব্যাপার।
কার ভাই আসে? নিপার ভাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি আমাকে পরে বাজে কোনো কাজ বিহেভ করে না, আমাকে জাস্ট ওনাদের বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই ছিল ওদের বাসায় মোটামুটি। তো আমি বললি যে আপনাদের মেয়ে তো এরকম করলো, এই এরকম বেশ ব্যাপারটা। তো বলে যে ওর সাথে তোমার এখন কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে। আমি বলছি তাহলে ডিভোর্সের ব্যাপারটা কোথায় আমার? তখন ওরা বলে, কেন বিয়ে যেভাবে হয়েছে ডিভোর্সও সেইভাবে হয়েছে।
নিপা উত্তর দেয়, বিয়ে যে
নিপা না, নিপা ওই মার্কেটে আছে।
তারা কি উত্তর কে দেয়?
ওদের ফ্যামিলির লোক।
এই প্রথম কোনো একটা ভালো উত্তর দিয়েছে
যে বিয়ে যেভাবে হয়েছে ডিভোর্সও সেভাবে হয়েছে।
হ্যাঁ, কথা তো সত্য, ভুল তো বলেনি। মানে এই প্রথম একটা ভালো উত্তর পেলাম আমি।
হ্যাঁ, তখন আমি মেয়ের ভাইকে বলি, ভাইয়া আপনি কি নিপাকে আমার সাথে দিবেন? সে বলে না, তোর সাথে দিব না বা দিবে না সে আমার সাথে। হ্যাঁ,
আচ্ছা।
তারপর ওখান থেকে আমি চলে আসি, আমাকে ভালোভাবে আসতে দেয় আর বলে দেয় তুমি যদি নিপাকে ডিস্টার্ব করো তোমার প্রবলেম হবে, তোমাকে তোমার প্রবলেম হবে বা যা করার আমরা করব।
এটা কত সালের ঘটনা? এই যে ঘটনাটা বলছেন, লাস্ট যে কথাটা বলছেন,
লাস্ট যে কথা বলছি যে এটা এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার, মানে
2017
না 2016 ডিসেম্বর।
প্রিভিয়াস আর প্রিভিয়াস?
হ্যাঁ, 2016 ডিসেম্বর। হ্যাঁ,
আচ্ছা।
তো তখন তারপর ওরা আমাকে ভালোভাবে আসতে দেয়, কোনো বাজে বিহেভ আর কোনো রাত বিহেভ করে না, কথাগুলো ক্লিয়ার করে।
2 মিনিট সময় আছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমি ওখান থেকে চলে আসি। হ্যাঁ, চলে আসার পরে এরপর আমি ফোনে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি। ফোন যতদিন ওই নাম্বারটা ওর যে নাম্বারটা আমি জানতাম ওই নাম্বারটা ছিল, নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছি। ফোন পিক করলে আমার সাথে খুব রাত বিহেভ করছে, অনেক অকথ্য ভাষায় গালি গালাজ করছে, অনেক বাজে বিহেভ করছে। ইভেন কি আমি মার্কেটের সামনে যাইতাম, তো ঠিক আছে, তো ওই মুহূর্তে তাদের দেখতাম যে অন্য ছেলেদের সাথে ও চলাফেরা করতেছে, হাত ধরে হাঁটতেছে, বা অন্য একটা ছেলের সাথে বসে কোথাও ফুড শপে বসে খাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, রিক্সা করে ঘুরতেছে একটা ছেলের সাথে, বা অনেক
কিছু দেখেছে।
হ্যাঁ হ্যাঁ, আমার সামনে, ঠিক আছে। তো ওই বিষয়গুলো ওর আন্টিকে বলি, অনেক কান্নাকাটি করি, কারণ মানে ইমোশনালি আমি আমার অনেক এটা আমি আসলে কি বলে বুঝাবো আমি এটা বুঝতে পারতেছি না।
আচ্ছা, এই মুহূর্তে আমাদের একটু বিজ্ঞাপন নিতে হবে, আগে এটা আমরা বুঝে আসি। বিজ্ঞাপন বিরতির পর তারপরে আপনার বাকি অংশ শুনবো এবং আপনাকে চরম ধুলাই করা হবে। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন, আমি ধৈর্য ধরে শুধু শুনছি আপনার কথা। আমরা প্রিয় শ্রোতা, আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4, যেখানে চলছে সুলাইমানের আসলে অদ্ভুত এক ভালোবাসার গল্প। এর কোথায় শুরু, কোথায় শেষ, কি হলো, কেন হলো, কিভাবে হলো, যার কোনো উত্তর আমি এই মুহূর্তে বলতে পারছি না। শুধু ধৈর্য ধরে আছি, আপনার অবশ্যই ধৈর্য ধরে থাকুন, দেখুন শেষ পর্যন্ত কি হয়। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। ওজি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বার, যদি আপনি আপনার কোনো অদ্ভুত ভালোবাসার গল্প আমাদের জানাতে চান, বিশ্ববাসীকে জানাতে চান। আর facebook.com/ilovedhakafm এখানে যে পোস্টটি দিয়ে আছে সেখানে বেশি বেশি করে কমেন্টস করুন। বিজ্ঞাপন বিরতির পর যখন ফিরে আসবো তখন পূর্ণটার কাছ থেকে আমরা কিছু কমেন্টস জানবো। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।
90.4 FM
টাইম চেক, এখন সময় রাত 1টা।
Dhaka FM 90.4
ভালোবাসায় বাংলাদেশ।
The original guru is back.
সময়কে আসলে আমরা সময় দিতে চাইনি, তাই তো সময়কে হার মানিয়ে কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর। খুবই ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসি, চলছে ঢাকা এফএম 90.4, যেখানে চলছে বৃহস্পতিবারের মহা আয়োজন, বিশেষ আয়োজন ভালোবাসা বাংলাদেশ, যেখানে উপস্থিত আছে আমি আপনাদের ভালোবাসার গুরু পূর্ণতা, এবং অবশ্যই আমাদের আজকের ভালোবাসার অদ্ভুত গল্প নিয়ে হাজির আমাদের অদ্ভুত সুলাইমান ভাই। সুলাইমানের কাছে আমরা গল্প শুনবো, তার আগে কি পূর্ণতা আমরা কিছু কমেন্টস পড়তে পারি কিনা যদি তুমি প্রস্তুত থাকো?
অবশ্যই গুরু, কারণ এই মধ্যে চলে এসেছে অনেক অনেক কমেন্ট, এবং আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ আকাশ। হাই গুরু ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আপনার নিউ ফ্রেন্ড, আমি রাজশাহী থেকে শুনছি।
ধন্যবাদ।
এরপরে লিখেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, গুরু আজকের গল্পটা অগোছানো হলেও শুনতে ভালো লাগছে, তাই রাত জেগে বগুড়া থেকে শুনছি।
চমৎকার, আপনাকে অনেক অভিনন্দন।
আচ্ছা, আরেকজন লিখেছেন মোহাম্মদ লাবিব নূর রনক, হাই গুরু আমি বগুড়া থেকে। এরপরে লিখেছেন রোকন খান, গুরু সাথেই আছি।
আচ্ছা, আমি একটি কমেন্টস পড়ি তোমাকে, সরি আটকালাম। এফটি রনি, তার কারণ হচ্ছে কমেন্টস পড়ার উদ্দেশ্য এটি, বন্ধুটি আমাদের অনেক দূর থেকে কেপটাউন সাউথ আফ্রিকা থেকে উনি শুনছেন এবং উনি 2-3টি কমেন্টস করেছেন, তাই বন্ধুটির নামটি আমি বললাম যে সাউথ আফ্রিকা থেকে আমাদের বন্ধু এফটি রনি উনি শুনছেন। হ্যাঁ বলো।
অনেক ধন্যবাদ এফটি রনি, এত দূর থেকে আমাদেরকে শুনবার জন্য। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন এঞ্জেল রিপা, গুরু আমি রিপা, ঠিকানা বলা সম্ভব নয়, আমার ব্রেকআপ হয়ে গেল, তাড়াতাড়ি বাঁচানোর জন্য কিন্তু
আপনি দায়ী থাকবেন।
আমি দায়ী থাকবো না, আপনি দায়ী থাকবেন। আপনার ভালোবাসা গল্পের জন্য হটসিট আপনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই আগামী পর্বে চলে আসুন আপনার ভালোবাসা গল্প নিয়ে, সেই সাথে অন্যান্য বন্ধুরা যারা আসতে চাইছেন আপনাদের ভালোবাসা চমৎকার চমৎকার ভালোবাসা কিছু বর্ণিল গল্প নিয়ে। ওজি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার, আরেকটি বার বলছি, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করবেন ওজি স্পেস দিয়ে নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। গুরু যখন কথা দেয়, আজও কথা দিচ্ছি, আপনাদেরকে আমি কল করব এবং আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার হটসিটে আপনার ভালোবাসার কথা বলার জন্য।
এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ রাশাদুল ইসলাম, এটা আমার ফার্স্ট কমেন্ট, বললে খুশি হতাম গুরু, আমিও আপনার অনুষ্ঠানে আসবো ইনশাল্লাহ। এরপরে লিখেছেন ইয়াসিরাত জাহান, গুরু এটা কি স্টোরি না অন্য কিছু?
সেটা আমরা জানি না, সেটাই তো এখন আলোচনা হবে। হাবিবুর বাসার হিমেল বাবু লিখেছেন, দিন যায় দিন আসে সময় স্রোতে ভাসে, কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে। আরো অনেক সুন্দর করে তাল মিলিয়ে উনি লিখেছেন। এরপরে লিখেছেন আমি মেহেদি শিমুল সরকার। এরপর লিখেছেন আমাদের অনেক বন্ধুরা কমেন্টস করেছেন, আসলে সময়ের কারণে হয়তো সবগুলো এসএমএস আমরা পড়তে পারবো না কিংবা কমেন্টস আমরা পড়তে পারবো না, তারপরও আমাদের চেষ্টা চলছে, বিশেষ করে পূর্ণত দায়িত্ব থাকবে আপনাদের কমেন্টগুলো পড়া।
অবশ্যই আমি আরো কিছু কমেন্ট পড়তে চাচ্ছি গুরু। এখানে রাজন আহমেদ ইপু লিখেছেন, ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। এরপরে লিখেছেন আরজু মোহাম্মদ জাকারিয়া, আসলে যারা অনেকগুলো লাভ করে তারাই বেশি প্রেমে পড়ে আর তাদেরকে সকলে লাভ করে। ওকে, তারপরে ইসলাম উদ্দিন লিখেছেন, সিলেট জেলার বিশ্বনাথ থেকে শুনছি গুরু, আপনাকে আমি অনেক লাইক করি, থ্যাংক ইউ আ লট।
একজন বন্ধু লিখেছেন, আমি পড়ি, কিছু মনে করবেন না, যে ইলিয়াস মুসালিম, গুরু এই পাগলকে চুপ করতে বলেন, এই বেটার ট্যাবলেট খাইছে, ওদের দুইটা ট্যাবলেট কিনে বাড়ি পাড়ায় দেন। আসলে এটা আপনাকে বলা শুধুমাত্র অনুষ্ঠানটাকে একটু হালকা করার জন্য, আপনাকে একটু হাসানোর জন্য, আপনি অনেক বেশি গম্ভীর হয়ে আছেন। এত গম্ভীর আর কিছু নেই, আপনি যা বলেছেন বলেছেন, সত্যি বলেছেন, কিন্তু আপনার যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আপনার আপনার ঘটনা নিয়ে আমার আসলে কোনো আপত্তি নেই, আপনার ভুলগুলো নিয়ে আমি আলোচনা করব। তানভীর ইসলাম আহাদ লিখেছেন, আই লাভ ঢাকা এফএম, এই পেজটা খুঁজে পাচ্ছি না, পেজটা হলো facebook.com/ilovedhakafm, এটি আমাদের রিয়েল পেজ। আদনান আশরাফ লিখেছেন, গুরু বরিশাল থেকে শুনছেন উনি। রাকিবুজ্জামান ইমন লিখেছেন, গুরু আপনার অনুষ্ঠানটা যদি প্রতিদিন হতো খুব ভালো হতো, ওরে বাবা বিশাল আবদার, ভালো অল্প ভালো আমার কাছে যেটা মনে হয়, তারপরও আপনাদের কথাটি মাথায় থাকবে। নিলয় নীল লিখেছেন, গুরু আমি বরিশাল থেকে শুনছেন। আচ্ছা, এস এম বাঙালি লেখেছে, এস এ বাঙালি সাজনিন, সাজনিন লেখেছেন, আচ্ছা গুরু আমি মামিশন থেকে শুনছি। নুসরাত প্রীতি লেখেছেন, এরপর লেখেছেন একটু বের করতে হবে, অভিমানী মেঘমণি উনি বগুড়া থেকে শুনছেন। হৃদয় লিখেছেন, আমি হৃদয় রংপুর থেকে শুনছেন। মারুফ আলী লিখেছেন, এরপর যদি পূর্ণতা তোমার কাছে কিছু কমেন্ট।
আমার কাছে অবশ্যই রয়েছে গুরু। এখানে লিখেছেন ফেইথফুলি বয় রাকিব, রংপুর থেকে ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করে পাওয়ার জন্য কি কি করতে হয়? এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ দুরন্ত, গুরু ভাই আমি আমার ভালোবাসার গল্প আপনার সাথে শেয়ার করছি।
মোহাম্মদ দুরন্ত,
মোহাম্মদ
দুরন্ত গতিতে আপনি এসএমএস করে ফেলুন, নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আমি অপেক্ষায় আছি।
নাম্বারটি মনে রাখবেন 16260 এই নাম্বারে। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন আরগিন ফারাবি সুমন, নীলফামারী থেকে শুনছি, গুরু আজকের গল্পটা ততটা ভালো লাগছে না, কথা বলার স্টাইলটাও ভালো লাগছে।
শম্পা জান্নাত লিখেছেন, গুরু আমি শম্পা রংপুর থেকে শুনছি। শম্পা আপনাকে ধন্যবাদ এবং সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের সাথে আছেন। দেখুন আসলে ভালো লাগাটা পুরোটা আপেক্ষিক বিষয়, ভালো লাগাটা পুরোটা আপেক্ষিক বিষয়, আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য না, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে অনুষ্ঠানের শেষে কথা বলবো। আপনারা আপনাদের কমেন্টসগুলো জানাচ্ছেন, মতামত জানাচ্ছেন এবং আপনারা পুরোপুরি স্বাধীন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সুন্দর কথা বলার অধিকার আপনার আছে এবং সেগুলো আমরা পড়ছি। অন্যান্য জায়গাতে হয়তো কমেন্টসগুলো পড়তো না, অ্যাভয়েড করছি, কিন্তু আমরা সেগুলো অ্যাভয়েড করছি না, আমরা পড়ছি। আপনারা আপনাদের মনের কথা আপনাদের ভালোবাসা থেকে লিখেছেন, কিন্তু সবসময় যে সবকিছু ভালো লাগবে এটা কিন্তু না। যে একটু আগে একজন বন্ধু বললো না, জীবনে অনেক কিছুই সম্ভব, যার জীবনটা এতটা এলোমেলো হয়তো তার কথাগুলো শুনতে একটু এলোমেলোই লাগবে, এটা কিন্তু আপনার জীবনও হতে পারতো, এটা কি কখনো ভেবেছেন? আমরা কিন্তু অনেকে কমেন্টস লিখছি যে লোকটির কথা গুছিয়ে বলতে পারছে না, লোকটির বাচন ভঙ্গি ভালো না, লোকটি এটা ভালো না, লোকটি ওটা ভালো না। আমি আপনাদের সাথে একমত, হয়তো সুলাইমান চমৎকার ভাবে গুছিয়ে সুন্দর সুন্দর শব্দ নির্বাচন করে কথা বলতে পারছে না, কিন্তু যদি আপনার জীবনে এমন ঘটতো আপনি কি গুছিয়ে কথা বলতে পারতেন? কেন ঘটছে, কিভাবে ঘটছে সেই নিয়েই হয়তো পর্যালোচনা করব একটু পরে। বাকিটা শুনে আসি সোলাইমানের কাছ থেকে। সোলাইমান, তারপরে কি হলো? আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ঘন্টায় আমরা আছি আপনার কাছ থেকে, খুব অল্প সময় আমরা শেষ শুনতে চাই, তারপরে আমাদের কঠিন আলোচনা শুরু হবে।
আচ্ছা, এই বিষয়গুলো যখন আমার চোখের সামনে ফুটে উঠল, তারপর থেকে আমি এই এলাকাটা, মানে যে এলাকায় থাকতাম ওখান থেকে আমি অন্য একটা এলাকায় শিফট করি।
আচ্ছা,
শিফট করে ওই এলাকায় আমি লং টাইম ছিলাম এবং এর মাঝখানে নিজেকে চেঞ্জ করব বা পরিবর্তন করব বা ভালো করব এরকম একটা কিছু আমার ভিতরে আমি কাজ করাই, যে আগে এট ফার্স্ট আমাকে চেঞ্জ করতে হবে। তো আমার ধীরে ধীরে আমার সব কিছু আমি পরিবর্তন করে ফেলি। আর অর যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো মানে আমার ভিতর থেকে তখন হালকা হতে থাকে।
আচ্ছা,
যাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সেই মানুষটা এই কাজগুলো কিভাবে করতেছে বা কিভাবে এই কাজগুলো আমার সাথে করলো, কিভাবে সম্ভব এই বিষয়গুলো। এবং এখন টোটালি বলতে গেলে, হ্যাঁ, আমার কাছে বিষয়টা এরকম যে আমি আমার ভালোবাসার মানুষকে বা আমার বউকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার লাইফে মৃত, মানে সে আমার লাইফে এখন জীবিত না। কারণ মানুষ ভালোবাসে, বিয়ে করে, অনেকের বউ মারা যায়, আর সে মারা না গিয়েও সে আমার কাছে মৃত, কিন্তু আমার ভালোবাসা আমার কাছে এখনো আছে। বাট তাকে মেনে নেওয়া বা তার সাথে কন্টিনিউ করা আমার কাছে কোনো দিনও সম্ভব না। এখন আমি বাস্তব বিষয়গুলো আমি বুঝতে পারি।
আপনাদের কি ডিভোর্স হয়েছে? না, বিয়েই হয়েছে কিনা জানেন না, ডিভোর্স আসলে প্রশ্ন করাটা একটু বোকা।
আমাকে তো বলাই হয়েছিল যে সেভাবেই ডিভোর্স হয়েছে, তুমি ওকে কোনো ডিস্টার্ব করবা না, না হলে তোমার প্রবলেম হবে, তোমার প্রবলেম না হলে তোমার ফ্যামিলি কি প্রবলেম করা হবে।
এবং তারপর থেকে আপনি যোগাযোগ করেন না?
আমি যোগাযোগ করার তারপরে চেষ্টা করছি।
আচ্ছা,
কিন্তু মেয়ে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতো, তারপর তো নাম্বারই চেঞ্জ করে ফেলছে
পরবর্তীতে আপনার চ্যাপ্টার।
এবং হ্যাঁ, এবং আমার সামনে অন্যান্য ছেলেদের সাথে আমি দেখছি।
এই হচ্ছে আপনার জীবন বর্তমানে? কি অবস্থা
বর্তমানে?
কি অবস্থা আজকের দিনে আপনার জীবনের?
এই মুহূর্তে আমি আবার রিটার্ন করছি আমি আগের এলাকায় এবং আগের জবটাতে। হ্যাঁ, রিটার্ন করছি এবং আমি আছি, আমি আমার মতো টোটালি একলা লাইফে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
এই হচ্ছে আপনার গল্প।
জি, আর আরেকটা বিষয় বলতে চাই, হয়তো সময় স্বল্পতার কারণে আমি আরো কিছু কথা মানে বলতে পারিনি, যেগুলো বললে হয়তো শ্রোতারা আরো ভালোভাবে বুঝতে পারতো যে আসলে শেষ পর্যায়ে, মানে বিয়ের পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতিগুলো, এগুলো কোন পর্যায়ে পর্যন্ত বা কি রকম বাজে পর্যায়ে চলে গেছিল।
দেখুন, বাজে নিয়ে আলোচনা না, আমরা শ্রোতারা বুঝতেই পারছি কোথায় গেছে, পানি কতদূর পর্যন্ত গড়াতে পারে, এটি শ্রোতাদের মোটামুটি ধারণা হয়ে গেছে আপনার এই ঘটনা শুনে। এমনি আপনার জীবন তো এই এখন?
হ্যাঁ, এই অবস্থায়। ওর কি অবস্থা সেটা আমি জানি না, ঠিক আছে। আর আমার অবস্থা হচ্ছে এটাই যে আমার লাভার বলেন বা ওয়াইফ বলেন যেই বলেন, সে আমার লাইফে আমার কাছে মৃত।
আচ্ছা, মৃত।
এখন আমি কিন্তু আমার ভালোবাসা আমার ভিতরে জীবিত।
ঠিক আছে, এখন আমি কিছু প্রশ্ন করবো, সে প্রশ্নের সঠিক উত্তর আপনার কাছ থেকে আশা করি পাবো।
জি,
প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার লাভার মৃত, ভালোবাসা জীবিত।
জি,
আপনি এখনো নিপাকে ভালোবাসেন?
আমি যেই নিপাকে ভালোবাসছিলাম
সেই নিপাকে ভালোবাসি,
সেই নিপাকে ভালোবাসি, কিন্তু
এই নিপাকে না,
এই নিপাকে না।
আচ্ছা, গুড। এখন আমি আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আজ এই আপনি যে বলেন স্বল্প সময়, আসলে সময়টা খুব একটা স্বল্প না, কারণ দুই ঘন্টায় মোটামুটি কথা বলার জন্য যথেষ্ট সময়, কিন্তু বিষয় না কিংবা ব্যাপার না,
প্রথম দিকে আমি লেন্দি করে ফেলেছি,
ব্যাপার না, এটা নিয়ে কোনো আলোচনাই না। আমি যে আলোচনাগুলো করব, আমার আপনার কাছে যতটা বিনীত অনুরোধ আপনি শুনবেন, এবং ততটা বিনীত অনুরোধ আমার শ্রোতাদের কাছে থেকে, যারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন, ভালো মন্দ সবকিছুরই একটি মিশ্রণ ছিল। তাদের কাছে প্রত্যেকটি শ্রোতার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে বলছি, বিনীত অনুরোধ, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, আমার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু শুনবেন। সেটি হচ্ছে, প্রত্যেকটি শ্রোতাকে আবারও সম্মান জানিয়ে বলছি, আপনারা যে কমেন্টসগুলো পড়েছেন যে ভালো লাগছে না, গুছিয়ে কথা বলতে পারছে না, লোকটি কথাটা এর মতো, লোকটি কথাটা ওর মতো, উনি কি বলছে না বলছে, একে ট্যাবলেট খাইয়ে পাঠিয়ে দেন, এটা করে পাঠিয়ে দেন, অনেকে অনেকভাবে বলছেন। আমি শুধু একটি কথা বলতে চাই এবং আমি বিশ্বাস করে বলতে চাই যে আপনি সত্য কথা বলেছেন যা বলেছেন। আসলে আমি যেটা বলছিলাম যে প্রতিটা পর্বে আমরা যে ভালোবাসার গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি, সেই গল্পগুলো যে সবসময় খুব বেশি সিনেমাটিক হবে, অনেক বেশি ছন্দময় হবে, আসলে সেটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আশা করি না। তার কারণ, এটি প্রতিটি মানুষের ঘটে যাওয়া জীবনে সত্য ভালোবাসার ঘটনা বলে আমরা বিশ্বাস করি এবং আমরা ধারণা করি যে সত্য ভালোবাসার ঘটনাই বলছে। যেহেতু সত্য কথা বলছে, সবসময় ভালোবাসা এত দ্বন্দ্ব দিয়ে আসে না। ভালোবাসার রূপটা বিভিন্ন সময় বিভিন্ন রকম, যে বললাম কেউ ভালোবেসে কাছে পায়, কেউ ভালোবেসে হারিয়ে ফেলে। আপনি সেই হারানো দলের একজন পথিক। বড় সমস্যাটা হলো, ঠিক গত পর্বে যেভাবে আমি বলেছিলাম যে প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তার মা বাবাকে ধন্যবাদ জানিয়েছিলাম, আজকে আমি ততটাই অভিযোগ জানাতে চাই আপনার মা বাবার উপরে এবং নিপার মা বাবার উপরে। আজকে আপনি যে পরিস্থিতি, যে অগোছালো কথাবার্তা, যে এলোমেলো কথাবার্তা, কোনো মানুষ চাই না একটি গণমাধ্যমে এসে লজ্জিত হয়ে বাড়িতে যাক। কোনো মানুষ চাই না একটি গণমাধ্যমে তিন ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে লাঞ্ছিত হয়ে বাড়িতে যাক। কোনো মানুষ চায় না, প্রত্যেকে চায়। এই মাইক্রোফোনকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা মানুষ নিজেকে স্টার ফিল করার জন্য এই অনুষ্ঠানে আসে, এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসে। কেউ চায় না যে আমি অনুষ্ঠান যখন করব আমাকে কেউ গরু বলুক, কেউ আমাকে বোকা বলুক, কেউ আমাকে বিভিন্ন ধরনের উপাধি দিক যেগুলো বাজে বাজে, কেউ চায় না। আপনি বলেছেন এবং আমি স্বীকার করি আপনি মিথ্যা বলেননি, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ আপনি পুরো মানুষটা এলোমেলো। পুরো আপনার জীবনের যে খাতা, কোনো স্বরলিপি সরিয়ার পরে সরিয়ার অশ্বয় দীর্ঘ যে একটি মানে লাইন মেনটেন করে জীবন চলে, আপনার পুরো লাইফটা এলোমেলো, পুরো লাইফটা। এর জন্য সবচেয়ে বড় অপরাধী আপনার পিতা মাতা, আপনার অভিভাবক, যেই হোক, সেটা মা বাবা হোক, চাচা চাচি হোক, মামা মামি হোক, প্রত্যেকটা মানুষের জীবনে অভিভাবক থাকাটা খুব জরুরি। অভিভাবক ছাড়া আর হচ্ছে লাটাইবিহীন ঘুড়ির অবস্থা হচ্ছে এক। একটি ঘুড়ির সুতা কেটে দিলে যেমন আকাশে উঠতে থাকে, কোন দিকে যাবে, বাতাস যেদিকে চলতে থাকে সেদিকে যায়, ঠিক আপনার অবস্থানটা ঘটে গেছে এরকম, এবং নিপার অবস্থানটাও সেরকম। আপনার যেমন মা নেই, নিপারও তেমন মা নেই। এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যাদের মা নেই, কিন্তু তাদের বাবারা পরিবার ধরে, তাদের কাকারা পরিবার ধরে, তাদের মামারা পরিবার ধরে, তাদের বড় ভাইরা পরিবার ধরে, অথবা ছোট ভাইরা পরিবার ধরে। আপনাদের দুজনের জীবনে সবচেয়ে 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 মাইনাস পয়েন্ট ছিল এবং ভয়ঙ্কর পরিণতির একমাত্র অপরাধী যদি হয় সেটি আপনারা না, আপনাদের অভিভাবক। যেই বয়সে আপনি বিয়ে করেছেন, যেই বয়সে নিবা বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়েছে, ওটি একান্তে আপনাদের ভুল সিদ্ধান্ত। কিন্তু যদি চাইতো আপনাদের অভিভাবক এই ভুল থেকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার একটি চেষ্টা যদি তারা করত, আপনাদের জীবনটা আজকে এরকম হতো না। আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর যদি নিপার বাবা মা আপনাকে একটি টার্গেট অথবা একটি নিয়মের ভিতরে নিয়ে আসতো যে তোমরা আমার জামাই কিংবা তুমি আমার জামাই, তো তোমাকে এই জায়গায় আমি দেখতে চাই বাবা, তো তুমি নিপাকে নিবা সেই দিনই যেদিনই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে আসতে পারবা এবং তোমার বাবা মার সাথে আমি কথা বলতে চাই, তখন আপনি বাধ্য হতেন আপনার বাবা মার সাথে কথা বলে দিতে। আপনার বাবা মা আপনাকে ডেফিনেটলি শাসন করতো, বকা দিতে, কিন্তু তারপরে কিন্তু অবশেষে একটি আপনি সারাংশ পেতেন জীবনে যে আসলে আমাকে এখন কি করতে হবে নিপাকে পরিপূর্ণভাবে পেতে হলে। এবং এই যে অভিভাবক অভিভাবকের যে একটা আলোচনা হতো, সেখান থেকে কিন্তু একটি ফলপ্রসূ উপসংহার আমরা পেতাম। অভিভাবক এখানে আসলে অতিথির থেকেও, যে বলে না যে বিশেষ অতিথি, অ্যাকসিনের জন্য ছবিতে পাওয়া যায়, যে শাহরুখ খানকে কিংবা সাকিব খানকে কোনো ছবিতে অ্যাকসিনের জন্য পাওয়া যায়। আপনাদের পুরো জীবনে আপনাদের বাবা মা ছিল একদিনের মানে এক মুহূর্তের অতিথি, এসছেন অ্যাকসিন দিয়ে চলে গেছেন, দে আর দ্য সুপারস্টার, যে কারণে দীর্ঘ সময় ধরে তারা আপনাদের এই জীবনের খুব একটা বেশি তারা পাঠ গায়নি। যদি একটু বেশি সময় ধরে পাঠ গাইতো তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর হতো, এটা কি মানেন, বোঝেন?
গুরু, এখানে আমি একটু কথা বলতে চাই।
আরো কথা বলুন।
আমি শুরুতেই বলছি যে আমার বাবা মার সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং।
আমি আর এখন প্লিজ এগুলো আলোচনা করব না, আমি শুধু বলবো চাই আপনি যে ভুল করেছেন, এরকম ভুল অনেকেই করেছে, অনেকেই করতে পারে, কিন্তু আপনার ভুলটা যখন আপনার বাবা জেনেছে, কেন আপনার বাবা আপনাকে শাসন করেনি, কেন আপনার বাবা আপনাকে বোঝায়নি, কেন আপনার বাবা আপনাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেনি, কেন নিপার বাবা সকালবেলাতে এসে জামাইকে রেখে মেয়েকে নিয়ে চলে গেল, কি লাভ হলো মেয়েকে বিয়ে দিয়ে? এটা কি বিয়ে? মান সম্মান কার গেল? তার বাবার গেল। ধরলাম তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন, ঠিকভাবে গুছিয়ে চলতে পারে না, তার পরিবারে তারও সদস্য ছিল, এটা কি জীবন, এটা কেমন অভিভাবক? গত পর্বে ঠিক যেভাবে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে শিখিয়েছিল, ঢাকা শহরে তুমি এসছো, অনেক ধাক্কা তোমাকে খেতে হবে, অনেক ধাক্কা তোমাকে দিতে হবে, তুমি মা আগাও, আমি তোমার পেছনে আছি, একই বলে বাবা। মা যেমন তাকে সাহস দিয়েছিল, মা তুই আগা, আমি তোর পেছনে আছি, কারণ তুই ভালোবেসছিস, কোনো খারাপ কাজ করিসনি, একই বলে মা। সঠিক পথে পরিচালিত করার দায়িত্বই বাবা মাদের। আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক, সেই পথ দেখাবে বাবা মা। এখানে আপনার বাবা মার ভূমিকা একদম জিরো, এক সেকেন্ড হচ্ছে এখন আপনার দোষে আসি। আপনি শুরুতেই বারবারই একটি কথা বলতেন যে আমার বাবা মার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, আমার কোনো গাইডলাইন ছিল না। এই গাইডলাইন ছাড়াই কিন্তু আপনি মোটামুটি বিশ্ববিদ্যালয় চত্বর পর্যন্ত আসছেন না, এবং বেশ সুন্দরভাবে জীবনটাকে পরিচালিত করছিলেন। হঠাৎ করে কিছু বন্ধু বান্ধবের প্রেমে পড়ে কিছু ঘটনা দেখলেন, যেটা দেখে মনে হলো যে আমারও একটু প্রেম করা দরকার। সেই প্রেম থেকে কিন্তু টেলিফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দেয়া, ওই যে একটা ঘটনা, ওই যে একটা ইচ্ছা মনের ভিতর যে আমার 10 জন বন্ধু প্রেম করে, আমারও একটু প্রেম করলে মনে হয় ভালো হতো, এটা অনেক ছেলেপেলের মাঝখানে এই ধরনের একটি চিন্তা চেতনা কাজ করে। সেই চিন্তা চেতনা আজ আপনাকে জীবনের রসাতলে নামিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তাই সকল শ্রোতাদের বলছি, বাবা ভাই বোন তোমরা একটু বোঝো, সকল ফুর্তি কিংবা সকল আনন্দ জীবনে আনন্দ আসলে দেয় না। সাময়িক আনন্দ জীবনটাকে যে একদম ধ্বংসের মুখে পাঠাতে পারে তার জ্বলজ্জ্বান্ত একটি উদাহরণ আমার সামনে সোলায়মান। আপনি একজন ভালো, আপনি কিসে পড়েছেন? টেক্সটাইলে।
টেক্সটাইল বিএসসি করছি।
আপনি একজন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে পারতেন, মাস শেষে আপনার বিগ একটা এমন স্যালারি থাকতে পারতো, খুব সুন্দর একটি ঢাকার একটি সুন্দর জায়গাতে আপনার বাসা থাকতে পারতো, সুন্দর একটি পরিবার থাকতে পারতো। আজ কি হলো আপনার? হ্যাঁ, ঢাকায় অনেকে অনেক সুন্দর জায়গাতে বাসা নেয়নি, অনেকে হয়তো সুন্দরভাবে জীবনকে পরিচালিত করতে পারছে না, কিন্তু একটি প্রক্রিয়ার ভেতরে আছে। আজ আপনি অনুষ্ঠানে যে কথা বলেছেন, আমার কাছে একদম পুরোপুরি মনে হয়েছে যে গাড়ি চলছে, জানে না আমি কোথায় যাচ্ছি, আমার কোনো গন্তব্য নেই,
ভাসমান একটা নৌকা,
আমি চলছি তো চলছি, চলছি তো চলছি, যখন বাতাস উত্তর দিকে উত্তরে, দক্ষিণ হলে দক্ষিণ দিকে, কে কোথায় যাচ্ছি। এবং বাবা মার যে একটা বিশাল ভূমিকা, পুরোপুরি এখান থেকে জিরো, পুরোপুরি বাবা মার কোনো দিক নির্দেশনা নেই। তাই এই মুহূর্তে যে সকল বাবা মারা শুনছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, একটু হলেও সন্তানের দিকে খেয়াল করুন। সন্তান ভুল করলে সেই সন্তানটাকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনার, তা না হলে যে এরকম সোলায়মান আরো অসংখ্য আমাদের সমাজে তৈরি হবে, এরকম নিপা অসংখ্য আমাদের সমাজে তৈরি হবে। কি করে একটি বাবা তার মেয়েকে ভাবে ছেড়ে দিতে পারে, কি করে একটি আন্টি তার ভাগ্নিকে ছেড়ে দিতে পারে, কি করে একটি চাচি তার ভাতিজাকে ছেড়ে দিতে পারে, কিংবা চাচা তার ভাতিজাকে ছেড়ে, কিভাবে একজন অভিভাবকের ভূমিকাটা কোথায়। আজকে যদি এমন হতো যে নিপার মা বাবা চাচা চাচি কেউ নেই, সে পুরো একা এতিম, তার জ্ঞাতি গোষ্ঠীতে কেউ নেই, তাহলে হয়তো এটা মানা যেত, সে তো তা না। কেন আপনার সাথে ছাড়লো? এমন যদি হতো যে আপনার সাথে বিয়ে করাতে বিশাল কোটিপতি হয়ে গেছে নিপা, সেটাও হয়নি। আলটিমেটলি মানে মোরাল অফ দ্য স্টোরি কিংবা আপনাদের এই যে ভালোবাসার জীবনে যে সমাপ্তিতে কে কি পেলেন, কিছুই তো পেলেন না। বিয়ে করলেন, কাবিন নামার নেই, ডিভোর্স হলো, ডিভোর্সের নোটিশ নেই, প্রেগনেন্ট হলেন, জানলেন না যে আদৌ আপনি বাবা মানে হতে পারতেন কি হয়েছে, মানে কি কিছুই না। তো এই যে একটা জীবন, কোনো লক্ষ্যবিহীন জীবন এবং এলোপাথারি ভাবে ছুটে চলাতে জীবনে, এরকম অসংখ্য ছেলে মেয়ে ছুটে চলতে পারে। কেন এই কথাগুলো বললাম, যে মানুষগুলো এতক্ষণ ধরে আমাদের বন্ধুরা ভালোবেসে SMS দিয়েছে যে কথা বলতে ভালো লাগছে না, এটা করতে ভালো, কেউ কি একবারও বোঝার চেষ্টা করেছেন? বন্ধুরা মানে শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, যে মানুষটি এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে কথা বললো, হয়তো সে খুব গুছিয়ে কথা বলতে পারেনি, এবং একটি পর্যায়ে আমিও খুব চরম মাত্রায় বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু সে যে গুছিয়ে কথা বলতে পারছে না তার জন্য না, আমি কিন্তু বলেছি আপনাকে যে আপনি যে গুছিয়ে কথা বলতে পারছেন না তার জন্য আমার বিরক্ত, কারণ এটা কোনো কর্মশালা না যে আমাকে সুন্দর করে ওই যে বলে না যে হাতের লেখা শেখানো হয়, এটা কথা বলা শেখানো হয়, এটা সেই অনুষ্ঠান না যে আমি সুন্দর করে কথা বলানো শেখায়, এটি মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য কিছু ভালোবাসার ঘটনা, ভালোবাসাকে কেন্দ্র করে। তো সেখানে গুছিয়ে কথা বলতেই হবে, আর কথা বলতে পারলেই সে আসলে প্রেমিক কিংবা সঠিক প্রেমিকা, সঠিক ভালোবাসা মানুষ সেটা নয়। আমি আপনার উপর বিরক্ত হয়েছিলাম, যেই মানুষটি বাবা মার সঠিক নির্দেশনা ছাড়া মোটামুটি বিশ্ববিদ্যালয় চত্বর শেষ হয়ে গিয়েছিল, মানে একদম শেষ প্রান্তে, সেই মানুষটি কি করে এত ভুল করল, আমি মিলাতে পারছিলাম না। যেই মানুষটি দেখছে যে আমাকে ঘরে আটকে রেখে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী বিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা, সকালবেলা শ্বশুর আসলো, শ্বশুর মেয়েকে নিয়ে চলে গেল, কিসের বিয়ে, কিসের কাবিন নামা, কিছুই বুঝলাম না। সেই মানুষটা আমার হঠাৎ করে বললো, আমি এখন তোমাকে বিয়ে করেই ছাড়বো। ঠিক আছে, বিয়ে হলো, ভালো কথা, বিয়ে হলো। তারপরে বিয়ে হবার পর স্বামীর যে দায়িত্বগুলো, কিংবা আমি যে একটা ভুল করে ফেলেছি, আমার পড়াশোনা এই পর্যায়ে, আমার ফ্যামিলি জানে না, কি করলাম কি হলো, এই ক্যালকুলেশনটা খুব দ্রুত হওয়া উচিত ছিল আপনার, এবং তখন থেকে আপনার উচিত ছিল আপনার বন্ধুবান্ধবের সাথে কথা বলা, আপনার পরিবারের সাথে কথা বলা, যে আমি এরকম একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, অথবা কারোর সাথে যদি কথা না বলতেন, নিজের জন্য নিজেকে তৈরি করা। আপনি নিজের জন্য নিজেকে তৈরি না করে ক্রমাগত ভালোবাসা খোঁজার চেষ্টায় আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলেছেন, মানে ভালোবাসা খুঁজতে 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 জীবন হারিয়ে ফেলেছেন, কিন্তু ভালোবাসা পেলেন না। এরকম নির্বোধ কি করে একটা মানুষ হতে পারে, এটা ভেবে আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে কি বলছেন, মানে আমি আপনার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, মানে একটা গাড়ি যাচ্ছে আসলে কই যাচ্ছে?
আচ্ছা গুরু, আমি এখানে দুইটা কথা বলেন,
অবশ্যই না বলেন, আপনি বলেন।
আচ্ছা, আমি আগে আপনাকে বলছি যে আমি ছোট থেকে বাবা মার গন্ডিবোধ মানে একটা গন্ডির ভিতরে ছিলাম, যে কারণে আমি বাস্তব দুনিয়াটা ভালো করে বুঝতে পারতাম না। আর হুট করে যখন আমি বাইরের সমাজে চলে আসলাম, আমার গাইডলাইনটা নাই, তখন আমি কোনো কিছু মেইনটেইন করতে পারিনি, আসলে কি করলে সঠিক হবে, কি করলে ভুল হবে। হ্যাঁ, আর এই কারণেই আমার এই ভুলগুলো হওয়া মূলত, আর অন্ধের মতো বিশ্বাসটা ছিল। আর যে সময় যে সিদ্ধান্তটা আমার নেওয়া দরকার ছিল, ওই সময় আমার ওই ম্যাচুরিটি লেভেলটা, বয়স হয়েছে বাট ম্যাচুরিটি লেভেলটা আমার ওই পর্যায়ে ছিল না।
চমৎকার একটি কথা বলেছেন, আমি এটা শ্রোতাদের উদ্দেশ্যে আরেকটি বার বলি, যে সকল শ্রোতা অনেকে বলছেন,
এখন আমি এই বিষয়গুলো খুব মেনটেন করে চলি।
জীবনের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সবাই নিতে পারে না, যারা নিতে পারে তাদের গল্পগুলো হয়তো প্রিয়াঙ্কার মতো, কিংবা এখানে অনেক বন্ধুরা এসছেন, মনি এসছেন তার স্ত্রীকে নিয়ে, অনেকে এসছেন, গোছানো হয়। আর যাদের সিদ্ধান্তগুলো সঠিক সময় নিতে পারে না, তাদের বলার ধরনটা হয়তো আপনার মতো অগোছালো হয়ে যায়। তাই শুধুমাত্র যে বন্ধুটি আমাদের স্টুডিওতে এসে কথা বলেন, তাকে নিয়ে নিন্দা না করে, কিংবা তাকে নিয়ে পরচর্চা না করে, কিংবা তাকে নিয়ে বাজে কথা না বলে, একটিবার ভাবুন আপনার জীবনে যদি এমন ঘটতো যে আপনি গেছেন ঘুরতে, বিয়ে হয়ে গেছে, আপনার মায়ের কোনো ভূমিকা নেই জীবনে, বাবার কোনো ভূমিকা নেই, আপনি আসলে কি করতেন? হয়তো আপনি নিজেকে শোধরাতে পারতেন, হয়তো পারতেন না, পারলে আপনি হিরো হতেন, আর না পারলে আজকে সুলাইমানের মতো হতে জিরো হবে।
আর শ্রোতরা যে কমেন্টস গুলো করছে, আমি গোছায় কথা বলতেছি না বা এইটা ওইটা, ঠিক আছে, আমি হয়তো সাজায় গোছায় একটা নাটক সাজাতে পারতাম এখানে,
চমৎকার,
বাট আমার উদ্দেশ্যটা ছিল কি এখানে আসলে, আমি
নাটক
কথা করার ফোনের মধ্যে বলছি, আমার স্টোরিটা টোটালি ডিফারেন্ট। আপনাকে আমি বারবার বলছি ফোনে
কথা একটু বলি।
আচ্ছা,
অনেক বন্ধুরা বলতে পারে যে গুরু গত সপ্তাহে প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছিল, এত চমৎকার গুছিয়ে কথা বলেছে, আজকে যাকে নিয়ে আসলেন, এরকম একজন মানুষকে নির্বাচন কেন করলেন? প্রশ্নটা আমার দিকেও আসে, সবাই জানে যে নির্বাচনটা আমি করি, আমার উদ্দেশ্যটা ছিল হচ্ছে এটা,
এটা
এই জিনিসটাকে প্রমাণ করারটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, যেটা নাটক না।
আমি আমি চাইলে আমি চাইলে খুব সুন্দর করে মানুষকে মজা দিয়ে দিয়ে, ঠিক আছে, কথা বলতে পারতাম, গোছায় বলতে পারতাম, বাট সেটা আমার সত্য কথা বলা হইতো না। আর এই সঠিক কথাগুলো বলার কারণেই হয়তো আমার কথাগুলো শ্রোতাদের কাছে ভালো লাগে না।
আপনি একটি কথা আমাকে বারবারই ফোনে বলেছেন যে গুরু আমি যা বলবো সেটা খুব বিশ্বাস করবে না,
বিশ্বাস করবে না, এবং ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, সবার থেকে ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমি বারবার বলছি আপনাকে,
এটাই সত্য,
এটাই সত্য, আর এই সত্যটাই হচ্ছে এটা,
এবং এই সত্যের কারণে হয়তো আপনাকে অনেকে পছন্দ করছে না, অনেকে বলছে গুছিয়ে কথা বলতে পারছেন, এবং এটা সত্য। যদি আমিও চাইতাম, আমি প্রোগ্রামের শুরুতে হয়তো আপনাকে বলতে পারতাম যে আপনি বানিয়ে বানিয়ে কিছু সুন্দর করে কাব্য রচনা করেন, যেটা শুনলে শ্রোতারা অনেক ভালো পাবে। আমার উদ্দেশ্য শ্রোতাদের আনন্দ দেবা না, আমি সকল শ্রোতাকে সম্মান জানিয়ে বলছি, আমার উদ্দেশ্য শ্রোতাদের আনন্দ দেবা না, আমার উদ্দেশ্য শ্রোতাদেরকে এক একটি চরিত্রকে বিশ্লেষণ করা, যেই চরিত্রটি আমার সামনে বসে বিগত দুই ঘন্টা তিন ঘন্টা ধরে কথা বলছে, এই মানুষটি আপনিও হতে পারতেন, এই ভুলটি আপনিও করতে পারতেন, আপনার মতোই দুই চোখ দুই হাত দুই পায়ের একটি পরিপূর্ণ মানুষ সুলাইমান, যার জীবনটা চমৎকার একটি মানুষের মতো ছন্দময় হতে পারত, কিন্তু আজকে শুধুমাত্র কিছু ভুলের কারণে, কিছু অভিভাবকত্বহীনের কারণে জীবনটা আজকে কোথায় দাঁড়িয়ে গেছে আপনিও জানেন এবং আমরা সবাই বুঝতে পারছি। আসলে সুলাইমান, আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করতে পারছি না, ফ্রাঙ্কলি স্পিকিং, আমি ইচ্ছা করে আপনার ছবিটি আজ প্রকাশ করিনি, ইচ্ছা করে আমি আপনার ছবিটি প্রকাশ করিনি, কারণ কেন করিনি হয়তো আপনি এখন বুঝতে পারছেন, কেন আমি করিনি, কেন আমি ফেসবুক লাইভে যাইনি, কারণ এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন তারা অনেকটা বিবেচনা না করে অনেক ধরনের কথা বলতো। আমি এতটুকু বিশ্বাস ছিল অনুষ্ঠানটি যখন শেষ হবে, যখন আপনার কথা বলা শেষ হবে, যখন আমার কথা বলা শুরু হবে, তখন হয়তো আমি পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করতে পারবো, কেন আজকে আপনাকে নিয়ে আসা, কেন এরকম আমি জানার পরও ধারণা করার পরও এরকম একটি অগোছানো মানুষকে কথা বলার সুযোগ করে দেয়া। তার উদ্দেশ্য ছিল জীবনটা সবসময় গোছানো হয় না, জীবনটা যেমন অনেক সুন্দর মানুষের মতো সাজিয়ে কথা বলতে পারে, জীবনটা কখনো এরকম দিক নির্দেশনহীনভাবে কথা বলতে পারে, জীবনটাকে আসলে কখনো প্রেডিক্ট করা যায় না, কিন্তু জীবনটাকে আমরা সঠিক পথে চালাতে পারি যদি আমাদের সঠিক জ্ঞান থাকে, কোন সময় কোন জিনিসটা করা উচিত। এই কারণেই আসলে আপনাকে নিয়ে আসা, এটাই আমার আসলে উদ্দেশ্য ছিল যে অনুষ্ঠানের শেষে আমি কথাগুলো বলবো, তাহলে হয়তো যে শ্রোতাগুলো এতক্ষণ ধরে বলেছে যে মানুষটি কথা গুছিয়ে বলতে পারছে না, স্টোরিটা খুব মজা পাচ্ছি না, আসলে মজা দেওয়ার জন্য আমার অনুষ্ঠানটা না, আমি মজা দিতে চাই না। মজা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটাকে বোঝায় জীবন কাকে বলে, এই অনুষ্ঠানটা বোঝায় আসলে ভালোবাসা কাকে বলে, একটা ভালোবাসা একটা জীবনকে যে কতটা ছারখার করতে পারে, একটা ভালোবাসা একটা মানুষকে কতটা সাফল্যের শীর্ষে নিতে পারে সেটাকে প্রমাণ করার জন্যই আমাদের
কথায় আছে যে একটা মানে বউ চাইলে একটা তার স্বামীকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আবার একটা বউয়ের কারণে তার স্বামীর অবস্থা অনেক খারাপ পর্যায়ে যায়।
ভালোবাসা মানুষকে ধ্বংস করে, ভালোবাসা মানুষকে সৃষ্টি করে।
গ্রামে আঞ্চলিক ভাষায় এরকম একটা।
এখন সুলেমান, আমি আপনার কাছে আশা করব যে আপনি জীবনটা দেখেছেন, খুব বাজেভাবে দেখেছেন, বলবো না ভালোভাবে দেখেছেন। এবং যদি আপনার মা বাবা শুনে থাকে, আপনার মা বাবার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনার বয়স কত এখন?
28।
আচ্ছা, প্রচুর জীবন এবং সময় পড়ে আছে, সুন্দর সময় পড়ে আছে। আপনার বাবা মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আঙ্কেল এবং আন্টি যদি সুলেমানের কথা শুনে থাকেন, আমার মনে হয় যে এখন হলেও আপনাদের হাতে সুযোগ আছে আপনাদের ছেলের জীবনটাকে বাঁচানোর। এবং যে সকল বাবা মা শুনছেন, একটু আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন, দেখুন না কি করছে সে।
আর আমি আরেকটা কথা বলি, আমি কখনো মানে আমার এই যে ঘটনাগুলো বললাম, কখনো কিন্তু আমি বলি নাই যে কেউ আমাকে সাপোর্টিং করছে মেন্টালি বা কোনো দিক দিয়ে। হ্যাঁ, মানসিক ভাবেও কেউ কখনো আমাকে
সাপোর্ট করেনি। আপনার কোনো বন্ধু পাইনি মানে এই গল্পে আপনার কোনো বন্ধু নেই যে আপনাকে সহযোগিতা করেছে?
বন্ধু ছিল কিন্তু ওইভাবে আসে না, ওরকম বন্ধু আমি পাই নাই। সবাই খারাপ পথেই ছিল। তো আমারও এই একটা বিষয় যে মানে বা আমরা সবসময় দেখে থাকি যেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামে বা পত্রিকাতে বা গণমাধ্যমে, যে একটা ছেলে বা একটা মেয়ে যদি কখনো বাজে পরিবেশের মধ্যে দিয়ে বা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন তার ফ্যামিলির কর্তব্যগুলো কি থাকে, যে তাকে তার ফ্যামিলি একটা দিক নির্দেশনা বা একটা গাইডলাইন দিবে এবং মানে টোটালি তাকে মানে হাসি খুশি রেখে বা যেভাবে হোক তাকে ওই পরিস্থিতি থেকে রিকভার করে নিয়ে আসবে। এটা ফ্যামিলির দায়িত্ব, বা রিকভার করে নিয়ে আসে। সব ফ্যামিলিতে এটাই হচ্ছে। আমার অনেক ফ্রেন্ডদেরকে আমি দেখছি, তারাও অনেক বাজে পরিবেশের মধ্যে দিয়ে গেছে এবং রিকভার করে ফেলছে। তার ফ্যামিলি তাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, স্টিল না তারা এখন অনেক ভালো আছে, বাট আমি কখনো কোনো এই ধরনের কোনো সাপোর্ট পাইনি।
সেটাই তো আমি বললাম শুরুতে, যে আপনার আসলে বাবা মার অভিভাবকত্ব ছাড়া কিংবা বাবা মার ভালোবাসা ছাড়া একটা সন্তানের জীবন যে কি হতে পারে সেটা জ্বলন্ত প্রমাণ আপনি। এবং বাবা মা থাকার পর, আত্মীয় স্বজন থাকার পরও নিপার জীবনটা কেন এরকম হলো আমি আসলে সেটা মেলাতে পারছি না। শুধু একটা কথাই বলি, বাবা মাদের সতর্ক হওয়া প্রয়োজন, সন্তান আপনার, ছিছি কিন্তু মানুষ করবে আপনার সন্তানকে নিয়ে, মানুষের কাছে যায় আসবে না, যায় আসবে কিন্তু বাবা মার। তো প্লিজ একটু হলেও সন্তানের দিকে খেয়াল রাখুন, ভুল করলেও সেখান থেকে সরিয়ে নিয়ে আসার দায়িত্ব আপনার বন্ধু হয়ে। আমি একটা কথা বারবার বলি, আমার অনুষ্ঠানে বলেছি, ব্যক্তিগত জীবন আমি বলি, বাবা মা যদি সন্তানের বন্ধু হতে পারে সেই সন্তান কখনো বিপথে যায় না, আমার বিশ্বাস। যদি প্রকৃত বন্ধু হতে পারে, বন্ধু আমরা অনেকেই বলি যে আমি আমার ছেলের সাথে মেয়ের সাথে খুব ভালো বন্ধু, সত্যিকার অর্থে কতটুকু হতে পারি, বিপথে যায় না। যদিও যায়, সেখান থেকে সরে আসা এবং জীবনটাকে সুন্দর করে সাজানোর একটি সুযোগ থাকে। সুলেমান, আসলে অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা শ্রোতাদের কিছু কল ধরব, যদি আপনার আপত্তি না থাকে। সেখানে কিন্তু শ্রোতারা বিভিন্ন ধরনের কথা আপনাকে বলতে পারে, আরো হয়তো তীর্যক কথা আসতে পারে। আমার কথা শোনার পরও যদি এই বিষয়টাকে নিয়ে শ্রোতারা মনে করে থাকে যে না আমাদের এখনো বলা বাদ যায়নি, কিন্তু একটি কথা বলবো, যে কোনো কথা বলার আগে ভাববেন আপনি সুলেমানের জায়গায় থাকলে কি করতেন, আপনার জীবনটা যদি সুলেমান হতো তাহলে আপনি নিজেকে কিভাবে ধরে রাখতেন। তাই মানুষকে নিয়ে কথা বলার আগে নিজেদের দিকে আমরা একটু তাকাই, আমি কি করছি, কেন করছি, কিভাবে করছি, এবং সুলেমানের জীবন থেকে আমরা শিক্ষা নিই কি করছি। শুধুমাত্র একটু বিনোদনের জন্য যে আমার বন্ধুরা প্রেম করছে, আমারও প্রেম করা দরকার। কার সাথে প্রেম করছি, কি কারণে প্রেম করছি, কোন পরিবারের মেয়ের সাথে প্রেম করছি, কোন পরিবারের ছেলের সাথে প্রেম করছি, এই বিষয়গুলো আসলে খেয়াল করাটা একটু দরকার। অনেকে বলে না ভাই প্রেম করতে গেলে কি এত কিছু খেয়াল রেখে প্রেম করা যায়, এটা কি পরীক্ষার হলে গেছে যে প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে উত্তর দিতে হবে? জীবনটা পরীক্ষার থেকে কঠিন পরীক্ষায়, বুঝতে পেরেছেন? জীবন খাতাটা পরীক্ষার থেকে কঠিন খাতা। তো এখানে আসলে প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে উত্তর দেওয়াটাই বুদ্ধিমান। যে উত্তর দিতে পারে সে হয়তো দিন শেষে হাসে, আর যে উত্তর দিতে পারে না সুলেমানের মতো কাঁদতে হবে। সুলেমান, আমি মানে অনুষ্ঠানে শ্রোতাদের কল নেবার আগে আপনার সাথে বলতে চাই যে যা হয়ে গেছে এটাকে একটু দুঃস্বপ্ন মনে করে সামনের দিনগুলোকে গোছানোর মতো সময় আপনার কাছে আছে। আপনি যথেষ্ট হ্যান্ডসম, শ্রোতাদের উদ্দেশ্য বলি, আপনি যথেষ্ট হ্যান্ডসম, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার বাচনভঙ্গিও যথেষ্ট ভালো। অনুষ্ঠানে বসে নার্ভাসনেসের কারণে হয়তো আপনি যেটা পারেননি, এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি জানি মাইক্রোফোনের সামনে কথা বলাটা কতটা কষ্টের বিষয় যখন মাথায় থাকে কয়েক লক্ষ কোটি শ্রোতা লাইভ আমাদেরকে
শুনছে। আমি বাহিরে বসে যে আমার সাথে ফ্রেন্ড আসছে, আমি ওর সাথে বাবার বলতেছিলাম যে আমি তোর সাথে কতটা ফ্রি, হ্যাঁ, বাট যখন আমি গুরুর সামনে যাচ্ছি আমার কথাগুলো খেয়ে হারিয়ে ফেলতেছি।
খুবই স্বাভাবিক,
হ্যাঁ, গুছিয়ে বলতে
পারি, খুবই স্বাভাবিক। আমি 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 তো বলছি আমি খুবই স্বাভাবিক, এটা তো সোজা বিষয় না, বাইরে থেকে অনেক কিছু বলা যায়। একটা মাইক্রোফোনের সামনে বসে, একটি গণমাধ্যমে বসে যখন মাথায় কাজ করে যে আমি যেটা বলছি এটাকে আসলে ফেরত নিয়ে আসার কোনো সুযোগ নেই, যা বলছি সেটা একবারই বলছি।
এর মধ্যে আরেকটা বিষয় ছিল যে আমি যা বলছি এটা মানুষ হয়তো মজা পাবে না শুনে, ঠিক আছে, এর জন্য আমি আরো মানে ভালো করে কথাগুলো গুছিয়ে বলতে পারিনি। এর জন্য যেটা যেটা হয়েছে আমার লাইফের সাথে আমি শুধু একদম
যারা শিখতে পারবে সেখান থেকে যদি একজন বন্ধু শিখে তার জীবনকে সংশোধন করতে পারে, একজন বন্ধু যদি ভাবে যে সুলাইমান গুছিয়ে বলেছে না না গুছিয়ে বলেছে, ভালো শব্দ নির্বাচন করে বলেছে না খারাপ শব্দ নির্বাচন করে বলেছে, সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে সুলাইমানের জীবনে যে ভুল হয়েছে সেই ভুল তো আমার জীবনও হতে পারে। আমিও তো একটা মেয়েকে দেখে ফোন নাম্বার ছুড়ে ফেলে দিয়ে আমার জীবনটা শেষ মুহূর্তে ছুড়ে যেতে পারে। তো আমি সুলাইমান থেকে শিক্ষা নিলাম যে এভাবে কারোর সাথে সম্পর্ক করব না, করলেও ভাববো চিন্তা করবো একশোবার। একজন অভিভাবকও যদি ভাবে যে আমার সন্তান তো প্রেম করতে পারে কিংবা সম্পর্ক করতে পারে কিংবা ভুল করেছিল আমি তো ছেড়ে দিয়েছিলাম, না আমি ছাড়বো না, অভিমান করেছিলাম যে সন্তান যা করেছে করেছে, না আমার সন্তানকে আমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই আজ আপনার আসা সার্থক, আমাদের অনুষ্ঠানে আসা সার্থক। এতটুকু প্রত্যাশায় থাকবো আপনার কাছ থেকে যে আগামী দিনগুলো আপনি সুন্দরভাবে নিজেকে সাজাবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো, একটি আমরা গান শুনবো, কারণ অনুষ্ঠানটা অনেক ভারী হয়ে গেছে, অনেক গুরুগম্ভীর কথা চলে এসছে, অনেক কষ্টের কথা চলে এসছে। ছোট্ট একটি গান শুনবো, গান শুনে আমরা আসবো, তখন আমরা ফোনে শ্রোতাদের সাথে আপনার কথা বলিয়ে দেবো, দেখি শ্রোতারা কি বলে দিন শেষে, মানে অনুষ্ঠান শেষে সকল পর্যালোচনার পরে শ্রোতাদের মতামত কি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে অনেক কথা হলো সুলাইমানকে নিয়ে, ভালো মন্দ আপনাদের বিভিন্ন ধরনের অভিব্যক্তি, বিভিন্ন মতামত, আমার পর্যালোচনা, সবকিছু শোনার পর এখন আসলে আপনারা কি ভাবছেন, কি বুঝলেন, কি শিখলেন, তাই নিয়ে আলোচনা করবো। আমাদের ফোন নাম্বারে আমরা তখন জানিয়ে দেবো, যখন আমরা ফিরে আসবো তখন ফোন নাম্বারটি আমরা জানিয়ে দেবো, মোবাইলটি হাতেই রাখুন। আর facebook.com/ilovedhakaFM, এখানে এখনো সুযোগ আছে কমেন্ট জানানো আমাদের পোস্টে, এবং অবশ্যই আগামী পর্বে যদি আপনি আপনার কোনো ভালোবাসার কথা জানাতে চান অবশ্যই মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস দিয়ে নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260, এই নম্বরে। গানটি শোনার পরপরই ফিরে আসছি সুলাইমানকে নিয়ে এবং আপনাদের ফোন নিয়ে।
দক্ষিণ হওয়ার গুরু একদম বিকেলে এসে দাঁড়ালে, দু চোখের আলোতে আবেগিন্দুর ভূতি হৃদয় জড়ো হয়ে ভাবছে তোমাকে আরো আপন করে। মায়া তুমি Yeah.
দূরে রেখে তুমি রবে আমার হয়ে
The original Guru Guru is back.
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। শুরুতে দিয়ে দিব একটি তথ্য, আম্বার আইটি উচ্চ গতি হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জুন মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি, যার ফিচারে আপনারা পাচ্ছেন বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আর এই ইন্টারনেট সংযুক্তির জন্য আপনারা এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। নম্বরটি আরেকবার বলছি 09611333777 এই নম্বরে। ব্রেকে যাওয়ার আগে কথা বলছিলেন গুরু,
টেলিফোনে আমরা কথা বলবো এবং আসলে এই মুহূর্তে আর কোনো বাড়তি কথা বলবো না। যদি ধরো আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ স্থাপন করতে চাই তাহলে অবশ্যই ডায়াল করতে হবে 09611444222 এই নম্বরে। আমি আরেকবার বলছি 09611444222 এই নম্বরে। আমরা অপেক্ষায় আছি আপনাদের ফোনে, ফোন আসা মাত্রই আমরা আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করবো। ফোন আসলে আমাদের কারিগরিতে যিনি আছেন আমরা আশা করছি যে উনি আমাদের সহযোগিতা করবেন ফোনের সাথে কথা যোগাযোগ স্থাপন করার জন্য 09611444222 এই নম্বরে। ইতিমধ্যে হয়তো ফোন চলে এসছেন, আমরা দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো,
আমি
প্রশ্নটা বুঝিনি, আরেকটা বলুন।
ওই মেয়েটা যখন ওনার সাথে ফার্স্ট রিলেশন শুরু করছিল তখন এই ভাইটা কি বুঝতে পারছিল যে তার গার্লফ্রেন্ড নেশাদ্রব্য করে?
না 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 না, তখন বুঝেনি, বলুন, তখন বুঝেনি,
না তখন এরকম কিছু আমি বুঝতে পারি নাই, বা তখন ভালোই ছিল, তখন হয়তো এরকম কোনো কিছু ছিল না। বাট আমি বিয়ের পরে যখন 7 মাস গ্যাপ ছিল আমাদের মধ্যে, ওই টাইমটাতে হয়তো বা কিছু একটা হয়েছে, ব্যাপারটা এরকমই ছিল আমাদের মাঝে যে 7 মাস গ্যাপ ছিল বিয়ের পরে।
না সেটা তো আসলে এটা তো আমরা অনুষ্ঠানে আলোচনায় করেছি, করা তো ঠিক হয়নি, কিন্তু বিষয়টি হলো যে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা। আসলে করা ঠিক হয়নি এটা আমরা সবাই একমত।
না গুরু, এর বাদে আর কোনো প্রশ্ন নাই।
ঠিক আছে, আপনি কিছু শিখতে পেরেছেন? কে আছে আমাদের সাথে দেখি, আমরা যোগাযোগ স্থাপন করতে চাই। কে আছে আমাদের সাথে? হ্যালো,
রেডিও নাই তো ভাই?
হ্যালো, আমি শুনতে পাচ্ছি, কে বলছেন?
রংপুর থেকে সাগর বলছিলাম।
রংপুর থেকে সাগর, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
আছি ভালো।
আচ্ছা জি সাগর, বলুন, ঝটপট আপনার প্রশ্নটি বলুন, কিংবা আপনার অনুষ্ঠান থেকে আপনার কি মনে হলো বলুন।
আসলে আমি গল্পটা সম্পূর্ণটা শুনছি ভাইয়া।
আচ্ছা,
ভাইয়া যে কথাগুলো বলছে, ভাইয়ের কথাগুলো অবশ্যই বললেও আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আমি আসলে ফোন কিন্তু দেয়নি এখান থেকে।
আচ্ছা ধন্যবাদ।
কিন্তু ভাইয়া আর কিছু ডিসিশন ছিল যেগুলো মানে পরীক্ষামূলক ভালো ছিল, এই কারণে
আপনি মনে আপনি বলছেন সাগর, আপনার মোবাইলটি মনে হয় আপনি টেলি মানে কোনো খুব কাছে রেখেছেন, যে কারণে কিছু একটি প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ফোন দেবার জন্য, ভবিষ্যতে হয়তো আমরা আরও কথা বলবো আপনার সাথে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে অনুরোধ করবো যখন আমাদেরকে ফোন দেবেন অবশ্যই রেডিওর ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে, তা নাহলে আসলে উভয় পক্ষেই অসুবিধার সৃষ্টি হয় কথা বলতে। 09611444322 এই নাম্বারে আমরা ঠিক রাত দুটো পর্যন্ত আছি, দেখা যাক কে আছে আমাদের সাথে এই মুহূর্তে। হ্যালো 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 হ্যালো, আচ্ছা আমার লাইনটি এই মুহূর্তে স্থাপ। হ্যালো, আশা করি বন্ধুরা আমাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করছেন, যারা এই মুহূর্তে নাম্বারটি এখনো টুকে নিতে পারেননি 09611444322 এই নাম্বারে কল করলে আমাদের সাথে কথা বলার একটি সুযোগ থাকবে। ইতিমধ্যে আরেকটি কল চলে এসছে, আমরা দেখতে চাই কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। হ্যালো 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 হ্যালো, আমি জানি না আবার কোনো কারিগরি ত্রুটির সম্মুখীন আমরা হতে যাচ্ছি কিনা, আর দু একটি ফোন আমরা ট্রাই করব, যদি তা না হয় তাহলে অবশ্যই আমাদের এই মুহূর্তে যিনি কারিগরি দক্ষতার যে ব্যক্তিটি আমাদের সাথে আছেন ওনাকে অনুরোধ করব বিষয়টিকে একটু দেখার জন্য। হ্যালো 09611444322 আর একটি কল চলে এসেছে সম্ভবত, আমাদের টেকনিক্যাল পার্সন যিনি আছেন উনি আমাদের কি কল এসছে? আচ্ছা, তার মানে হয়তো ডেফিনেটলি কোনো না কোনো টেকনিক্যাল ত্রুটির সম্মুখীন আমার হতে হচ্ছে, প্রতি প্রোগ্রামেই যেটা হয়তো শেষের দিকে হয়ে যায় এরকম কিছু একটা হচ্ছে, কেন হচ্ছে আমি এটা আসলে জানি না, কারণ শ্রোতারাও যতটা বিব্রত বোধ করে আমিও ঠিক ততটাই বিব্রত বোধ করি যখন এই ধরনের আসলে টেকনিক্যাল যান্ত্রিক ত্রুটির সম্মুখীন আমাদের হতে হয়। পূর্ণতা, আমি তোমাকে বলবো তুমি কিছু কমেন্টস বাছাই করে ফেলো যেগুলো আমরা পড়তে পারি না।
অলরেডি আমি কিছু কমেন্ট বাছাই করে ফেলেছি, আমি চলে যাচ্ছি সেই কমেন্টে। আমাদেরকে কমেন্ট করেছেন মুন পলি, কেন এমন করে জীবনটা নষ্ট হয়ে যায়। এরপরে কমেন্ট করেছেন আহমেদ জসিম, গুরু সবাই বলে ভালো থাকিস কিন্তু ভালো থাকার দায়িত্বটা আজও কেউ নিল না, সিলেট থেকে বলছি। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন ইনভিজিবল বয় জীবন, গুরু নেট প্রবলেম খুব তবুও চেষ্টা করে যাচ্ছি, লালমনির হাট থেকে শুনছি, গল্পটা খুব ভালো বাট গুছিয়ে বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি,
আমরা এই নিয়ে আসলে আলোচনা করেছি, আমরা পুরোপুরি আলোচনা করা হয়েছে, গুছিয়ে বলতে পারাটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসাকে তুলে ধরা।
অবশ্যই। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন, গল্পটি অনেকটা অদ্ভুত হলেও সবই সম্ভব, আর এইরকম একটা প্ল্যাটফর্মে নিশ্চয়ই কেউ মিথ্যা বলবে না, আর ওনার কথা শুনে মনে হচ্ছে উনি খুব নার্ভাস, তাই প্লিজ কাইন্ডলি ওনাকে হেল্প করুন।
শুরুর দিকে আসলে যে বন্ধুরা কমেন্টগুলো করছিল যখন আমরা আলোচনা করলাম, আসলে কি পূর্ণতা এবং সুলাইমান, কোনো একটি বিষয়ের না সঠিক আলোচনা প্রয়োজন। শুরুর দিকে যখন সবাই আপনাকে শুনছিলাম, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আপনি বলা শেষ করবেন, কারণ শ্রোতাদের দোষ দিয়ে আসলে ঠিক হবে না, কারণ তারা তো অধীর আগ্রহ এবং অধিক অধিক ভালোবাসার অপেক্ষা করছে যে খুব গোছানো একটি রোমান্টিক ভালোবাসার গল্প শুনবে, কিংবা টান টান উত্তেজনা একদম একটির পর একটি একটির পর একটি চিত্রনাট্য সাজানো গোছানো থাকবে, কিন্তু ভালোবাসা তো সবসময় এরকম সাজানো গোছানো থাকে না। যখন আলোচনা করলাম এখন দেখুন সেই শ্রোতারাই কিন্তু আপনার পক্ষে কথা বলছে, তো আসলেই শ্রোতারাই আমাদের সঠিক বিচারক, তারা বুঝতে পারে যদি তাদেরকে বোঝানো হয়।
এরপরে কমেন্ট করেছেন জুনায়েদ মহা মাহমুদ দিহান, গুরু অনেক বিশ্বাস, অনেক বিশ্বাস করাটা কি অপরাধ?
অনেক বিশ্বাস করাটা অপরাধ,
অন্ধবিশ্বাস করাটা অবশ্যই।
আমাদের একটি কল চলে এসছে, আমরা ফোনটি ধরি। হ্যালো
আপনি
যে কথা বলছেন হয়তো একটু দূরত্ব আছে আপনাদের মাঝখানে, একটু কাছে এবং একটু জোরে বলতে হবে, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, জি বলুন।
আমি গল্পটা পুরোটা শুনে যাই, আমি অর্ধেক থেকে গল্পটা শুনছি, সুমন ভাই যেটা বলছে হ্যাঁ ভালো বলছে, বা ওনার জীবন গল্পটা আসলে অনেক মানে কষ্টের,
বা হয়তো অনেকে বুঝছে অনেকে বুঝে নাই। আমি যেটুকু বুঝছি হ্যাঁ ওনারা একটু ভুল ছিল, কিন্তু মানুষ যখন ভুল করে সেই ভুলটা করার পরে কিন্তু বুঝতে পারে, কিন্তু বুঝতে পারে নাই। এখন আমার মনে হয় ভাইয়া ভুল করে এখন যে ভাইয়া ভুল গুলো বুঝতে পারছে, এবং কি আমার মনে হয় ভাইয়া এই ভুল গুলো থেকে এখন ওনার জীবনটা সুন্দর করার জন্য এটা আমার কাইন্ডলি
থেকে
আপনি
আপনি খুব চমৎকার ভাবে অর্ধেক থেকে শুনেও পুরোটি বলেছেন খুব চমৎকার করে। ধন্যবাদ, ভালো থাকবেন।
ওয়ালাইকুম
আসসালাম। খুব চমৎকার লাগলো বন্ধুটির সাথে কথা বলে, খুব সুন্দর কথা বলেছেন উনি। 09611 3444 এই নম্বরে আমাদের টেকনিক্যাল পার্সনকে বলছি খুব দ্রুত আমাদের কলগুলো রিসিভ করতে হবে এবং খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ স্থাপন করার ব্যবস্থাটি করে দিতে হবে, কারণ সময় একদম শেষের পথে। এখন স্টুডিও ঘড়ি কাটা বলছে রাত 1:47 আর দুটো আছে। হ্যালো, কে বলছেন?
হ্যালো
হ্যালো
হ্যালো গুরু
জি, কে বলছেন? জি শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো হ্যালো নেটওয়ার্ক প্রবলেম। উনি খুব মানে আগ্রহ নিয়ে কথা বলা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হলো না। আমরা অপেক্ষায় আছি এবং আশায় আছি আরো ফোন কলের এবং আপনার ফোন কল। 09611 3444 এই নম্বরে ফোন করে ফেলুন চটপট। আমরা ততক্ষণ পূর্ণ তুমি কমেন্টস করতে থাকি।
এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করেছেন মুন পলি, আচ্ছা উনি বলেছেন যে আমি পুরোটা শুনিনি, তবে যতটুকু শুনেছি তাতে বুঝলাম ভাইয়াটাকে মানুষ চিনতে ভুল করেছে। এরপরে জয় টয় লিখেছেন খুলনা থেকে বলছি কিন্তু সব শুনতে পারলাম না, যা শুনেছি ভালো লেগেছে। এরপরে রাকিব হৃদয় লিখেছেন আপু আমার SMS পড়েন না কেন? এই তো রাকিব, পড়ে দিলাম আপনার SMS। তাহিরা তাবাসুন লিখেছেন গুরু আনসারটা কি দিবেন না, আসলে কোন প্রশ্নটা ছিল সেটা আমরা
ওই যে তোমাকে একটু টুকে রাখতে বলেছিলাম যে ভালোবাসার। আচ্ছা তাবাসুন যদি প্রশ্নটি আরেকটি বার করেন তাহলে আসলে ভালো হতো, কারণ আসলে আমরা এই অনুষ্ঠানে সুলাইমানের ভালোবাসার গল্পে আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা দুঃখ প্রকাশ করছি।
এরপরে কমেন্ট করলে আবার পড়ে দেয়া হবে। এরপরে আমাদেরকে লিখেছেন টাইনাল, কাহিনীটা কেমন জানি অদ্ভুত লেগেছে, যাই বলো কিন্তু আমার কাছে সুলেমান ভাইয়ের কথা বলার ধরন আর ভয়েসটা বেশ ভালো লেগেছে। গুরু আপনি ওটাই বলছিলেন ভালো লাগাটা বেশ আপেক্ষিক। এরপরে রিয়াদ নিলয় লিখেছেন স্টোরিটা শুনে বোরিং ফিল হচ্ছে কিন্তু গুরু আপনাকে শুনছি, গুরু লাভ ইউ সো মাচ। এরপরে ময়নুল ইসলাম লিখেছেন গুরু আমি ময়নুল ইসলাম, আমি জল ঢাকা নীলফামারি থেকে, বাইয়ার গল্পটা ভালো হচ্ছে। এরপরে আমাদেরকে ইমরান শাহ লিখেছেন গুরু আমি চিটাগাং থেকে শুনছি, আমার মেসেজ কিন্তু পড়া হয় না, আমি চাইবো প্লিজ পড়ে দেন। এরপরে আমাদেরকে লিখেছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাকিব আমি কেরানীগঞ্জ থেকে শুনছি, আই লাভ ইউ গুরু, আই লাভ ঢাকা FM, আমি প্রায় সময় শুনি। অনেক ধন্যবাদ। এরপরে আমাদেরকে আরো কমেন্ট করেছেন আর কে রাতুল শরীফ, আমার আনসারটা কিন্তু পেলাম না, আমরা অনেক প্রশ্ন বোধহয় মিস করে গিয়েছি। আবার
আসলে প্রচুর কমেন্ট ছিল, প্রচুর প্রশ্ন ছিল, এত প্রশ্ন আসলে হয়তো আমরা খুঁজে বের করে প্রত্যেকটি উত্তর দিতে সময়ের কারণে পারছি না, কারণ একই সাথে আমাদের কমেন্টস পড়তে হচ্ছে এবং সেই সাথে আমাদের যে বন্ধুটি থাকেন তার ভালোবাসার কথা বলার জন্য তাকেও সুযোগ দিতে হচ্ছে। বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়া, যদি আপনি কষ্ট করে আরেকটি বার প্রশ্নটি করুন।
অনেক ধন্যবাদ। এরপরে আমাদেরকে রায়হানা সুলতানা রিম্পি লিখেছেন সবাই ওনার ভুল অগোছালো কথাটা না বলে, এটাই আমি বলছি যে ওনার এন্ডটা যদি ভালো হতো তাহলে হয়তো ওনার নার্ভাসনেসটা থাকতো না।
মানে প্রশ্নটা হচ্ছে এটা, উনি যেটা করেছেন যে যদি সে লাইফে সুখী হতো তাহলে হয়তো এতটা নার্ভাস হতো না, কারণ সুলাইমান নিজেও জানে তার জীবনটা অগোছানো এবং তার জীবনটি ছন্দহীন
এবং শেষটাও কোনো গন্তব্য
কোনো উপসংহার নেই, তো যে কারণে সে নিজেও আসলে অনেকটা নার্ভাস হবে। খুব চমৎকার বুঝতে পারার জন্য।
নুসরাত প্রীতি লিখেছেন সুলাইমান ভাইয়া আপনি জীবন থেকে শিক্ষা নিয়েছেন, এখন আপনি আবারও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এরপরে আমাদেরকে মোহাম্মদ নাদিম হোসেন লিখেছেন আমুল থেকে, আমি আজকে প্রথম জয়েন করেছি, প্রিয়াঙ্কার কাছ থেকে জেনে এই অনুষ্ঠানটি শুনছি, আপনার কথাগুলো খুব ভালো লাগলো কিন্তু ওর পর্বটি মিস করেছি, আমাকে এত সুন্দর
একটা আমাদের কল চলে এসেছে। হ্যালো
আসসালামু
আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি ফুলকুমার বলছি, ফুলপুর ময়মনসিংহ থেকে।
ফুলকুমার ফুলপুর ময়মনসিংহ থেকে আপনার কমেন্ট সম্ভবত আমি পড়েছি।
আচ্ছা
আচ্ছা,
তার আগে ছিল নিপা।
জি আপনার প্রশ্নটি বলুন, প্রশ্নটি বলুন, জি প্রশ্নটি বলুন।
আচ্ছা আজকে আমার প্রশ্ন হলো, তা সে একজন শিক্ষিত বা মোটামুটি লেখাপড়া করেছে, সে অবশ্যই তার উচিত ছিল যে সে তো প্রেম করতে বা প্রেমে লিপ্ত নতুন প্রেম করুক আর যেটাই বা ই করুক ইচ্ছা ছিল শুধরানো, এবং এখনো সময় আছে, আমি চাই সে সূত্রে নতুন কিছু বা নতুন ভাবে চলুক, এবং বাবা মার প্রতি তো বাবা মা তো তার প্রতি কোনো মানে নজরই দেয়নি, সেটা ভুলে বা যেটাই করুক বাবা মা তো বাবা ভাই, এই জন্য কখনো এটা মনে করা যাবে না যে বাবা মা তাকে মানে দেখে নেই বা ই করে, এটা না করে মহান আল্লাহ তালা তাকে ভালোভাবে রাখুক এবং সুন্দরভাবে রাখুক সেটাই প্রত্যাশা করি, এবং ভালোভাবে চলুক আগামী দিনগুলোর জন্য তার আমি শুভকামনা করি।
চমৎকার, ভালো থাকবেন, আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।
আচ্ছা ওকে,
খুবই অল্প কিছু সময় আমরা আছি, তাই ঝটপট করে যদি আমাদেরকে ফোন করতে চান 09611 444 333 নম্বরে ফোন করে ফেলুন। মাইনুল হাসান লিখেছেন, গুরু যদি মেসেজটা পাও তাহলে রায়কে বলে দাও আমি ওকে অনেক ভালো ভালোবাসি, ও হিন্দু আর আমি মুসলিম। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
আমি গুরু, আমি বলছি কিন্তু অনেক শব্দ হচ্ছে, কথা শুনতে অসুবিধা হচ্ছে গুরু।
আপনি এখন শুনতে পাচ্ছেন? আসলে নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে কোন জায়গাতে। চট্টগ্রাম থেকে বলছি, ভালো আছি ভালো আছি।
জি আমি আসলে অনেকদিন আমি আপনাদের অনুষ্ঠান শোনা সপ্তাহে অনেকদিন ধরে ট্রাই করতেছি, কিন্তু আমি আজকে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি আপনার সাথে কথা বলে।
না না, আমি অনেক ভাগ্যবান যে আপনার সাথে কথা বলতে পারছি, কারণ প্রত্যেকটি শ্রোতার কারণে আমি এখানটায় বসে থাকি। আমি যতটুকু আপনার কারণেই তত
সিরিয়াসলি গুরু, আমি অনেক আবেগ অনেক আবেগ আব্রত হয়ে গেছি গুরু।
বলুন।
জি গুরু হ্যালো।
জি বলুন, শুনছি ভাই বলুন।
জি আমি ওই সুলাইমান ভাইয়ের গল্পটা পুরো শুনিনি।
আচ্ছা,
তবে যা শুনছি তা মোটামুটি ভালো লাগছে, খারাপ না।
জি
উনাকে এখানে কোনো সাজেশন দেওয়ার কোনো কিছু নাই, উনি সবাই বলতেছেন, উনি ওনার মতো করে বুঝতে পেরেছেন ওনার ভুলগুলা।
জি
এখন নিজেকে যাতে শুধরে নেয় সেই অনুরোধটা থাকবে।
জি চমৎকার, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং আপনি কষ্ট করে ফোন দিয়েছেন। হ্যালো। জি বলুন।
জি গুরু আমি যদি কিছু মনে করেন ভিন্ন বিষয়ে কি আমার প্রশ্ন ছিল।
আসলে অনুষ্ঠান তো একদম শেষের দিকে আছে। ঠিক আছে বলুন, আপনি যেহেতু অনেক কষ্ট করে ফোন দিয়েছেন বলুন এক লাইনে।
জি ওই যে আমরা আমরা ভালো ভালোবাসার বাংলাদেশে আগে একজন গুরু ছিল যে হেতে সাম।
আচ্ছা আমরা এই বিষয়ে কথা বলতে চাই না, কারণ এটা তো আসলে আমার অনুষ্ঠানের বিষয় না। দেখুন আজকে আমি এই প্রশ্নের একটা উত্তর দিই। আজ আপনি না, আমি আপনার উত্তরটা দিই। আজ আপনি যেখানে আছেন আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন কাল আপনি সেখানেই থাকবেন? পারবেন?
আচ্ছা গুরু সরি, কিছু মাইন্ড
মাইন্ড করেন। না 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 না, আপনি ভুল বুঝছেন, আমি মাইন্ড করি না, আমি বলছি পৃথিবী ঘুরতে থাকে আমরাও ঘুরতে থাকি। পৃথিবী ঘুরবে আমরাও ঘুরবো, একজনের জায়গায় আরেকজন, আরেকজনের জায়গায় আরেকজন, প্রত্যেকটা মানুষ যার যা চিহ্ন রেখে যাবে, প্রত্যেকটা মানুষ যার যা কর্ম রেখে যাবে, এটাই সবচেয়ে বড় কথা। মানুষ মানুষকে ভালোবাসে, আপনারা তাকেও ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন, আমার পরবর্তীতে যে আসবে তাকেও ভালোবাসবেন, এটাই আশা করবো।
অবশ্যই না, আমি আপনাকেও ভালোবাসি, অসংখ্য ভালোবাসি,
কোনো সমস্যা নেই, আমি সবাইকে ভালোবাসি, আমার শত্রুদেরকেও ভালোবাসি, বন্ধুদেরকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি।
না আমি আমি আপনার প্রকৃত বন্ধু গুরু।
ভালো থাকবেন, অনেক ভালো লাগলো কথা বলে।
আমি 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 আপনার সাথে সরাসরি এসে কথা বলবো আমার ভালোবাসার গল্প।
ইনশাআল্লাহ আমি অপেক্ষায় থাকবো আপনার।
ধন্যবাদ, আমাকে আমাকে দেখলে বুঝতে পারবেন আমি ভিন্ন একজন মানুষ।
আচ্ছা আপনাকে দেখার অপেক্ষায় থাকবো।
জি আমি আশা করি আমার গল্পটা অনেক চমৎকার হবে, আমার অনেক স্টোরি আছে।
ঠিক আছে আপনি চলে আসুন, একদিন কথা হবে আপনার সাথে অবশ্যই, আপনার অপেক্ষায় আমি থাকলাম, শ্রোতারাও থাকলো, ভালো থাকবেন, শুভরাত্রি।
জি সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ,
শুভরাত্রি। দেবব্রত ত্রিপুরা লিখেছেন, গুরু আমার সালাম দিবেন, আমি খাগড়াছড়ি থেকে বলছি। আচ্ছা খাগড়াছড়ি থেকে, আমি একজন ত্রিপুরা ছেলে, আমি আপনার অনুষ্ঠানটা সবসময় শুনি, অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আজকের অনুষ্ঠানটি অন্যরকম লেগেছেন, এটা যে ত্রিপুরা লিখেছে দেবব্রত খাগড়াছড়ি থেকে। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? নামটি ভাই?
রনি হাসান।
রনি হাসান, জি রনি বলুন।
মানে আমি অনেকদিন থেকে আপনাদের ভালোবাসার বাংলাদেশ শুনছি, ঠিক আছে?
কারণ ভালোবাসাকে আপনি জানি মনে রাখেন, এই কারণে আপনাকে এত বেশি কষ্ট দেয়।
এত কষ্ট মানে সহ্য করা যায় না,
সহ্য করা যায় না, সহ্য করতে হবে। আপনার মনে মেলা কষ্ট, ঝটপট করে আপনি চলে আসুন স্টুডিওতে, আপনার ভালোবাসার গল্প শুনে যাব।
আচ্ছা গুরু
জি,
আমি একটা প্রশ্ন করি।
না ভাই,
সুলেমান ভাইকে প্রশ্ন না করে আপনাকে।
আচ্ছা বলেন,
করতে পারি?
বলেন বলেন বলেন, ঝটপট করে আপনি আমার মনে হলো আমার শ্রোতারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারে। একটু আগে যেমন একজন প্রশ্ন করলো যে আগের মানুষ কোথায়, তো যে বললাম পৃথিবী ঘুরছে আমরা ঘুরবো, সবাই ঘুরবো। বলুন
বলে তোমার দৃষ্টিতে দেখবেন।
আচ্ছা বলুন,
মানে ওইটা সুলেমান ভাই কেউ করতেছি আপনাকে
প্রশ্ন করতে হবে, খুব দ্রুত বলুন।
মানে বছর বছর চলে গেল দিবসে শেষ সূর্য, শেষ প্রশ্ন করে উচ্চারণ পশ্চিম সাগরের তীরে নিস্তব্ধ সন্ধ্যা, কে তুমি? আগে পেলাম না উত্তর, ওই প্রশ্নটার উত্তর
ভাই বুঝিনি। মানে আসলে আমি বুঝিনি, আমি আসলে বুঝিনি প্রশ্নটা, বুঝিনি মানে কি ধাঁধা ছিল কোনো? আচ্ছা কি এটা, মানে আমি বুঝিনি আসলে, আপনি মানে আমি আসলে আমার আমার মানে বুঝে উঠতে পারিনি, আমি দুঃখ প্রকাশ করছি কারণে। আচ্ছা যদি কখন সুলাইমান বুঝতে পেরেছে, যদি সুলাইমান উত্তর দিতে পারে তাহলে ভাববে ওটাই আমার উত্তর।
আসলে আপনাকে প্রশ্ন করেন মানে সুলাইমান ভাইকে প্রশ্ন করা, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা,
কারণ ওই সুলাইমান ভাই যখন
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি আপনার ধাঁধাটা বুঝতে পারিনি কারণে দুঃখ প্রকাশ করছি, ভালো থাকবেন, শুভরাত্রি। আর ধাঁধা ছিল, আমি বুঝতে পারিনি আসলে, আমি মানে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এবার শুনি, আমাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন বলছে গুরু, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, কিন্তু ধাঁধা ছিল এটা বুঝে উঠতে পারিনি। আর দু এক মিনিট আমরা আছি, আমাকে ছোট্ট একটি বিরতি নেবো, তারপর ফোন ধরবো, নাকি ফোন ধরে বিরক্তি যা বুঝে উঠতে পারছি না, যদি কল চলে আসে না ধরে ফেলবো। হ্যালো,
হ্যালো, কে
কে? ও আচ্ছা, আপনি কে?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন আমার আমার বাসায় রাত্রেবেলা আমাকে প্রশ্ন করছেন, কে? আচ্ছা
আমি রাজশাহী থেকে বলছিলাম।
আচ্ছা রাজশাহী থেকে বলছেন, আচ্ছা আচ্ছা, বলুন কেমন আছেন, কি নাম আপনার?
আলহামদুলিল্লাহ।
আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ রুনা।
রুনা, আচ্ছা রুনা বলুন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার পরিচয় দিতে হবে। আচ্ছা বলুন রুনা।
ভাইয়ার কথাটা আমার আসলে মনে হলো ওটা ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল।
আচ্ছা ভালো লাগা ছিল, ওকে।
আচ্ছা ভাইয়া মাথা দিয়ে গেছেন দেখছেন, হৃদয় দিয়ে, সে হৃদয়টা তো আবেগ, আর আবেগটা এখন ছেড়ে ফেলে সে নিজেকে যদি ভালোবাসে।
আচ্ছা রুনা, আপনি আপনি দুই সেকেন্ড ফোনে ওয়েট করবেন, আমরা ফিরে আসছি তিন সেকেন্ডের মধ্যে, আপনি জাস্ট দুই সেকেন্ড ওয়েট করবেন।
হ্যালো, চেক চেক,
হ্যালো,
মাইক টেস্টিং, 1 2 3, সব ঠিক আছে?
ওস্তাদ জব সেট, আপনি শুরু করেন।
টাইম চেক, এখন সময় রাত 2টা।
হ্যালো হ্যালো রুনা সঙ্গে? হ্যাঁ রুনা আছেন আপনি? ও আমি তো ভেবেছিলাম আপনি চলে গেছেন।
দোষারোপ করে এখানে মেয়েরা অসহায়, কারণ মেয়েদেরকে সেরকম শিক্ষা দেওয়া হয় না, সেটা না এ ধরনের আচরণ করতে বাধ্য হয়।
কোনটা কোনটা রুনা, কোনটা
এদের যেসব ছেলেদের সাথে বিহার করে,
যেসব ছেলেরা
যেসব ছেলেদের সাথে বিহার করে মেয়েদের বুদ্ধি তো হাঁটছে,
সুলাইমানকে নিয়ে
আমার কোনো প্রশ্ন
ওকে রুনা, চমৎকার। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আম খেতে থাকবেন। যেহেতু রাজশাহীর মানুষ আমরা তো আম পাচ্ছি না, আপনারা আমাদের হয়ে আমগুলো খেতে থাকবেন। আর আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে, আমার মনে হয় যে আর কি আমরা ফোন ধরবো, আর একটি লাস্ট একটি কল আমরা ধরবো, যদি দু একটি কমেন্টস তুমি পড়ে ফেলো যেতে যেতে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে ভাই?
আমি
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
আমাকে খুব ভালো লাগে যে আপনাদের যে অনুষ্ঠানগুলো হয়
জি,
এবং খুব প্রাণবন্ত, বুঝছেন
জি, ধন্যবাদ।
মানুষ যখন একটা ভুল পথে চলে যায়
জি,
হ্যাঁ
জি,
তো ভুল পথ, তখন ভুল পথে ফিরে আসার কিন্তু চান্সটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়
জি
জি। তবে আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, এবং আমি প্রায় বছর এক বছর বেশি আপনার অনুষ্ঠান প্রতিনিয়ত
শুনি। ইনশাআল্লাহ আমাদের সব সাথে সবসময় থাকবেন, এবং সবসময় আমাদেরকে ভালো উপদেশ দেবেন, ভালো ভালো মতামত দেবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আসলে আর কিছু করার নেই, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। অসংখ্য বন্ধুরা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ক্রমাগত চেষ্টা করেছেন এবং এখনো করছেন, কিন্তু আসলে যে বললাম যে ঘড়ির কাছে আমাদের আসলে কিছুটা বাধ্য ছেলে এবং মেয়ে হয়ে থাকতে হয় যারা আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত, তাই মন না চাইলেও যেতে হবে বাড়িতে। আর 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 কোনো ফোন না, আজ আমরা আর কোনো আসলে ফোন এই মুহূর্তে ধরতে চাচ্ছি না, কারণ ঘড়ি কাটা বলছে দুটো পার হয়ে গেছে। আমরা অনেক অনুষ্ঠানে দুটোর পরে থেকেছি, কিন্তু যেটা হয় যে আসলে বেশ কিছু বিপদের সম্মুখীন হতে হয়, বেশ কিছু নিয়ম ভাঙার কর্মকাণ্ড আমাদের দিতে হতে হতে হয় কিংবা হয়ে যায়, তাই আজ আর কোনো নিয়ম ভাঙবো না। রাত দুটো বেজে চার মিনিট পাঁচ সেকেন্ড এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হচ্ছে। সুলাইমানকে নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি, ভালো লাগা মন্দ লাগা কেন হয়েছিল, কি কারণ হয়েছিল সবকিছু বলেছি। আপনারাও আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন ফেসবুকে কমেন্টস করে, আমরা চেষ্টা করেছি আপনাদের সুন্দর সুন্দর নামগুলো সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে, পূর্ণতা চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি, হয়তো সময়ের কারণে আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি, সবগুলো মতামতকে আমরা স্পর্শ করতে পারিনি, কিন্তু মন থেকে আপনাদের ভালোবাসাকে স্পর্শ করি, অতীতেও করেছি, ভবিষ্যতে সারা জীবন আপনাদেরকে স্পর্শ করে, আপনাদের ভালোবাসাকে স্পর্শ করে সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখে ততদিন থাকতে চায় আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে আপনাদের ভালোবাসাকে নিয়ে, আপনাদের ভালোবাসাকে স্পর্শ করে আবারও ফিরে আসব এই ভালোবাসার মহা আয়োজন ভালোবাসার বাংলাদেশে। ওজি স্পেস নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। দেখা হবে যদি এই ঘুরতে ঘুরতে পৃথিবীতে আবারও ফিরে আসে এই ভালোবাসার বাংলাদেশের হট সিটে। ভালো থাকবেন, শুভরাত্রি, আর পূর্ণতা যদি যেতে যেতে কিছু বলো।
অনেক ধন্যবাদ গুরু, আজকে সময়টা খুব ভালো কাটলো, আমি আশা করছি আমাদের প্রত্যেকেরই ভালো কেটেছে। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার একই সময়ে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। গুরু তো থাকবেনই, সাথে থাকবেন নতুন কোন অতিথি, এবং কিভাবে সেই অতিথি আসবেন সেই কথাটি গুরু একবার বলে দিয়েছেন, তবে যেতে যেতে আরেকবার বলে দিতে চাই, আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করেন ওজি এবং স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বারটি দিয়ে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আজকের
আরেকটি কথা, সেটি হচ্ছে যে আমি জানি যে যেখানে ভালোবাসার অধিকার থাকে সেখানে সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখায়, হয়তো যখন আমি সুলাইমানের ভালোবাসাকে নিয়ে যখন বিশ্লেষণ করেছি হয়তো আমার কথা অনেকে আঘাত দিতে পারে, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। ভালোবাসার অধিকার থেকে আপনারা যেন আগামী দিনগুলোতে আগামী মুহূর্তগুলোতে আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে সঠিকভাবে ভালোবাসাকে নিয়ে ভালো থাকতে পারেন, তাই কিছু কথা বলা। ভালোবাসা নিয়ে আবার ফিরে আসবো আগামী বৃহস্পতিবার, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.